This track was downloaded from fusionbd.com.
জি গুরু, আপনাকে আসসালামু আলাইকুম। আপনার সাথে সাথে 30 লক্ষ মানুষ যারা আমাকে শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে সালাম জানিয়ে আমি আমার জীবনের কথাগুলো শুরু করতে চাচ্ছি। আমি আসলে ছোটবেলা থেকে খুবই চঞ্চল টাইপের একটা মেয়ে ছিলাম, আর বাবা মার প্রচন্ড ভালোবাসা পাইছি ছোটবেলা থেকে। বাবা মা প্রচন্ড ভালোবাসছে। আমি যখন খুবই ছোট থাকি তখন আমার বাবা আমার কারণে, সে মাত্র 3 দিন হয়েছে সৌদি আরবে ছিল, ওখান থেকে চলে আসছে। সে একটা বাজে স্বপ্ন দেখছে, সেই কারণে সে 3 দিনের মাথায় বাংলাদেশে চলে আসছে। তো এইরকম বাবা প্রচন্ড ভালোবাসে। আমি আমাদের ফ্যামিলিতে 3 ভাই বোন, এর মধ্যে আমি বড়, কিন্তু আসলে এতটা দুষ্টামি করি আর এত ভালোবাসে বাবা মা, যার কারণে ফ্যামিলিতে আমি সবাই ছোট। আর আমি আমার বাবা মা মানে আমার বাবা এখনো বলে যে আমার ভিতরে এখনো ম্যাচুরিটি আসেনি, আমি এখনো ছোটদের মতো চিল্লা চিল্লি করি, আর হাসি আসলে হাসি আর থামে না, প্রচন্ড হাসতে থাকি। এতটাই হাসি যে হাসির কারণে বাবা অন্তরুম থেকে আইসা দাঁড়ায় দাঁড়ায় চুপ করে হাসি দেখার, তিনিও হাসতে থাকে। এরকম তো পড়াশোনা করলাম, ম্যাট্রিক শেষ হইলো আমার। ম্যাট্রিক শেষ হওয়ার পর আমি SSC কমপ্লিট করলাম, মোটামুটি খুবই ভালো রেজাল্ট আসলো, মোটামুটি, খুব একটা বেশি ভালো না। যাই হোক, তারপরে হচ্ছে আমি যে এত চঞ্চল ছিলাম, আমার বাবা এর মধ্যে চঞ্চলতা পরীক্ষা টরীক্ষা শেষ হলো, এর মধ্যে আমার কাজিনের ছেলের বার্থডে ছিল গ্রামে, ওখানে যাবে, তো বাবা বলতেছে যে আমার একটা চাচাতো ভাই আসছে আমেরিকা থেকে, তুমি তুমি যাও, আমি থাকি বাংলাদেশে, কারণ তাকে হচ্ছে একটু টাইম দিতে হবে, সে আমাকে প্রায় ফোন দেয়, কথাবার্তা বলে, তাকে সপোর্ট দিতে হবে, তোমরা যাও। তো আমরা 3 ভাই বোন চলে গেলাম, আমার বাবা গেল না, এর জন্য আমার মাও গেল না। তো আমরা গেলাম, তখন জুনের 30 তারিখ ছিল 2012 সাল। তো ওর ছিল আবার টুইন দেবী, এর জন্য লোভ ছিল, লোভের কারণে আমরা 3 ভাই বোন চলে গেছি দুম করে। আর পৃথিবীটা যখন হয়েছে তখন প্রিমেচুর ছিল, এর জন্য খুবই সমস্যা ছিল। তো ওদের NICU-তে রাখা হয়েছে গ্রাম মুর্শিদগঞ্জ থেকে ঢাকায় নিয়ে এসছে। তো আমি কেয়ার হসপিটালে রেখে টেকে মানে যতদিন ছিল, ওরা প্রায় 3 মাস ছিল ঢাকাতে আমাদের বাসায় যাতায়াত। তো এরপর এ কারণে ওদের প্রতি আমার ভালোবাসা অনেকটা তৈরি হয়েছে, তার কারণে ভালোবাসার টানে ওদের কাছে চলে গেছি। বাবা মা গেল কি গেল না, কোনো ভুক্ষেপ নাই, বাবা মা যাক না যাক আমরা চলে যাবো। 3 ভাই বোনই চলে গেলাম, মানে বার্থডে প্রোগ্রাম হচ্ছে সন্ধ্যায়, কেক কাটাকাটি, এর মধ্যে আব্বা ফোন দিল যে তোমাকে আগামীকাল সকালে চলে আসতে হবে। কেন চলে আসতে হবে, আমি এই বার্থডে অনুষ্ঠানে চলে আসতে পারবো না, 3-4 দিন প্রোগ্রাম হবে, মাত্র অনুষ্ঠানে কেক কাটবে, আর আমাদের গ্রামের বাড়িতে আবার অনেক ছোট একটু প্রোগ্রাম হলেই সবাই অনেক প্রোগ্রাম করে, টাকা খরচ করে গায়ে হলুদ করবে, ওইটা করবে, সেটা করবে, মানে পানি আনবে কলসি দিয়ে, পুকুর ঘাট থেকে কলসি করে পানি আনবে সবাই, এটা নিয়ে আবার পানি আনার আগে সবাই শাড়ি পরবে এক কালার, সবাই সাজুগুজু করবে এইরকম, তারপর ওইটা ফটোশুট হবে, ভিডিও হবে, এইরকম, মানে ছোট একটু মানে ইস্যু পেলেই হলো, যে কোনো একটা ইস্যু পাইলেই তারা অনেক বিরাট প্রোগ্রাম করে। এটা হচ্ছে বিক্রমপুরের মানুষের একটা স্বভাব আর কি। যাই হোক, তো এত কান্না করতে ইচ্ছা হচ্ছে যে তার আব্বা বলতেছে যে কালকেই চলে আসতে হবে। আমি বললাম কি কেন চলে আসতে হবে, বলে যে আমার তোমার আম্মা একটু অসুস্থ, তুমি চলে আস। তো 3 ভাই বোন মিলে ইচ্ছা মতো কাঁদলাম। আমার বোনটা বলছে এই তুই ছবি তুলবি না, কি ছবি তুলবো, কাজল নষ্ট হয়ে গেছে, কিভাবে ছবি তুলবো, কান্নাকাটি করতে করতে পুরো কাজল নষ্ট করছে। এখন আমার বোনটা বলতেছে তুই তোর স্বভাব এইরকম, তোর কেউ একটু কিছু বললে কান্দা কান্দা শেষ, একদম কান্দি সাথে রান্না করবি, এইরকম স্বভাব। তো যাই হোক, পরের দিন রীতিমতো বাবা বলছে, বাবার কথা কোনোদিন ফালাইতে পারি না, সেটা যাই হোক, সে যদি বলে যে তুই আগুনে হাত দে, আমি নির্দ্বিধায় আমি হাত দিব, একটু দ্বিধাবোধ করবো না, কারণ বাবার প্রতি আমার ছোটবেলা থেকে এত ভালোবাসা তৈরি হয়েছে, মানে সে আমার বন্ধু, সে আমার বাবা, সে আমার সবকিছু, সব, তার জন্য আমি সব করতে পারি। যাই হোক, তারপর হচ্ছে চলে আসলাম 3 ভাই বোন, এসে শুনি যে আমাকে নাকি দেখতে আসবে, আমি তো অবাক, আমাকে দেখতে আসবে, আমি মাত্র বেড়ানো শেষ করে আসলাম, এখনই দেখতে আসবে।
বন্ধুরা, এই যে বাবলি টাইপ, মানে কথার মধ্যে একদম নূপুরের ইনিঝিনি শব্দ, এই মানুষটি দেখতে কেমন সেটা অনেকে দেখতে পাচ্ছেন যারা ইন্টারনেটের মাধ্যমে পিকচারটি দেখছেন ফেসবুক থেকে, কিন্তু যারা দেখতে পাচ্ছে না তাদের স্বার্থে আমি যেহেতু বর্ণনা দিতে পছন্দ করি, মেঘলা বর্ণনাটা দিয়ে আজকের আমাদের হট সিটে বর্ষা। আমন্ত্রিত অতিথি।
ওকে, খুবই মানে গোলগাল, খুব মিষ্টি একটা চেহারা, দেখলে যেটা মনে হয় গুগলি গুগলি মুখ টাইপের, আদর করতে ইচ্ছে করে। এন্ড যে ড্রেসটা আজকে পরেছে, এন্ড বলি যে কমপ্লেক্সনটা অনেক ফেয়ার, এন্ড
শুধু ফেয়ার না অনেক সুন্দর সব মিলিয়ে। আসলে ওর বলছিল যে বাবাকে অনেক পছন্দ করে, বাবা লাডলি হলে চেহারাটা যেমন হয় ঠিক সেই রকম।
এক্স্যাক্টলি, একদমই যথার্থ। তো ড্রেসের বর্ণনাটা দিই, খুব সুন্দর একটা থ্রি পিস পরেছেন, ব্ল্যাক এন্ড হোয়াইট এর কম্বিনেশনে, এন্ড মানে ইয়োক দেওয়া উপরে, আর গ্রিন একটা
লেস গুলো হচ্ছে সি গ্রিন এর, তাই তো?
রাইট, মানে ইয়োকটা হচ্ছে সি গ্রিন, ব্ল্যাক এর উপর সি গ্রিন।
আমার তাহলে অন্য কিছু হয়েছে তো বলতে পারছি
না, সব সময় ছিল।
এনিওয়ে, আমরা চলে যাচ্ছি সেই সিনথিয়ার কাছে। সিনথিয়া বলছিলেন,
তারপর হচ্ছে আব্বু বলতেছে দেখতে আসবে, আমি রাগে ইচ্ছা মতো মাথায় তেল দিলাম যে দেখতে আসবে, আজকে দেখাচ্ছো তো।
সবে তো ম্যাট্রিক দিয়েছেন তখন?
না, ইন্টারমিডিয়েট কমপ্লিট হয়ে গেছে।
ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন?
তারপরে বলতেছি যে না, আমি বিয়ে তো করবো না, ইচ্ছা মতো মাথায় তেল দিলাম, কারণ তেল দিলে একটু কালো কালো দেখা যাবে, পছন্দ যদি না করে। তো এর মধ্যে আব্বা আমার, আম্মা বললো কি যে তুই কি করছিস? বলে কি করছি, আমি চুলে ক্রিম ইউজ করছি। আম্মা বলে না তুই তেল মাখছিস? আমি বলি না আমি ক্রিম ইউজ করছি। তোমার ভাইরা বিদেশ থেকে, আর আমার একটু বলি, আমার ছয়টা বাবা, ছয়টা আমার একটি ভাগ্নি, আমার আম্মার তিন বোন, কিন্তু কারোর মেয়ে নাই, আমার আম্মার মেয়ে আছে সবাই ছেলে। তো খুবই আদরে ছয় মামার এক ভাগ্নি, বাইরে থেকে ইচ্ছা মতো কসমেটিক্স ইউজ করতো, পাঠাইতো, আর আমি এগুলি সুন্দর মাখতাম। মানে কোথায় কোনটা ইউজ করতে হয় তখন সেটাও ভালো মতো বুঝতাম না, কিন্তু ইচ্ছা মতো নিজের মতো করে ইউজ করে যেতাম। তো এর মধ্যে কি হইলো, তো আম্মা বলতেছে তুই কি আমার ভাইরা বিদেশ থাকে তুই কি আমার শিখেতে আসিস কোনটা চুলের ক্রিম আর কোনটা তেল, তুই প্যারাসুট মাখছিস? পর আমি বলি গেছে মাখলে মাখছি, তোমার কি হয়েছে, যাও তো তুমি। তারপর আমার তিন ভাই বোন মিলা মানে কথা বলতেছি কেমন হবে কি হবে। আমার ভাই ছোটটা বলতেছে শোন কি বলবো, যদি জুতা পরে থাকে বলবো ভাই আপনার পাটা একটু দেখান তো, শুধু। আর আমার মেঘ ভাই যেটা ওটা বলতেছে তোরে যদি দাঁড়াতে বলতে তুই একটু দাঁড়াবি না, কারণ তুই কিন্তু অনেক মোটা। ও সবার আমাকে সবসময় মোটা বলে। যাই হোক, তারপরে আমি জিজ্ঞেস করলাম আব্বাকে যে আব্বা কে আসবে, কে? আব্বু বলছে না এরকম দেখতে দেখতে আসবে না, তোর আম্মা আসলে একটু বেশি বলে, দেখতে দেখতে আসবে না, আসবে হচ্ছে দেখতে দেখতে আসবে না, কিন্তু আসবে হচ্ছে ওই যে আমার যে ভাইটা আসছে আমেরিকা থেকে, সে তার ওয়াশ নিয়ে একটু আসবে।
আপনার বাবা চাচাতো ভাই?
হ্যাঁ, চাচাতো ভাই যে সে আসবে। আব্বু বললো, আমি বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি রেডি টেডি হই, দেখি কিভাবে আসে। আমি আর সেদিন চুলে সেব্য করলাম না, যেমন তেল ছিল ওই রকমই, সাজু কিন্তু কিচ্ছু করি নাই, ওইভাবেই যেমন ভাবে ছিলাম ওইভাবেই। তো আব্বু এসে বলতেছে আরে তাহলে তো প্রতিদিন যেমন লাগে তার থেকে বেশি খারাপ লাগতেছে, তাহলে আজকে পুরা কালি কালি লাগতেছে, তুই এই কালিটা ভূত কর থেকে আসলে। আমার আমার সন্তান হাতে তো কালো না, তুই আমার ফ্যামিলির থেকে সবচেয়ে কালো। আব্বু আমার রাগে দাসে তোর এটা হয় নাই, আমি সাজুগুজু করতেছি মানে আসবে তারা একটু প্রিপেয়ার না সাজলে আমার বাবা বলবে যে, বাবা মনে করবে যে তার অনিচ্ছার আমি যাচ্ছি, তার পছন্দটা আমি মানে চাইতেছি না। তো আমি বাবাকে কষ্ট দিতে চাই না কোনো কারণেই না, নিজে কষ্ট পাবো কিন্তু বাবাকে না। তো এর মধ্যে বাবা বলতেছে এই তোর কাজল হয়টা হয় নাই, তোর লিপস্টিক হয় নাই, তুই কি তুই এমন করলি কেন, তুই তুই এইভাবে উন্নানে তুই উঁচু জুতা পর। আমি বলি গাছ আব্বা শোনো, আমি যেমন তেমনই থাকি না, উঁচু জুতা পরার দরকারটা কি? তো এর মধ্যে আব্বা বলে যে ঠিক আছে। তো আসলো আমার আব্বুর কাকা, তো ভাই আসলো, উনি 2 কেজি মিষ্টি আর হচ্ছে একটা বিস্কিটের প্যাকেট নিয়ে আসলো। তো যখন ওইটা দেখছি আমি, আমি বলি ও মা সে রায় আমেরিকায় থাকে, সে এগুলি কি নিয়ে আসছে, 2 কেজি মিষ্টি যে আমাদের পাশের আমাদের এলাকার মধ্যে সস্তা মিষ্টি, এগুলি কি আনছে? তো আমার মধ্যে না একটু কেমন জানি একটা নেগেটিভিটি তৈরি হইলো যে এটা কি অবস্থা, এসব বিস্কিট পাইনাপেল এগুলি জীবনে এসব বিস্কিট তো আমরা খাই নাই আসলে, যদিও মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, তারপরও মানে শৌখিনতার মধ্যে একদম এক্সপার্ট ছিলাম, যেহেতু বাবাকে খুব বেশি একটা বেয়ার করতে হইতো না, নিজে টিফিনে করতাম, তারপর হচ্ছে আমার মামাকে মামারা দিত, এরকম তো শৌখিনতা যত পারি করছি, অনেক শৌখিনতা করছি। যাই হোক, তারপরে মা আসলো আমার বাবা চাচাতো ভাই, উনি আসলো ওনার সাথে, ওনার ছোট ভাই আসলো আর ওনার ছোট ভাইয়ের ওয়াইফ আসলো। তারা যে আগে থেকেই প্ল্যান করে আসছে সেগুলি আসলে আব্বা জানে না। তো আসলো, আসার পর বলতেছে যে আমার বাবাকে বলতেছে যে এর আগেও, আচ্ছা এর আগে ফোনে বলছে যে আমার মাকে আমি চাই। তা আমার আব্বা বলতেছে মা মানে ফলে সিনফ্যাক্টে আমি চাই আমার ছেলের জন্য, আমার মেয়েদের ছেলে সে তো ও তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওর জন্য আমি সিনফ্যাক্টে চাই। তো আব্বু বললো কি যে সিনফ্যাক্টে আমার এত দুঃখ মেয়ে, আমার মেয়ে তো খুবই বোকা টোকা, মানে হচ্ছে মানে একটা কথা বললো ওই সবার সামনে যে কথাটা বললো ওই কথাটা যে কতটুকু ওয়েট পূর্ণ বা কে রিয়েক্ট করবে বা কে মন খারাপ করছে এরকম কিছু বুঝবে না, সে তার মধ্যে দুই করে কথাটা বলে দিবে এরকম স্বভাব আমার মেয়েটা। তো আব্বু খুবই টেনশন, এক হিসেবে আব্বু চায় বিয়ে হয়ে যাক, আবার চায় যে বিয়ে না হোক। সে হলো ঠিক আছে যাই হোক ফোনে বলছে তো ঠিক আছে আপনি আসতে তখন আসেন, তো আসছে মোটামুটি অ্যারেঞ্জমেন্ট করছে, খুব বেশি একটা না এই টি পার্টির মতো যে রকম খাবার কেক টেক কোক টোক বিস্কুট এর মধ্যেও প্রায় 27 আইটেম হয়েছে। কারণ আমার আব্বু খুবই হাত বড় স্বভাবের, সে হচ্ছে কোনো গেস্ট আসলে তাকে আর কি তার যে টাকা নাই তার যে কষ্ট সেটা কখনোই বুঝতে দেবে না।
টি পার্টিতে 27টা আইটেম সিনকে যদি দাওয়াত না দেয় একদিন হাজির হয়ে যেতে হবে
অবশ্যই। তারপরে আসলো, আসার পরে তারা তাদের কিন্তু আমি আব্বুকে মানে ওই যে মিষ্টি ওইটা দেখে বলতেছি ধর আব্বু কাদের জন্য এগুলি করছে, 2 কেজি মিষ্টি আর একটা পাইনাপেল বিস্কিট নিয়ে আসছে খুবই হাসি পাচ্ছে। আমার কাছে বড় হয়ে গেছে না সে আমেরিকায় থাকে এতদিন ধরে আমেরিকায় প্রায় 8 বছর হাসতেছি হাসতেছি আমার আব্বু বলতেছে তুই হাসিটা তো শুনবই ঘর থেকে। তো যাই হোক হ্যালো টাইলো ওনারা হাই আসে আমাকে এখন আমাকে এখন যথারীতি আর কি যা হয় বাঙালি মেয়েদের কপালে যে শ্বশুরবাড়ির মানুষটা বসে আসবে তাদের সাথে মানে হচ্ছে ডিসপ্লে করা মেয়েদের তবে এখন আমাকে আমার ভাই বলতেছে যা ভাই যা ভালো মতো গেট আপ করবি বুঝছস, তুই কিন্তু মোটে তুই সোজা সোজা পিছনে হবি না।
কতখানি লবণ দেওয়া লাগে
আরো রিলেটিভ ছিল মানে রিলেটিভ হচ্ছে আমাদের বাড়ি কেউ না আমার ওই যে শ্বশুরবাড়ির সবাই
ওই পক্ষের ওদের সামনে তুমি
এইভাবে চিৎকার করে হাসতেছি মানে আমার কেন জানি হাসি পাইছি।
আসলে ও এত বেশি সহজাত ভাবে কথাগুলো বলছে, আমি কখন আপনি থেকে তুমি বলা শুরু করেছি সিনথিয়া আমি টের পাইনি, তুমি বলেই কন্টিনিউ করি কারণ অনেক ছোট সে আমার। হ্যাঁ সিনথিয়া তারপর,
হ্যাঁ তারপর হচ্ছে যাই হোক তারপর তারা গেল। এখন আমার শ্বশুর তো খুবই সুন্দর মানে খুবই সুন্দর, সে হচ্ছে অনেক সুন্দর একটা মানুষ। আর সত্যি কথা কি আমি ভাবতাম যে সে এত সুন্দর তার মনটা সত্যি সুন্দর, হয়তো সে বুঝে নাই অনেকদিন প্রায় দীর্ঘ 8 বছর আমেরিকায় আছে বাঙালির যে মানে আপ্যায়নটা যে তার বাসা গেলে কি কি দিতে হবে সেইটা হয়তো বুঝে না হয়তো সেজন্য সে এইরকম করছে। যাই হোক তারপর আসতে আমার কি হলো ওইখানে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তো দেখলো টেকলো মানে তখন 3 জন মানুষ ছিল সেদিন, সেটা হচ্ছে জুন 2012 সালের জুলাই মাসের 14 তারিখ আমার শ্বশুর আর আমার শ্বশুরের ছোট ভাই আর শ্বশুরের ওয়াইফ ছিল, শ্বশুর ছোট ভাইয়ের ওয়াইফ ছিল, এই 3 জনই আসছিল। তো থাকার পরে তখন বাজে হচ্ছে 11:30 দুপুর দিকে এরকম অবস্থা। আমি সকালবেলা মুন্সিগঞ্জ থেকে তো বেশিক্ষণ লাগে না ঢাকা আসতে, আমি খুব সকালে 6টা বাজে রওনা দিছিলাম, 7:30টার মধ্যে বাসায় চলে আসছি আমাদের বাসায়। যাই হোক তারপর হচ্ছে কি হলো ওই শ্বশুর তারা আসলো, এখন আমার আম্মা আমার দেখা দেখা মানে দেখলো টেকলো তারপর চলে আসলাম, তখন আর হাতে টাকা পয়সা কোনো কিছু দেয় নাই। আমি দেখো আমার ঘরে চলে আসলাম উঠে, তখন আমি দুম করে চলে আসলাম মানে হচ্ছে একটু মানে আমি যে ভদ্র থাকবো সেটা পারতেছি না, কেন জানি আমার হয় না আসলে আমি যে মানে ডিসাইড করি যে আমি খুবই নম্র থাকবো চুপ থাকবো
তখনই হয় না।
তো চলে আসলাম রুমে, আমার রুমে চলে আসছে আমার আম্মাকে, আমার আম্মার আমি বসে কথা বলছি এর মধ্যে আমার শ্বশুর এসছে, শ্বশুর এসে বলতেছে মানে আমার জড়াই ধরে সে আমার ডালে চুমু খেতেছে। আমি না পুরো এই দৃশ্যটা আমার মনটাকে একদম মানে মানে আমার পুরো হৃদয়টাকে ভেঙে চুড়ে গুড়মার করে দিছে যে আমার বাবার আমি এত ভালোবাসি তার চেয়ে তার প্রতি না ভালোবাসা বেশি সৃষ্টি হয়ে যায় আমার, কারণ আমি বাবার চেয়ে বেশি কাউরে ভালোবাসি।
সেই কারণেই তো সেন্টিয়া চুরমারকে গুড়মার বলতেছে মানে আবেগে ঠিক আছে সেন্টিয়া
তারপর হচ্ছে আমার শ্বশুর বলতেছে মা তুমি হচ্ছে আমার মা, আমি ছেলে বউ নিবো না, আমি আমার মা নিব, তুমি দেখতে সম্পূর্ণ আমার মায়ের মতো। তো আমার শ্বশুর এই কথাগুলি বলতেছে প্রায় দীর্ঘ দেড় ঘন্টা আমার শ্বশুর এভাবে আমার সাথে আর আমার আম্মার সাথে কথা বলো, আব্বু আর তার ছোট ভাই আর ছোট ভাইয়ের ওয়াইফ, আমার শ্বশুরের ছোট ভাই ছোট ভাইয়ের ওয়াইফ কথা বলতেছে অন্য রুমে আমার সাথে। আমার আম্মু রে বলতেছে বউ তোমার রান্না অনেক মজা। আমার আম্মা আর কি মানে এমন কোন আইটেম না নাই যে না রান্না করতে পারে, চাইনিজ থেকে শুরু করে সব মানে ইটালিয়ান ফুড টুড অনেক কিছু সে
হচ্ছে,
হ্যাঁ বাসাতে, সে নিজে নিজে কি যে করে কি দিয়ে কি বানায় সে নিজেও জানে না, কিন্তু খাইতে অনেক মজা লাগে।
কন্টিনেন্টাল ফুড যদি বাসায় তৈরি করে তাহলে বলতে হবে সে রাঁধুনির পর্যায়ে নাই, শেফের পর্যায়ে চলে গেছে।
কিন্তু আসলে কিন্তু সে বেশি শিক্ষিত না, কিন্তু সে অনেক মানে কোনটা দিয়ে কোনটা মিক্স করতে হয় ইভেন আমি নিজেও জানি না, এত খাবারের আইটেম বা এত এত কিছু ইউজ করতে হয় এই খাবারের মধ্যে এত কিছু জানি না। আমার আম্মা শুনলে সব গুছাই গুছাই রাখবে একদম সবকিছু, মানে খুবই গুছানো টাইপের একটা মানুষ, সংসার লাইফটা দেখি সুন্দর করে গুছায়। আমি মাঝে মাঝে বলি আম্মা আমি কি করবো জানো, আমার যখন বিয়ে হবে আমার সংসার যখন হবে তখন আমি তোমার নিয়ে আগে গুছাই টুসাই তারপর আমি একদম রেডিমেড ঢুকবো, এরকম বলতাম। তো আম্মা খালি
আমার বন্ধুরা কি বলতেছে কতদিন
অনেক কিছুই বলছেন বন্ধুরা, অবশ্যই যেমন ফেসবুকে জিএম রফিকুল ইসলাম লিখেছেন যে আজকের প্রোগ্রামটা ভালো হবে আশা করছি, রোমান খান লিখছেন স্টোরিটা অনেক আচ্ছা, ওনার কেন জানি মনে হচ্ছে স্টোরিটা কষ্টের হবে আমি জানি না। আচ্ছা লতিফ লিখেছেন সুইট ভয়েস, এবং অনেক বন্ধু লিখেছেন যে খুব সুইট ফেস সুইট ভয়েস, এবং এস কে সুমন তালুকদার লিখেছেন আপুর কথা খুব ভালো লাগছে, আরেকজন বন্ধু তো হা 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 করে হেসেই দিয়েছেন, অ্যান্ড টুটুল লিখেছেন সিন্থি আপু দেখতে অনেক সুন্দর, আশা করি তার জীবনের কথা শুনতে খুব ভালো লাগবে। এবং আছেন আমাদের সাথে মোহাম্মদ ইফতেখারুল আদনাম লিখেছেন স্যালুট ঢাকা এফএম এত সুন্দর একটা প্রোগ্রাম প্ল্যান করার জন্য।
তারপর হচ্ছে সে আম্মার সাথে এইসব কথা বললাম, তো আমার শ্বশুর এক পর্যায়ে কি হলো দেড় ঘন্টা কথা বলার পরে আমার আম্মার এই যে বউ তোমার, আমার আম্মাকে বউ বলে দেয় তো বউ তোমার রান্না খুবই মজা, তুমি দেখতে যেমন সুন্দর তেমন সুন্দর করে রান্না করতে পারো, আমার আম্মা দেখতে অসম্ভব সুন্দর।
আর কত সুন্দর রে ভাই, তুমি সুন্দর, তোমার বাবারে আমি দেখছি সে সুন্দর, তোমার ভাই প্রিন্সের মতো দেখতে, তোমার মাও অসম্ভব সুন্দর,
অসম্ভব
সুন্দর একটা ছড়াছড়ি অবস্থা।
আসলে কি গুরু আমাদের ফ্যামিলিতে কোনো কালো মানুষ
নেই, কালো হলেই যে যেমন আমি কালো কিন্তু সুন্দর, তুমি বলো
আপনি হচ্ছে গুরু ব্ল্যাক ডায়মন্ড,
কালো হলেও সুন্দর হতে পারে, সুন্দর বলতে যা বোঝায় অ্যাকচুয়ালি আসলে সবাই তোমরা আসলেই সুন্দর। আমি তো দেখেছি দেখলাম আর কি, তোমাকে দেখলাম তোমার বাবা এবং ভাইকেও দেখলাম আমি, আর তোমার মায়ের কথা তোমার মুখ থেকে শুনলাম, মানে সৌন্দর্য একদম সুন্দরের দেবী সেদিন মানে তোমাদের বাসাতে একদম ভর করেছে বোঝাই যাচ্ছে। তারপর
আসলে গুরু আমার আম্মা দেখতে যতটা সুন্দর সে ততটাই পরিষ্কার এবং পরিচ্ছন্ন এবং গুছানো, সে অনেক গুছানো। তো তারপর কি হলো সে আমার শ্বশুর দেড় ঘন্টা এইসব কথা বললো যে বউ তোমার আমার আম্মাকে মানে অনেক ইমপ্রেস করলো, তারপর শুরু হয়েছে আমাকে তুমি অনেক সুন্দর তোমার তুমি এটা তুমি এটা তুমি সেটা এইরকম বিভিন্ন কথা, তোমার বাবার কাছ থেকে এটা শুনছি শোনা শোনা তোমার প্রতি এক ধরনের আমার ভালো লাগার সৃষ্টি হয়েছে, আমার মনে হয়েছে যে তুমি আমার মায়ের মতো, তোমাকে আমার মায়ের মতোই দেখা যায়, তোমাকে আমি বউ নিব না তো আমি আমার মা নিব বাসায়, এইভাবে বলতেছে। আমি এই কথা শুনে আমার মানে আমি আসলে চোখ দিয়ে আর পানি রাখতে পারি না, একদম কান্না করে ফেললাম যে আমার শ্বশুর এইভাবে বলতেছে, সত্যি সত্যি মানুষটা অনেক ভালো, যে একটা মানুষ একটা মানুষকে খুব ভিতর থেকে ভালো না হলে ভালো বলতে পারে না, সে আমাকে মা বলে ডাকছে এটা বিশাল কিছু। এক পর্যায়ে সে আমাকে জড়ায় ধরে চিৎকার করে কান্না করতেছে আমার শ্বশুর, আমি চিৎকার করে কাঁদতেছে আমার এমন ভাবে ফার্স্টে তো সে আমাকে জড়ায় ধরে কিস করলো, অনেকগুলি কিস করছে যে তার মার মতো লাগে, তার মা মারা গেছে এতদিন পরে সে আরেকটা মারে চুমু খাইতে পারলো আরেকটা মায়ের মুখে, এভাবে বললো আমাকে সে জড়ায় ধৈরা মানে তার বুকের ভিতরে আমাকে একদম মনে হয় যে একদম একটা বল সে বুকে ধরে রাখছে, এমন ভাবে সে কান্না করতেছে আমি তার মুখের দিকে হা করে তাকে যে এই লোকটা এমন করে কাঁদতেছে কি আমাদের নিবে ঠিক আছে কিন্তু এমন সে কান্না করে কি হইলো, আমি হাসবো না কানবো আমি যে তখন
তখন হাসুনি তো অ্যাটলিস্ট না
তখন হাসি নাই কিন্তু হাসিটা চোখ দিয়ে পানিও পড়তেছে আবার হাসতেছি
সেটাই।
তো এরপরে কান্না করতেছে প্রায় অনেকক্ষণ কান্নাকাটি করলো, কান্নাকাটি করার পর আমি বলতেছি আমাকে বলতেছি তুমি কথা দাও তুমি আর কারো বাড়ির মা হবা না তুমি আমারই মা হবা,
আমি তোমারই আমি তোমারই ছেলে হতে চাই, আমি তোমাকেই আমার ছেলের জন্য নিব, আমার মাকে আমি ঘরে তুলব, তোমার যে কোনো চাহিদা, তোমার যা ইচ্ছা, তোমার গ্রাজুয়েশন কমপ্লিট আমি করবো। আমি বলছি যে দেখ, আমার বাবার তো এখনো অর্থনৈতিক অবস্থা বেশি একটা ভালো না, এখন দিয়ে দিতে পারবে না। বলছে যে তোমার বাবার কি লাগবে, তোমার বাবাকে 5 বছর চলার জন্য আমি ক্যাশ টাকা দিয়ে যাবো, আমি চেক লিখে দিয়ে যাবো, তারপর ছোট ভাইয়ের কথা সবাই দেশে একদম 1.5 বছরের মধ্যে আমেরিকায় নিয়ে যাবো, এরকম আর কি। যাই হোক, সে হচ্ছে আমেরিকায় থাকে, তো আমেরিকা
আমরা এই যে ইনফরমেশন গুলো একের পর এক আসছে এবং বন্ধুরাও কিন্তু বিষয় নিয়ে কমেন্টস করছে, দুই একটা কমেন্টস একটু নিয়ে নিই।
গুরু আর কত হাসবো, অনেকদিন পরে অনেক হাসছি গুরু, আপনাকে হাজার সালাম এন্ড থ্যাংক ইউ সো মাচ। ওকে, ফেসবুকে আছেন সজীব হোসেন, লিখেছেন সিনথিয়ার কণ্ঠ খুব মিষ্টি,
কণ্ঠ মিষ্টি, কথা শুনে ভালো লাগছে, আর কত হাসবো, সব ঠিক আছে, কিন্তু আমি আমি দোয়া করছি যে ফাইনালি কথা বলতে বলতে সিনথিয়া যেন শব্দ খুঁজে পায়। সবে তো শুরু হয়েছে চুরমার কি গুড়মার, শেষ পর্যন্ত কোথায় গিয়েছে ঠিকঠাকই, সেটার জন্য অপেক্ষা আছে সিনথিয়া। হ্যাঁ, তারপর
আমার শ্বশুর এমন ভাবে কানসার, উনি খুবই ফর্সা একজন মানুষ, খুবই মোটা সোটা, কানতে কানতে তার চেহারাটা পুরো লাল হয়ে গেল, লাল হয়ে সে হেসকি মারতেছে কানতে কানতে, এইরকম ভাবে কানতেছে। আমি পুরো অবাক হয়ে গেলাম, কেন এইভাবে কাঁদতেছে? সে আমাকেই নিবে, সে আমাকেই তার মা হিসেবে নিবে, ঠিক আছে, নিবেন, ভালো কথা, কান্নাকাটি করার দরকার কি? কান্না করতেছে একদম আমার আম্মার হাতে, কাঁদতে কাঁদতে হঠাৎ করে আমার আম্মার হাতে জড়ার জন্য যে বউ ফারুক বলছে, আমার আব্বুর নাম ফারুক, ফারুক বলছে যে সিনথিয়ারে দিবে না, আমার ছেলের জন্য দিবে না, এখন ও মেয়ের বিয়ে দিবে না, ও এখন মেন্টালি প্রিপেয়ার্ড না মেয়েকে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু বউ আমি আমার এই মা ছাড়া আমি যাবো না, এইরকম। তো ঠিক আছে, আচ্ছা, আমাকে বলতেছে সিনথিয়া তুমি কথা দাও, আমাকে নাম ধরে রাখেন, আমাকে মা বলছে ডাইরেক্ট, মা তুমি আমাকে কথা দাও, তোমাকে কথা দাও তো, তুমি আমার মাথায় হাত রেখে কথা দাও তো। তা আমি করলাম কি, আচ্ছা ঠিক আছে, তা আমি হাত দিতেছি না, আমার কেমন একটা লাগতেছে, সে আমার হাতটা দুম করে ধরে তার মাথার উপরে রেখে দিল, রেখে দিয়ে বলতেছে হ্যাঁ এবার এবার শপথ নিছো না, এবার আমার বাড়ি ছাড়া আমার মা ছাড়া আর কেউ মা হইতে পারবে না, ঠিক আছে, এত আদর এত ভালোবাসা আমার বাবার মতো এভাবে ভালোবাসে, যেহেতু আমার বাবার ভাই ছিল, সেহেতু বৈশিষ্ট্যগত দিক থেকে একটুখানি বাবার মতো ছিল, যাই হোক। তারপর সে ওই রুম থেকে চলে,
আমার বাবার আপন চাচাতো ভাই, সে
চাচাতো, হ্যাঁ আপন চাচাতো চাচাতো ভাই, চাচাতো চাচাতো ভাই, মানে আমার শ্বশুরের দাদা আর আমার বাবার দাদা একই, কিন্তু চাচা আর কি। যাই হোক, আমি রিলেশনের রেগুলেশন খুব বেশি একটা ভালো
তারপর
হচ্ছে ওখান থেকে আমার শ্বশুর উঠে কান্নাটান্ন শেষ করে আমার আব্বুকে শাসলো, আমার আব্বু তো ডাইরেক্ট না, আমি মেয়ে বিয়ে দিবো না, আর কিভাবে বিয়ে দিবো, আমি তো ছেলেকে এখনো দেখছি, আপনার ফ্যামিলিতে আমি এখনো যাইনি, আপনার বাসায় এখনো যাইনি, তাহলে আমি আমার মেয়েকে কিভাবে বিয়ে দিবো, মেয়ে বিয়ে দেওয়ার জন্য ছেলে। তখন বাজে ঘড়িতে 1:45, আমার শ্বশুর বলে যে কোনো সমস্যা নাই, পুরো আমার ফ্যামিলি তোমার বাসায় নিয়ে আসবো, তোমার বউয়ের রান্না খাওয়ার লেগা সব আয়া পড়বো, ঠিক আছে, যেমন কথা তেমন কাজ। আমার শ্বশুর দুম করে তার বাসায় ফোন দিয়ে বললো যে এই তোমরা কই, সবাই কি অবস্থা আছো, সবাই ঠিক মতো আসো এই বাসায়, আরে এ বাসায় আসবে মানে আব্বু তো পরে কি বলতেছেন আপনি, এত মানুষ সবাই ওই বাসায় সবাই, ঠিক আছে সেদিনই 14 তারিখ আসবে, তো আব্বুকে বলতেছে ফারুক তুমি কিছু করার দরকার নাই, তোমার মানে বউ তো অসুস্থ, আমার আম্মু হচ্ছে কিডনি সমস্যা, ডায়ালিসিস করা হয়েছে 3 বার, তখন রিসেন্টলি আবার 1 বার করানো হয়েছে, তো সে খুবই কষ্ট হয়ে যায় তার উপরে, আর আমি খুব বেশি একটা পারি না হেল্প করতে তাকে, আর সে আসলে একা একাই করতে পছন্দ করে, কেউ এখানে হেল্প করুক এটা সে চায়ও না, সে নিজের মতো করে গুছায় গুছায় রান্না করবে, সব রান্না করতে পারে, খুব টাইমলি টাইম মেনটেন করে, টাইমলি সে সব কিছু হাজির করে। তো আমার শ্বশুর বাড়ির থেকে সবাই আসবে, এর মধ্যে আব্বা বাজারে যাবে, কি করবে, কারণ এতগুলো মানুষ তো জিজ্ঞেস করছে কতজন হবে, সেই ফ্যামিলি মেম্বার কিচ্ছু করতে হবে না, কোনো কিছুই না। আমার আব্বু তো বাজারে গিয়ে প্রায় 7 থেকে 8 বা 10 পদে ফল হবে, মেবি 10টা আইটেমের ফল, মুরগি, গরু, খাসি, তারপর বড় বড় ইলিশ, পোলার চাল, এগুলি সব এসছে। আম্মা সুন্দর, আম্মা কান্না করতেছে আর কাটতেছে কয়। আমার আব্বু একদিন অনেক জ্বালা মুখে, গেস্ট টেস্ট নিয়ে আসে, রান্না টান্না করতে বই, এটা করতে বই, সেটা করতে বই, এরকম ঘরে আসে না কিনা সেটা দেখবে না, উনি খাওয়াইতে হবে গেস্টকে। আম্মা যাই হোক মেয়ে ই করবে আসবে, সেদিন সব কিছু রান্না টান্না করলো। এর মধ্যে রান্না টান্না করার পরে তারা সবাই আসলো 4:30 দিকে। আমার হাজবেন্ড ডাকে আর কি, সেতু, আমার হাজবেন্ডের নাম সেতু, আসবে সেতুর হোল ফ্যামিলি সাথে। আমার আমার শ্বশুর তো ছিল, কিন্তু এর মধ্যে তাদের আবার রিসিভ করার জন্য আবার সে বাসা গেছিল, তাদের বাসা আমাদের বাসার কাছে সেরাপাড়াতে। ওখান থেকে আনতে গেল, সবাইকে দিয়ে আসলো, সবাই দুই গাড়ি, দুইটা গাড়ি ভরা মানুষ। আমার ভাই তো খুশি, দুই গাড়ি আসছে, সবাই এলাকার মানুষ দেখতেছে, এই ফাহিম তোদের বাসায় তো গাড়ি দিয়ে গেস্ট আসছে রে, এই গাড়ি দিয়ে গেস্ট এমনিতে আসে, কারণ আমাদের যে রিলেটিভস আছে তারা সবাই আর কি খুব ধনী টাইপের, গরিবের মধ্যে আমার বাবাই একটু অর্থনৈতিক অবস্থা কম, সবাই বাড়ি টাড়ি গাড়ি টাড়ি সবাই আসে। যাই হোক এরকম আসছে দুই গাড়ি ভরা গেস্ট, তখন তারা যখন আসছে একটা মিষ্টি আনে নাই, আমি খালি মিষ্টি খুঁজি।
আজকে আমার গলাটা বিক্রি করলো, একটু চান খুলে হাসবো, তারও কোনো সুযোগ নাই। আমি সিনথিয়ার কথা শুনছি আর বহুদিন পরে এই এই ভালোবাসার বাংলাদেশের আবহ পরিবর্তিত হতে দেখছি। আমরা সিনথিয়ার কাছে আসবো মন যেহেতু ভালো, মনটাকে আরো ভালো করার উপলক্ষ পাওয়া যায় কিনা সেটি নিয়ে আমি শ্রোতা বন্ধুদের কাছে ফিরে আসবো, কয়েকটা টেক্সট নিয়ে নেবে।
অনেক বন্ধু আমাদেরকে টেক্সট করেছেন এবং টেক্সট বা এসএমএস করছেন এবং কমেন্ট করছেন ফেসবুকে। আছেন আমাদের সাথে এই মুহূর্তে ফেসবুকে লতিফ, লিখেছেন এত হাসি কোথায় রাখবো। আর আছেন রকিং দেবা, লিখেছেন যে আপু তুমি যেমন, তোমার জীবনে কখনোই কোনো দুঃখ আসা উচিত নয়, রাইট। এবং মুনিম আর অর্ক লিখেছেন যে এখনো পর্যন্ত ভালো লাগছে, বাট লাস্ট পর্যন্ত কি হয় জানি না। কাজী নুরে আলম বাবু লিখেছেন ফেসবুকে যে আপনার ফার্স্ট লাইফটা আসলেই অনেক ভালো। ওকে, অ্যান্ড আপনিও বন্ধু আমাদেরকে টেক্সট করবেন এবং এসএমএস করবেন, টেক্সট বা এসএমএস করবেন এবং ফেসবুকে কমেন্ট করবেন। আর 16260 থেকে আপনি আমাদেরকে এসএমএস করবেন এবং ফেসবুকে কমেন্ট করবেন। সেক্ষেত্রে অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি, www.facebook.com/ঢাকা FM 90.3।
অনেক ধন্যবাদ যে বহুদিন পর ভালোবাসার বাংলাদেশ ঢাকা FM এর স্টুডিওতে ইথারে ভারী হয়েছিল, কেমন রুদ্ধশ্বাস নাভিশ্বাস দীর্ঘশ্বাসে ভরা এই আবহ, সেটিকে পরিবর্তন করলেন আপনার ঋণি ছিনি হাসির শব্দে আর ঝিনঝিন করে উঠা সে কণ্ঠস্বরে এবং এবং চমৎকার চমৎকার কিছু শব্দ সংযোজনে, যেমন চুরমারকে গুরুমার এই ধরনের আর কি। এবং এই রকম কথাবার্তা যখন চলছে তখন আমাদের সাথে যিনি ফোনে আছেন তাকে আমরা ফোনে একটু নিয়ে নিই। তাকে ফোনে নেওয়ার আগে একটু ভূমিকা দিই বন্ধুরা। এখন যে আমাদের সাথে ফোনে যুক্ত হতে যাচ্ছে সে হচ্ছে সাবিনা, আর তারিখ হচ্ছে 9-10 পড়েছি, তাই তো মেঘলা? আপনাদের কাছে পৌঁছেছিলাম, যার জীবনের কথা উপস্থাপিত হয়েছিল, যার কথা বলেছিলাম আমরা যে সে ব্রেন টিউমার এমন একটি স্টেজে পৌঁছেছে যেখানে তার জীবন যে কোনো সময় রুদ্ধ হয়ে যেতে পারে, তার জীবন যে কোনো সময় থমকে যেতে পারে। কিন্তু সেই সমস্ত কিছুকে আপনারা শক্তি দিয়ে পাশে এসে দাঁড়িয়েছেন। আমি যতটুকু জানি আজকের তারিখ পর্যন্ত 3,75,000 টাকা তার অ্যাকাউন্টে জমা পড়েছে, এবং এই টাকাটা কারো একক কন্ট্রিবিউশনের ফসল না, বরং তিলে তিলে অল্প অল্প করে কেউ 200, কেউ 500, কেউ 1,000, কেউ 5,000, এভাবে তিলে তিলে গড়ে উঠেছে এই টাকা। যারা এই কন্ট্রিবিউটটা করেছে তাদের সাথে সাবিনার কোনো আত্মিক বা রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু যে সম্পর্কটা তৈরি করে দিয়েছে ভালোবাসার বাংলাদেশ তার লিসেনার বন্ধুদেরকে দিয়ে, সেটি হচ্ছে আত্মার সম্পর্ক। এবং আত্মার সম্পর্কটাই আসলে পৃথিবীতে সবসময় মনে হয় এক্সিস্ট করে। সেই সাবিনাকে আমরা ফোনে নিতে যাচ্ছি সর্বশেষ আপডেটটা নেওয়ার জন্য। সাবিনা, আপনাকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে।
হ্যালো, আসসালাম আলাইকুম গুরু।
ওয়ালাইকুম আসসালাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে।
থ্যাংক ইউ গুরু, এবং সবাইকে প্রাণা ভালোবাসার বাংলাদেশের যত শ্রোতা আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আসসালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। সর্বশেষ আপডেট কি, কত টাকা অ্যাকাউন্টে জমা পড়েছে সাবিনা?
3,95,000 টাকা।
এবং ফাইনালি আপনি ইন্ডিয়ার ভিসা পেয়েছেন, টিকিট কনফার্ম, কখন রওনা দিচ্ছেন তাহলে?
12:07:30
আপনি রওনা দিচ্ছেন
ইন্ডিয়া। সকাল 7:30
ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন চিকিৎসার জন্য। আর ওই চিকিৎসার যে ব্যয়ভার পুরোটাই বহন করেছে সাধারণ শ্রোতা বন্ধু, যাদের সাথে আপনার কোনো কানেকশন নাই, কোনো পরিচয় নাই, শুধুমাত্র ঢাকা এফএম ভালোবাসার বাংলাদেশের এই লিসেনার্স কমিউনিটি যারা একজোট হয়ে আপনার পাশে থেকেছে। ঠিক আছে, একটু কারেকশন করে নেন সাবিনা, যখন যে মুহূর্তে বলছেন যে আপনার টোটাল কন্ট্রিবিউশনটা হচ্ছে 3,95,000 টাকা, ঠিক সেই মুহূর্তে আরো 10,000 টাকা যোগ করুন, তাহলে কত হচ্ছে?
3,10,095 টাকা।
10,000 টাকা কিভাবে আসলো সেটা আমি এখন একটু জানবার চেষ্টা করব। এটা একটা ছোট্ট ডেমনস্ট্রেশন বন্ধুরা আপনাদের সামনে, কারণ এইভাবেই টাকাগুলো অ্যাকচুয়ালি সংগৃহীত হয়েছে এবং মানুষের কাছে চলে গিয়ে। আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও স্বাগত, আপনাকে সালাম। আমার নাম আব্দুর রহমান রানা। আমি যখন 5 তারিখ আপনার প্রোগ্রামটা শুনলাম তখন থেকে আমি রাতে ঘুমাতে পারিনি গুরু। তা আমার আসছিলাম আপনার 5 তারিখের পর 12 তারিখে প্রোগ্রামে আসলাম। আমি নিজে 1,000 টাকা এখন ভেরিফাই করছিলাম। আপনি বলছিলেন যে আপনি এটা করলেন কেন, আপনি কষ্টের টাকা। তা আমার মানবিক দৃষ্টিতে খুব খারাপ লাগছে যে ওনার বাবা নাই, বড় ভাই নেই, যার জন্য আমার খুব কষ্ট লাগছে প্রতিদিনের পর। আমার ফ্রেন্ডরা আসলে আমার সাথে, সিদ্দিক,
তারপর
দিন ইসলাম।
অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে আসবার জন্য।
নামটা সেলিম ভাই। তারপর আমাদের বলতে গেলে আপনার জুরাইন বাজার, সেতু মার্কেট, তারপর রহমান প্লাজা, বিক্রমপুর প্লাজা, যেটি না বললেন না আমাকে আপনার, আমি বড় লোকের কাছ থেকে কোনো হেল্প পাইনি। আমি পেয়েছি আপনার ফুটে যারা দোকানদারি করে তারা 5 টাকা 10 টাকা দিয়ে আমাকে হেল্প করেছে। তো তাই না, আমার জন্য তারা যে ভালোবাসা দেখেছে গুরু, আর আপনার কথা আমার কাছে শুনে আর আপনার ভিডিও স্ক্রিপ্ট দেখে বা ছবি দেখে যে কি যে আমি আপনার, মানে আমি ভাষা প্রকাশ করতে পারবো না, আমার হাত পাও কাঁপতেছে গুরু। যে আমার মানে আমার ঘরের থেকে আমার আম্মার কাছ থেকে আমি খুব মানে সহযোগিতা পাইছি, মানে খুব। আম্মা কালকে আমাকে জিজ্ঞেস করলো যে তোর কত হয়েছে। তা আমি বললাম যে আম্মা অমুক জায়গায় গেলাম, আমার 2,000 টাকার জন্য খুব ঘুরতে হয়েছে। তা আমার ফ্রেন্ডরাও বলছে নিস না, আমি না আমি তার জন্য নিব, যেহেতু আমার গুরু নিজে বলছে যে আমি সবাই পায়ে ধরতে রাজি আছি যদি আমার প্রয়োজনের সাথে, তা আমি এটা পারবো। তা আমার ফ্রেন্ডরাও বলছে যে তুই এটা করিস না, আমি বলছি না আমি করবো। তাই আপনার আপনাদের দোয়ায় আমি এটা সক্ষম হয়েছি যে আমি 10,000 টাকা কালেক্ট করতে পারছি, বা আমিও যাই আবার বাকিটা করছি গুরু। তাই সব আপনার ভালোবাসার জন্য গুরু।
বন্ধুরা, আমার এই বন্ধুর কথা শুনছিলেন, এই 10,000 টাকার মধ্যে যে কত নির্যাস, কত কষ্ট, কত পরিশ্রম এবং কত রকমের সেক্রিফাইস মিশে আছে সেটা অনুমান করতে খুব বেশি বুদ্ধির প্রয়োজন পড়ে না। একটি মানুষ যার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, সেই টাকা থেকে 10,000 টাকা দেওয়া যতটুকু সহজ, যে মানুষটির কাছে সেই পরিমাণ টাকা নাই যাতে করে নিজের জীবনটাকে সার্ভাইভ করা যায়, সেই জায়গাতে থেকে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে, মানুষের কাছে কাছে গিয়ে ভালোবাসার প্রয়োজনে, যাকে চিনে না, যাকে জানে না, যার সাথে মিনিমাম কোনো সম্পর্ক নাই, তাকে বাঁচানোর তাগিদে এইভাবে পাগলের মতো ছুটে আসা, এইভাবে সবার কাছে পৌঁছে যাওয়া, এইভাবে সবাইকে সাথে নিয়ে
টাকা। আর একটা কথা বলবো, এই যে আমি যখন মানুষের কাছে গেছি তখন আমার কিছু কিছু মানে হাই লেভেলের লোক ছিল, আমাদের এলাকাটা ভালো না যদিও, তা আমাকে অনেকে ভালোবাসে। তা আমাকে অনেকে বলছে যে নতুন ধান্দা ধরছেন মনে হয় এখন ঈদ আসছে সামনে। তা আমি বলছি যে বলুক, সবাই বলুক। তা আমার ফ্রেন্ডরা যারা আছে আপনার, তারা কোনো কেমন একটা পয়সা আলানো, তারা কেমন, তারা একটা ছোটখাটো ব্যবসা করে বা ছোটখাটো চাকরি করে, যে তাদের ভালোবাসা যে কি পাইছি গুরু। তা আপনার ভালোবাসা বলে আমি সবসময় আপনাদের যে কোনো ব্যাপারে হেল্প করব, আমি এটা বলে আমার কথা
ধন্যবাদ।
আসসালামু আলাইকুম, আমাকে সবাই দোয়া করবেন।
এবং যে মায়ের কথা বলছিলেন, ধন্য সেই মা যে মায়ের কথা বলছিলেন যে আপনার এই আগ্রহ দেখে, আপনার আকাঙ্ক্ষা দেখে, আমার এই সাবিনা এই বন্ধুটিকে বাঁচানোর তাগিদে, আপনার যে নিজে এগিয়ে আসার মানসিকতা দেখে মা বারবার বলছিলেন যে তোর আর কত টাকা লাগবে, কিভাবে তোকে আমি নিজে সাহায্য করতে সহযোগিতা করতে পারি। যে মা গর্ভে আপনি জন্ম নিয়েছেন, রত্ন গর্ভা তিনি, সে মাকে আমাদের ভালোবাসার বাংলাদেশের স্টুডিও থেকে অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি। মা আপনার দীর্ঘায়ু কামনা করছি, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আমি প্রার্থনা করছি এ ধরনের সন্তানরাই স্পেশালি সমগ্র বিশ্বে এবং খুব বেশি প্রয়োজনে বাংলাদেশে বেশি বেশি করে জন্ম নিক, যাতে করে মানুষের কষ্টে দাঁড়ানোর পাশে দাঁড়ানোর জন্য মানুষের প্রয়োজন পড়ে। কিছু ধরনের মানুষ আছে যারা আসলে কোনো কিছু দেখে নাক শিটকাতে চায়, কিন্তু সকালবেলায় চায়ের কাপে ঝড় তুলে আর তর্ক বিতর্কের সময় খুব হেলদি ডিবেট করতে পছন্দ করে। তাদের কাছে হয়তো এই এই পৃথিবীটা বা এই মানুষগুলো একটা গিনিপিগ এক্সপেরিমেন্টের মতো, কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা মানুষের কষ্ট নিজের কষ্টের মতোই। সাবিনা, চিনে না জানে না এই মানুষগুলো এইভাবে ঝাঁপিয়ে পড়ছে আপনার পক্ষ থেকে, যদি কিছু বলার থেকে আপনার পক্ষ থেকে এই ভালোবাসার মানুষগুলোকে।
গুরু, তাদের এত কষ্টের টাকা এবং মানে তারা যেভাবে আমার জন্য পরিশ্রম করে চলেছে তাদের কাছে সত্যি আমি কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ। এবং নতুন জীবন আল্লাহ পাক যদি আমাকে দান করেন, আমি সবার কাছে কৃতজ্ঞ। আর তাদেরকে আমি বলবো যে আপনারা সবাই আমার জন্য যতটুকুই করছেন, আমি আসলে আপনাদের ঋণ কখনো কোনোদিনই শোধ করতে পারবো না। আপনারা দোয়া করবেন আমার জন্য, এবং ফাইনালি যেটা বলবো যে আমার গুরুর জন্য দোয়া করবেন, কারণ গুরু যদি আমাকে এই অন্ধকার চিলেকোঠা থেকে যদি বের না করতো, তাহলে আজকে আপনারা আমাকে দেখতে পেতেন না। এবং আমাকে বাঁচানোর জন্য এতটা মানে এই যে পরিশ্রম, এই যে চেষ্টা প্রচেষ্টা, এগুলো কিছু মানে জানতেন না।
আপনারা
আমার গুরুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার গুরুর ইজ্জত সম্মান রক্ষা করেন, এবং আল্লাহ যেন আমার গুরুকে দীর্ঘায়ু করে দেন।
মানুষ হিসেবে আমার কৃতিত্বের সামান্যতম হকদার আমি হতে পারি না, কারণ এই ধরনের মানুষগুলো আমার পাশে যদি না দাঁড়াতো, এভাবে ভালোবেসে যদি আমার গলায় না গলা মিলাতো, এভাবে আমার পাশে দাঁড়ানো অবস্থা আবেগে যদি তার হাত পা কেটে না উঠতো, আমার পাশে দাঁড়ানোর সাথে সাথে তাদের চোখ দিয়ে যদি পানি না বের হতো, আমি মানুষ হিসেবে এতই ঢুনকো, আমার মিনিমাম এক্সিস্টেন্স কোথাও থাকতো না। এদের ভালোবাসার কারণেই আজকে এই ভালোবাসার বাংলাদেশ আমি অথবা ঢাকা FM অন্য এক উচ্চতায় চলে যাচ্ছে আপনাদের সবাইকে সাথে নিয়ে। সাবিনাকে নিয়ে বারবার ফলো আপ করছি, টাকার পর টাকা জমা হচ্ছে, আস্তে আস্তে আমরা স্বপ্নের খুব কাছাকাছি চলে এসেছি। ফাইনালি আল্লাহ রাব্বুল আলামিন যদি সাহায্য করেন, হয়তো তাকে সুস্থ করে ফিরিয়ে নিয়ে আসতে পারবো। আমাদের কাছে এটাই অনেক বড়, একটা জীবন না কয়েকশো জীবন পার হয়ে যাবে যদি তার বিনিময়ে একটা জীবন বাঁচাতে পারি আমরা। অনেক শুভেচ্ছা এবং অনেক দোয়া প্রার্থনা থাকলো, ভালোভাবে সুস্থ হয়ে ফিরে আসুন আমাদের মাঝে। আপনি যখন শান্তির নিঃশ্বাস নেবেন এই বাংলাদেশে এসে আমাদের মাঝে, আমরা ভাববো একটা গোটা পৃথিবী জয় করেছি আমরা। ভালো থাকবেন, আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা আমাদের কাছে আসবার জন্য। আর সাবিনা, এই 10,000 টাকা আপনার কাছে পৌঁছে দেওয়া হবে। জি, আপনারা সবাই ভালো থাকবেন। আমি আসলে কোনো উপহার নিতে জানেন, আমি যা উপহার নিন আমার জন্য একটা ভালোবাসা বাংলাদেশের আমরা কজন এইভাবে তারা অর্গানাইজ করছে এই জিনিসগুলো, আমার জন্য একটা বই ভালোবাসার স্মারক হিসেবে নিয়ে এসেছেন। যদিও আমি বারবার বলি যে আমার জন্য কখনোই কোনো গিফট নিয়ে আসবেন না, বা আমার রেফারেন্স নিয়ে কেউ গিফট নিতে চাইবেও না, নিলেও ভাববেন যে সেটা আমারও হাত পর্যন্ত পৌঁছাবে না, কারণ আমি কখনো এগুলো নিই না। বই যেহেতু এটা অস্বীকার করার ধৃষ্টতা আমি দেখাবো না। আপনার সবকিছুর জন্য অনেক ভালোবাসা এবং অনেক কৃতজ্ঞতা, অনেক ভালো থাকবেন। আর এই ফুলটা আমি আসলে আমার লিসনার্স কমিউনিটি, বিশাল এই কমিউনিটি সবার পক্ষ থেকে গ্রহণ করলাম। আর আপনারা কখনোই বলবেন না যে আপনারা অবস্থার দিক দিয়ে কেমন, শুধু এটাই আমি বিশ্বাস করি যে মানুষের দিক দিয়ে আপনারা কিন্তু অনেক বড় লোক এবং ধনী। স্রষ্টা যদি আপনাদের পৃথিবীতে পাঠানো বন্ধ করে দেন, এই পৃথিবী কিন্তু টিকে থাকা দায় হয়ে পড়বে। আপনারা বেঁচে থাকুন, আপনারা ভালো থাকুন, আর আপনাদের ভালোবাসা আমরা সিক্ত হই এইভাবে। অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আপনাদের জন্য। আচ্ছা, আরো কিছু কন্ট্রিবিউশন এখানে আছে সাবিনা, সমস্ত কন্ট্রিবিউশন একসাথে করে আপনার জন্য রাখা থাকলো 10,100 টাকার মতো এখানে আছে, পুরো টাকাটা আপনার হাতে পৌঁছে দেওয়া হবে। আমরা চলে আসবো এখন মূল অনুষ্ঠানে, সিনথিয়ার কাছে আসবো। সিনথিয়া, যখন এই ভালোবাসার আদান প্রদান চলছিল, আপনার চোখ দিয়ে পানি নেমে আসছিল। ভালোবাসা মানুষকে মনে হয় এইভাবেই কাঁদাতে শেখায়, কি বলেন? আমরা একটা ছোট্ট বিরতি নিই, বিরতির পরে আবার সিনথিয়াকে নিয়ে তার জীবনের বাকি গল্পগুলো শুনবো, এবং ফিরে এসে কিছু টেক্সটটা নিব, নিয়ে তারপর সিনথিয়ার বাকি জীবনের গল্পগুলো শুনবো।
ওকে, তো বিরতি নেবার আগে আমি কিছু টেক্সট করতে চাই, এবং
ফেসবুকের কমেন্টে পড়তে চাই, তবে তার আগে বন্ধু আপনাকে জানিয়ে দিতে চাই যে আপনি কিভাবে আমাদের সাথে সংযুক্ত হবেন, কোন প্রসেসে বা কোন নিয়মে আপনি আমাদেরকে টেক্সট পাঠাবেন এবং ফেসবুকে কমেন্ট করবেন। আর আমাদেরকে মেসেজ করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ টি লিখবেন, তারপর যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বার দিবে। এবং যে সমস্ত বন্ধুরা ফেসবুকে রান করছেন, ফেসবুকে আছেন কানেক্টেড, তাদেরকে বলবো যে আমাদের ফেসবুকে একটা অফিসিয়াল ফ্যান পেজ আছে, সো প্লিজ আপনি ওই ফ্যান পেজটিতে আমাদের সাথে যুক্ত হন এবং তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। আর বন্ধু আপনি আমাদের এখান থেকে এসে লাইক করবেন এবং আপনি আমাদের এই ফ্যান পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে ঢাকা এফএম এর ফ্যান পেজটি আপনি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিলে সেই কাঙ্ক্ষিত ফ্যান পেজটি উন্মুক্ত হয়ে যাবে আপনারই সামনে। আর সেখান থেকে আপনি দেখবেন যে লাইকিং এর পরিমাণ 1,65,000 প্লাস, তো এটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অ্যান্ড অ্যাকিউরেট ফ্যান পেজ। তো এখান থেকে আমাদের একটি পোস্ট আপলোড করা হয়েছে এবং পোস্টে লেখা আছে প্রাণা ভালোবাসার বাংলাদেশে আজকের অতিথি সিনথিয়া। তো বন্ধু আপনি প্লিজ এইখানটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ইচ্ছে করলে আপনি আমাদের এই পোস্টটি শেয়ার করতে পারেন আপনার অন্যান্য বন্ধুদের কাছে। আর অবশ্যই আমাদের এই পেজটিতে লাইক দিয়ে সংযুক্ত থাকবেন আমাদের সাথে 24/7। এবং অবশ্যই অনেকে গুরু ইতেশামের সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চান, তো তাদের উদ্দেশ্যে বলবো যে গুরু ইতেশামের ফেসবুকে গুরু ইতেশাম নামে একটি পেজ আছে, তো আপনি ইচ্ছে করলে ওই পেজটিতে লাইক দিতে পারেন বা অ্যাড রিকোয়েস্ট পাঠিয়ে সংযুক্ত হতে পারেন গুরু ইতেশামের সাথে। অ্যান্ড যেসব বন্ধুরা আছেন এই মুহূর্তে আমার সাথে আছেন, অধরা শেখ নিপুণ লিখেছে, এত সুন্দর মিষ্টি, আল্লাহদের মুখে কষ্ট মানাবে না, দোয়া করি তোমার সব কষ্ট যেন শেষ হয়ে যায়। ওকে। অ্যান্ড মুজিবুর রহমান রাফি লিখেছেন, সিনথিয়া আপু অনেক সুন্দর করে কথা বলছে। মোহাম্মদ সোহাগ তালুকদার ফেসবুকে লিখেছেন যে অনেক ভালো লাগছে আপু অ্যান্ড গুরু। ওকে। প্রান্ত সেন লিখেছেন, আপু একদিন আমাদেরকে আপ্যায়নের সুযোগ দিয়েন। আচ্ছা সেন দাদা, আপনি শুধু আপ্যায়নের সুযোগ নিলে তো হবে না, আমাদেরকে আপ্যায়ন করুন। এখন তো আপনার ষষ্ঠী চলছে, তো এখন সপ্তমীতে পড়লো বুঝি, যেহেতু ঘুরিতে সময় এখন 12:05, তো প্লিজ আপনি আপনার যেসব মিষ্টি মন্ডা মিঠাই যেসব নাড়ু টাড়ু আছে সব নিয়ে আমাদের অফিসে চলে আসুন। ওকে। অ্যান্ড আহমেদ সুমি আছেন লিখেছেন, আমি আছি তোমাদের সাথে। ওকে বন্ধুর সাথেই থাকুন এবং কমেন্ট করতে থাকুন ফেসবুকে অনবরত যদি আপনি কথা বলতে চান গুরু ইতেশামের সাথে আগামী সপ্তাহে। অ্যান্ড এস এম সাদি আছেন লিখেছেন, আপু এত হাসে আমার পেট ফেটে গেল হাসিতে। ওকে। মোহাম্মদ রবিউল লিখেছেন, মজা লাগছে। শরীফ ওয়ালি লিখেছেন, সিনথিয়া আপুর হাসিটা কি শেষ পর্যন্ত থাকবে? ওকে, সেটাই দেখার বিষয়, আমরা দেখবো এবং আমরা শুনবো, তো ওয়েট করছি বন্ধু আপনাদের মতো, আপনারা ধৈর্য ধরে শুনতে থাকুন এবং আছেন আমাদের সাথে থাকবেনই যতক্ষণ আমরা থাকবো এটা জানি। আর আছেন এই মুহূর্তে শাহাদাত বাবু লিখেছেন, সিনথিয়া তুমি কি কাঁদাবে? এখন সেটা বলতে পারছি না, অবশ্যই বন্ধু সেটা জানতে গেলে আপনাকে আমাদের সাথেই থাকতে হবে। এবং মোহাম্মদ সুজন রেজা লিখেছেন, গুরু সিনথিয়া আপুর ভয়েস শুনে ফিদা হয়ে যাচ্ছি। বাহ। আবিন লিখেছেন, নরসিংদী থেকে আমাদের এসএমএস করেছেন, মুন্নি নারায়ণগঞ্জ থেকে এসএমএস করেছেন, সিনথিয়ার কথাগুলো খুবই মিষ্টি, জানি না শেষে কি হয়। মিরাজুল ইসলাম ফেসবুকে কমেন্ট করেছেন যে এতগুলো কমেন্ট করলাম, একটাও কমেন্ট করল না, আমি আর তোমাদের আমি তোমাদের উপর খুব রাগ করলাম, কমেন্ট আর করবো না। আর মিরাজুল ইসলাম সরি চেয়ে নিচ্ছি আপনার কাছ থেকে, এত এত কমেন্ট অ্যান্ড এস এম এস এর মাঝে রিয়েলি কোনো কিছু মানে সবকিছু ধরে বেঁধে পড়া সম্ভব হয় না, তো প্লিজ আপনি কমেন্ট করতে থাকুন, আপনি কমেন্ট করা থামাবেন না। অ্যান্ড অবর্ণ আবি লিখেছেন যে আজকের জীবনের গল্পটা আনকমন অ্যান্ড ইন্টারেস্টিং, ফিউচার আইডিয়াটা কি হবে সেটা আমি করতে পারছি না। এনিওয়ে আছেন এই মুহূর্তে অচেনা পথিক আমাদের সাথে ফেসবুকে যুক্ত হয়েছেন, আছেন আমাদের সাথে আরো অনেক বন্ধু, হোসেন সরকার আছেন, আফরিন সুলতানা প্রিয়া অ্যান্ড আছেন, তানিয়া আক্তার আছেন, মোহাম্মদ শাহাদাত আছেন আমাদের সাথে, মাহবুব খান, আরো অনেক বন্ধুই যুক্ত হচ্ছেন অনবরত কিছুক্ষণ পর পর আমাদের সাথে ফেসবুকের মাধ্যমে এবং অবশ্যই আমাদের কমন এসএমএস করছেন, এসএমএস করছেন। তো বন্ধু যারা এই মুহূর্তে যুক্ত হলেন আমাদের সাথে তাদেরকে বলছি আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 এবং চলছে আপনার ফেভারিট প্রোগ্রাম প্রাণ ভালোবাসার বাংলাদেশ।
This track was downloaded from fusionbd.com.
এবং আমরা ছিলাম সিনথিয়ার সাথে, তখন সিনথিয়া তুমি আপনার বাকি জীবনের কথা বলো। মিষ্টিতে ছিলাম সবসময়, চোখ থাকে যে মিষ্টি নিয়ে আসুক, তো আর আসলে কেমন ধরনের মিষ্টি নিয়ে আসবে,
সবাইকে
নিয়ে
এই জন্য সবার একসাথে সেজে সেজে আসতে দিই। হ্যাঁ, সবাই সাজুগুজু করে আসলো, বাবা সবাইকে দেখে তো মনে হইলো এত ভিআইপি গেস্টরা কি ইচ্ছা হইলো, আমি তো তাদের কাছে কিছুই না। আমার কাছে আবার একটু ভালো লাগতেছিল যে শ্বশুর শাশুড়ি এত স্মার্ট হবে, সেই স্মার্টনেস আমাকে খুবই টানে কাছে টানে। স্মার্ট বলতে এটা বুঝে যে পরিপাটি গুছানো। তারপর তারা আসলো, আসার পরে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করলো, আম্মা আব্বা সবাই সবাই আর কি আপ্যান টাপ্যান করলো। খাওয়া দাওয়া শেষে তারা বললো যে আমরা, তারা আব্বু অন্য রুমে গেছে এর মধ্যে, আর আমার হাজবেন্ডের ছোট কাকা সে বললো কি যে আচ্ছা ভাবি আপনি তো মেয়ে পছন্দ হয়েছে আর সে তো পছন্দ হয়েছে, ফ্যামিলি সবাই পছন্দ হয়েছে, সবাই মিলে ই করেন রিংটা পরাবেন। তো যেই দিন দুপুরে আসলো শ্বশুর সেই দিনই রিং পরাই দিল। আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাকে ও এর মধ্যে আমার শাশুড়ি বলছে আচ্ছা একটু হাইটটা তো দেখা উচিত, একটু দাঁড়াও তো দেখি হাইটটা দেখি। তো আমি যাই হোক দাঁড়াইতে হবে, দাঁড়ালাম। এর মধ্যে পিছন থেকে আমার ভাই হাসতেছে, ও যে শুরু হয়েছে, আমি তো বলতেছে রিমাইন্ড শুরু হয়েছে অপেক্ষা করো। মানে আমি ওর কথাটা শুনলাম, তারপর হাসি চলে আসছে। পর আমার শাশুড়ি বলতেছে মানে সীতারাম্মা আমার চাকরিও হয় ফুপিও হয়, সে বলতেছে যে যাক এত হাসি খুশি একটা মেয়ে পাইছি অনেক বিশাল ব্যাপার, খুবই হাসে। সত্যি আমি প্রচন্ড হাসি বাচ্চাদের মতো। যাই হোক, আমার শাশুড়ি বললো ভালো একটা কমপ্লিমেন্ট পেলাম, খুবই ভালো লাগলো। তারপর শাশুড়ি চুল একটা ছিল চিৎকার হাসতে
আমার জানা নাই যে এরকম কোনে দেখার এই যে পরিবেশ গুলো হয় সেখানে কোনো কোনে কখনো হবু শাশুড়ির এই কথা দেখিতে এইভাবে অর্থভাষ্য দিয়েছে কিনা।
তারপরে এমন হাসা আমাদের পাশে পাশে যে বাড়ির আন্টিরা ওনারা জানলা দিয়ে আমার হাসি শুনে তারা জানলা ভেঙে দাঁড়িয়েছে। আমাদের ড্রয়িং রুমের পর্দাগুলি খোলা ছিল, দুই পাশে মানে সাইড করা ছিল, ওনারা দিব্যি দেখতে পাচ্ছিল আমি হাসতেছি। মানে আমার মধ্যে ওই টেনশনটা নাই, আমাকে দেখতে আইসে পছন্দ করছে কি করে নাই আমার কথা না, আমি তো আগে থেকে না কোনোভাবে যদি আর কি না হইতে পারি, কিন্তু আসলে এমন ভাবে আস্তে পিস্তে জড়াই ধরলো এটাকে না আর বলতে পারলাম না। তারপর রিং পড়াইলো, আব্বু তো রেগে একদম ফায়ার, এখান থেকে চলে আসলো, হ্যাঁ রিং পড়াবে এটা তো বলে নাই, দেখতে আসা কথা কিন্তু রিং পড়ানোর কথা। রিং পড়াইলো, আমার শ্বশুর আমার হাতে 3,000 টাকা দিল। তারপর তারা মানে ফটোশুট টুট করলো, মানে তারা খুবই একটু স্টাইলিস্ট ফ্যামিলি। তারপর তারা সবাই চলে গেল, তো যাওয়ার সময় আমার আব্বুকে নিয়ে গেল সাথে তাদের বাসা দেখানোর জন্য। এর মধ্যে আমার ছোট ভাই বলতেছে ইম্পসিবল, এটার কাছে বিয়া দিও না, এটা কেমন দেখতে।
সেতুকে দেখে বলছে ছোট ভাই,
হ্যাঁ
ছোট ভাইয়ের নাম কি?
ফাহিম।
ফাহিম বলছে ইম্পসিবল,
হ্যাঁ ইম্পসিবল, খুবই মানে এটা আগে অনেক দীর্ঘভাবে বললো লাইনটা, ইম্পসিবল অসম্ভব, আমি দিব না এটা দেখতে ভালো লাগে, কেমন লাগে কেমন নয়, আদু আদু কোনো কথা বলে না আমাদের সাথে। আমরা ভাবছি যে আমাদের যে বোনের হাজবেন্ড হবে সে আমাদের বড় ভাইয়ের মতো টেক কেয়ার করবে, আমাদের সাথে ফ্রেন্ডের মতো মিশবে, ঘুরতে নিয়ে যাবে এরকম। যাই হোক, তারপর তো আমি পরে বলছি তুই প্রথমে একদিন দেখে কি তুই বুঝে পাবি তোর সাথে ঘুরতে যাবে না কথা বলবো না, আর প্রথম দিন থেকে একটু লাগবে।
ও হো, আবার কান আছে বা।
তাও যাই হোক ভাইদের কন্ট্রোল করলাম, তো কথা তো ঠিক হলো, তাহলে আব্বাকে নিয়ে গেছে এখন, আব্বাকে নিয়ে গেল, আব্বাকে ডিনার না করে আসতে পারে, আমি ফোন দিতেছে কি ব্যাপার তুমি আসো না কেন, আব্বু বলতেছে না এখানে ডিনার না করে আসতে পারবো না, ডিনার করে তারপর যেতে হবে। ওনারা কি করলো আব্বুরে নিয়ে তাদের আমার শ্বশুর হবে এসে আসে এসে ছাইরে আবার আব্বুরে ঘুমাইতে বললো, আব্বু বলে আমি ঘুমানোর জন্য কি আসছি, তারা কি সলা পরামর্শ করতেছে সবাই মিলে। এর মধ্যে আমার শ্বশুরবাড়িতে যখন মানুষ আসছে তখন আমার যে মানে সেতুর যে বড় ভাবি তার মাও আসছিল, তার মা আবার সেতুর খালা হয়, আমার হাজবেন্ডের খালা হয়, উনি আবার আমাদের বাসায় ঢুকে মানে তখন খাবার দেয় নাই, তখন আমার শ্বশুর বলতেছে যে দেরি হয়ে যাবে বউ তুমি যা দিবা তাড়াতাড়ি দাও, তখন উনি আবার বলতেছে তোমার এখন কি দিব পরোটি আর কলা দিব, তোমার এই দুপুর বেলা কি দিব পরোটি আর কলা খেয়ে তারপর বাইক গেল, এই কথা বলছে। তো এটা আবার আম্মুর খুব মাইন্ডে লাগছে, আম্মু কষ্ট পাইছে, সেটা পরে শুনছি আম্মুর কাছ থেকে। যাই হোক তারপর তারা চলে গেলো, আব্বাও চলে গেলো, আব্বা তো এসিতে পুরো বরফ হয়ে যেতেছিল, এমনিতে আব্বু এসি সহ্য হয় না, সে ফ্যানে থাকতেই পছন্দ করে, এসি টেসি পছন্দ না তার। তারপর আব্বু এসি কমাইতেও পারতেছিল না, বলতেও পারতেছে না, এক মুহূর্তে আব্বু লক খুলে দিচ্ছে, লক মানে ওদের যে দরজাটা লকটাও খুলতে পারতেছিল না, আব্বু তো খুবই মেজাজ খারাপ বুঝতেছে, হ্যাঁ গেস্টাই নেই বাবা, একটা একটা একলা রুমের মধ্যে বসায় রেখে দেয়, কোনো কিছু নাই কিছু নাই, এক গ্লাস পানি দিবো তাও না, কোনো কিছু খাওয়ার ওই রাতেবেলা আব্বুকে খাওয়াটা ডিনার করছে সবাই সাথে ডাইনিং এ বসে খাওয়াটা বাসা করতেছে, আব্বার সাথে ডিসকাস করবে মানুষ সাথে। আরে আয়সা মাত্র বসছে লোকটা আব্বা, সাথে সাথে আমার শ্বশুর ফোন, বাসায় পৌঁছেছো, বাসায় যাওয়ার সময় রাস্তায় কোনো সমস্যা হয় নাই তো, বাংলাদেশের অবস্থা তো ভালো না, আমেরিকা থেকে এটাই দেখলাম এসে, বাংলাদেশের মানুষগুলি কেমন যেন হয়ে গিয়েছে, আর সে যে আমেরিকা থেকে আয়সা একটা বিজ্ঞানের কথা ভুলে গেছে, তারপর তার আধা ঘন্টা এক ঘন্টা পর আব্বু খাইতে বসছে, তখন ফোন দিয়ে তারপর বলতেছে আচ্ছা কালকে সকালে আমি আর তোমার আপা আসবো তোমাদের বাসায়, কিভাবে কি করা উচিত, আমরা কাবিনটা খুব দ্রুত করে ফেলতে চাচ্ছি, এঙ্গেজ তো হয়ে গেল, দ্রুত এই জন্য করতে চাচ্ছি যে মানে হচ্ছে আমরা বাইরে চলে যাবো, আমেরিকাতে চলে যাবো রিসেন্টলি, এর জন্য আর কি তাতে বিয়েটা মানে কাবিনটা করার ফলে তো খেতে, তা আমার আব্বু বলছে এর মধ্যে রোজার ই চলে আসবে, রোজা চলে আসবে, তা আব্বু বলতেছে না আসলে এই ঈদের পরই করি কাবিনটা, সমস্যা কি রিং পরানো আছে, রিং পরানো থাকো, বলতেছে না 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 খুব দ্রুত এই, আর এর মধ্যে যে আমার আব্বা আমার কোনো চাচা বা আমার কোনো ফুপু বা আমাদের জেনারেশনের আমাদের বংশের কারো সাথে মানে যোগাযোগ করবে বা এটা নিয়ে ডিসকাস করবে
নিয়ে কথা বলা হয়নি আসলে। আর একদিক থেকে যতটুকু আমরা এই পর্যন্ত শুনলাম যে সেতুর পরিবার এবং তার পরিবেশ স্পেশালি তার বাবা এমন ভাবে সম্পর্কটার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে এবং এমন ভাবে সম্পর্কটা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব বৈবাহিক সম্পর্কের দিকে নিয়ে যেতে চেষ্টা করছে, সেই ক্ষেত্রে সিনথিয়ার বাবা মায়ের পক্ষে সেকেন্ড থার্ড দিয়া বা ওইটার জন্য যে ব্রিদিং টাইমটা প্রয়োজন হয় সেটি তাদের পক্ষে সেভাবে ছিল না। তারপর সিনথিয়া
ছিল না, তো তারপরের দিন সকালে আমার শ্বশুর হাজির আমাদের বাসায়, আয়সার দোষ তারা আসছে, সেই আসা তার রাত্র নয়টা বাজে গেছে, আমার আব্বা গেছে আমার কারোর সাথে কথা বলবে রিলেটিভ সেই সুযোগটাও নাই, আর কারো বাসা যাবে সেই সুযোগটাও দেয় না আব্বাকে, আব্বাকে বলতেছে শোন ফারুক তুই আর কারোর সাথে ব্যাপারটা নিয়ে ডিসকাস করিস না, কারণ সবাই তো ভালো চায় না, আর বাংলাদেশে কদিন আই সব বুঝলাম বাঙালি মানুষের মধ্যে স্বার্থপরতা তৈরি হয়েছে, আর সে আমেরিকায় থাকে খুব ভালো হয়েছে, তো তার মধ্যে আর কোনো স্বার্থপরতা নেই, যাই হোক সে বললো তার কথা, সে বললো বলার পরে এখন আব্বা বলতেছে কি বলেন এটা কি হয় নাকি, আর আমার বাবার হচ্ছে পাঁচ ভাই, আমার বাবাকে নিয়ে আমার ছোট দুই চাচা মারা গেছে 2006 আর 2007 একজন দুইজন দুইবার মারা গেছে, এর মধ্যে আছে দুজন আব্বু আরেকটা চাচা আর বড় চাচা স্ট্রোক করে সে একদম মানে কিছুই বুঝে না এরকম টাইপের, তো ওই চাচার সাথেও ডিসকাস করতে দেয় সেই দিন গেল, মানে এঙ্গেজ থেকে শুরু করে তারপরের দিন গেল, তারপরের দিন গেল এরকম শ্বশুর শাশুড়ি চার দিন পর্যন্ত কাবিন আগ পর্যন্ত আসতেই শুরু হইলো, আমাদের বাসায় আসে এবং আমার আব্বুর দিনের মধ্যে 50 থেকে 100 বার ফোন দেয়, খাইতে বসলে ফোন, আব্বু টয়লেটে গেলে ফোন, শুধু আব্বুরে না মা বলতে পারুন, তার ওই মা ডাক শুনে আমি সত্যি বোধ হয় এমন বুড়ো একটা ছেলের মা হয়ে গিয়েছিলাম। তারপরে হচ্ছে যাই হোক, ভাবলাম দুইটা ছেলে, আমার বাবা তো একটা ছেলেই আর শ্বশুর আর একটা ছেলে, তো গেল।
এর মাঝে আমি দুটো টেক্সট পড়তে চাই যেটা না পড়লেই নয়, যেমন স্বপ্না খান লিখেছেন, মনটা খুব খারাপ ছিল কিন্তু কখন থেকে যে হাসছি বুঝতেই পারছি না, স্বপ্না খান, আর এই কারণেই হয়তো এই দিনটা এত স্পেশাল। থ্যাংক ইউ গুরু,
খুব ভালো লাগলো টেক্সটা পড়ে, মানে একদম একদম মনে হচ্ছে যে ভিতর থেকে, হৃদয়ের ভিতর থেকে উঠে আসা কিছু কথা, যে মন খারাপ ছিল কখন টের পায়নি, মনটা ভালো হয়ে গেছে, সেটাই হচ্ছে ভালোবাসার বাংলাদেশের স্পেশালিটি। স্বপ্না খুব ভালো লাগলো টেক্সটটা পড়ে।
এন্ড আরেকজন আছেন লিখেছেন যে আমি কি বলবো, সন্ধ্যা থেকে খুব কষ্টে ছিলাম, এখন গল্প শুনে সব ভুলে গেলাম।
তারপর হচ্ছে তারা তারপর দিবার আমার কাবিন ফিক্সড করলো, কাবিন আগের দিন আমাদের বাসায় আসলো, আসার পরে কাবিনের ডেট ফিক্সড করলো 2012 সালের জুলাই মাসে 18 তারিখে, মানে এনগেজ করলো 14 তারিখে জুলাই আর কাবিন হচ্ছে জুলাই 18 তারিখে। আব্বু বলতেছে যে এর মধ্যে যে এত প্রোগ্রাম, মানে কাবিন করবে, আমার তো একটাই মেয়ে, আমার মেয়েকে আমি খুব ভালোভাবে দিতে চাই, আর আমারও একটু শখ ছিল যে একটু প্রোগ্রাম টোগ্রাম হবে, যেহেতু আমার কাজিনদের প্রোগ্রাম 5-6 দিন পর্যন্ত হয়, বিয়ের প্রোগ্রামটা 5-6 দিন পর্যন্ত দীর্ঘই, মানে দীর্ঘস্থায়ী তো পায়, সেজন্য আমিও চাইছি যে আমারও এইরকম হোক। তো যাই হোক, কাবিন কাবিনের আগের দিন আমার শ্বশুর আসলো, আসলো আইসা বললো কি, আব্বুকে একটা চেক দিলো 1 লাখ টাকার চেক দিয়ে বললো যে তুমি কোনো টেনশন করো না, আমার মা তো গায়ে প্রোগ্রাম করতে চাইছে, তোমার বাড়িতে করো, তোমাকে 1 লাখ টাকা দিলাম, এই টাকাটা দিয়ে তুমি গায়ে প্রোগ্রামটা করো। তারপর যাই হোক, আব্বা আব্বা কিছু বলে নাই, চুপ করেছিল। তারপরে গায়ে হলুদের প্রোগ্রাম হইলো সেদিনই, শ্বশুর সকালে টাকা দিয়ে গেলো, টাকা তুলে তুলে আব্বাও অনেক টাকা এক্সচেঞ্জ করলো। আব্বু এর মধ্যে একটু বিজনেস করা শুরু হলো, যে স্টক লর্ডের বিজনেস করতো ব্যবসা, ওইখানে টাকা জমা দেওয়া ছিল একটা ফ্যাক্টরিতে, ওইখান থেকে টাকা তুলে প্রোগ্রাম করলো বড়ভাবে। তো গায়ে হলুদের মধ্যে কি হইলো, গায়ে হলুদের দিন আমার, আমি যখন স্বাস্থ্য যাই পার্লারে 500 রাতে 11 নম্বরে মিরপুরে, তখন আমার সাদা শেষ প্রায় বৃষ্টি, তুমুল বৃষ্টি, আমার আসলে জন্ম হয়েছিল তখন অনেক বৃষ্টি ছিল, তো গায়ে মধ্যে অনেক বৃষ্টি, আম্মা আমার ফোন দিয়ে বকতেছে, এই সব অ্যাটেন্ড হয়ে গেছে, মানে স্টেজের সামনে সবাই মানুষ এসে বসে, তুই কই, তোর এত সময় লাগে কে, তোর সাধুর দরকার কিন্তু তেমনি সুন্দর। দেখ আম্মা এই কথা বললো, তারপরে স্বাস্থ্য শেষ আমার শাশুড়ি তো ফোন দিছে, আর আমার সাথে গাড়ি ছিল না, আমি আমার বাবার তো গাড়ি নেই, আমার শ্বশুরবাই গাড়ি ছিল, 3টা গাড়ি ছিল ওদের। তো আমার শাশুড়ি বললো কি, ফোন দিল, ফোন দিয়ে বললো তুমি কোথায় আসো, মা তুমি একটু আরঙে আসো। আমি বলি কেন মা, বলে সেতুর তো কাবিনের পানির ড্রেসটা কেনা হয় নাই, তোমার পছন্দ কিনতে চাই। আমি তো খুবই লাকি যে, আরে বাবা এমন কি কোনোদিন শুনছি নাকি যে শাশুড়ি ফোন দিয়ে বলে জামাই কাবিনের পোশাক কিনতে হবে। ও নিজের খুবই ভালো, মানে নিজের এতটা
সম্মানিত বোধ
যে আমার শাশুড়ি আমাকে ফোন দিছে। তো আমি আমার সাথে আমার কাজিন গেছিল, সেই কাজিন হচ্ছে আবার সেতুই আপন চাচাতো বোন, আমার সাথে খুবই ফ্রেন্ডলি সম্পর্ক। ও গেল, ও যাওয়ার পরে আমি আর ও গেলাম, যাওয়ার পর আমি যখন
আমার শ্রোতা বন্ধুদের মধ্যে যাদের ভবিষ্যতে সিনেমার প্রতি আগ্রহ আছে, সিনেমার ডিরেকশন বা প্রডিউস করার, তাদের অবগতির জন্য জানাচ্ছি যে কখনো যদি সিনেমা বানাতে চান, সিনেমার নাম বাবলি রাখতে পারেন, আর সেই বাবলি ক্যারেক্টারের জন্য সবচেয়ে সুখ করবে যে মেয়েটা, সে মেয়েটা আমার সামনে বসা, সন্ধিয়া কথা বলছে, দুই পা নাচাচ্ছে আর এইভাবে লাফাচ্ছে, মানে এই লাইভ বর্ণনাগুলো না দিলে আমার বন্ধুরা তো ঠিক সেভাবে কানেক্ট করতে পারবে না। আর এত মানে ও যখন হাসে এবং ও যখন কথা বলে, মুখের অভিব্যক্তি বলতে যা বুঝায় আমরা, একদম ভ্রু থেকে শুরু করে চোখের পাপড়ি থেকে শুরু করে সমস্ত কিছু এত বেশি একসাথে খেলা করে, যে আসলে ও একজন বললো স্বপ্না বললো না যে কখন মনটা ভালো হয়ে গেছে টের পায়নি, সামনে থেকে যদি লাইভ সিনথিয়াকে দেখতো আসলে টের পাওয়া যায় না। তারপর সিনথিয়া,
তারপর গুরু আমি যখন,
আমরা আমরা বুঝতে পারছি যে ফাইনালি আপনি এখন অনেক সম্মানিত বোধ করছেন আপনার শাশুড়ি মায়ের কল্যাণে, এবং এগুলো কেনা হলো, তারপরে বিয়ে
গুরু কেনা সময়
কাহিনী আছে নাকি?
আমি গেলাম পরে আমার শাশুড়ি আমার বুকে জড়া ধরে যে
কি দিল ওই আরঙ্গের যত ই ছিল সেলসম্যান তারা সবাই শুট করা শুরু করলো মোবাইলে। আরে বউটা তো অনেক সুন্দর লাগতেছে দেখতাম, শাশুড়ি কি দিতেছে এতগুলি মানুষের সামনে। আমি আবার শাশুড়ি
শাশুড়ি গায়ে কি কোনো লেভেল লাগানো ছিল যে আমি শাশুড়ি বলছি?
না,
বুঝলো কেমনে যে শাশুড়ি কি দিচ্ছে?
আমি পায়ে ধরে সালাম করছি, তারপরে শাশুড়ি বুকে জড়া ধরে অনেক আদর টাদর করলো, তারপর লাস্টে আমার পছন্দ এই পিঙ্ক কালার একটা পাঞ্জাবি
তারপরে
কাবিন হইলো না, তারপর ওইখান থেকে হলুদ প্রোগ্রাম। এখন জানি না কি কারণে শাশুড়ি সবাই রাগ করতেছে, আমি বলতেছি যে হলুদ আসবে না। তো আমি ওইখান থেকে আমার বৃষ্টি আমার শাশুড়ি গাড়ি দিয়ে আমাকে নামা দিয়ে গেল বাসায়। বাসায় বৃষ্টিতে প্রোগ্রাম হচ্ছে, আমি শ্বশুরে ফোন দিচ্ছি, শ্বশুর তো আমার সাথে রাগ দেখে যাচ্ছে কি কারণে আসবো না, তোমার শাশুড়ি কই জানি চলে গেছে, আমি কি পরে আসবো, আমি পাঞ্জাবি কই খাবো, আমারে তুমি আইসা, আমারে আমার মা না তুমি, তুমি আইসা আমাকে পাঞ্জাবি খুঁজে দিয়ে দাও। তারপর আমি কথা দুটো বললাম, শেষ হলো, তারপর আমি আমার শাশুড়ি ফোন দিলাম, কইতে আপনি আসবেন না আম্মা, আসেন, আপনারা না আসলে কি হবে, কিভাবে হবে। তারপর আসলো সবাই, রাত্রে তখন 11:30, প্রোগ্রাম টোগ্রাম মোটামুটি প্রায় শেষ, কারণ শেষ এই কারণে, কারণ যে হলুদে তো একটু প্রোগ্রাম করে ছেলেরা, নাচ গান সেই রকম প্রোগ্রাম তো হবেই,
যেটা ফাইন ডে কন্ট্রোলে ছিল।
হ্যাঁ, কনসার্ট, কনসার্টে গান গাওয়ার জন্য লোক টোক নিয়ে আসলো, এরকম আর কি প্রোগ্রাম টোগ্রাম করার জন্য। তো আমি তারপর শাড়ি খুলতে পারতেছিলাম না, আমিও একটু নাচবো ভাবছি বিষয়।
আজকে তো দেড়টা জায়গায় তিনটা নিয়ে যাওয়া যায় কিনা দেখ।
নাচার জন্য আবার কাবিনে যখন গেল শাড়ি টাড়ি গুলো আমি আব্বু আব্বুই কিনে দিতাম, শ্বশুর বাড়ি থেকে দেয় নাই, সব জিনিস আব্বু কিনছে। তখন আবার আমি একটা স্কার্ট কিনছিলাম নাচার জন্য, গায়ের মধ্যে রাতে নাচবো, ঝুড়ি স্কার্ট কিনলাম অনেক। তারপর যাই হোক, তারপর হচ্ছে শ্বশুর সব আসলো, একরকম রাগারাগি, আসবেন আসবেন এরকম, আসবো না, তারপরে আসলো 11:30।
আচ্ছা, এখন যদি এই গানটা প্লে করি তাহলে কি আপনি নাচতে মানে পছন্দ করবেন বিয়ে বাড়ি?
অ্যাটলিস্ট বিয়ে বাড়ি নাচ দেখানো দরকার না, মুখে মুখে ভঙ্গিমাটা রাখুক তাহলে হবে।
তারপর হচ্ছে আসলে, আসার পরে হলুদ টলুদ দিল, খাওয়া দাওয়া হলো। আমার আম্মা আর কি, এর মধ্যে আমার আব্বু আমাদের যে হলুদের যে প্রোগ্রামের রান্নাটা, এই রান্নাটা সেন্টার থেকে রান্না করে নিয়ে আসলো, কারণ সবাই একটু সাজুগুজ করবে, আব্বা চাচ্ছিল সবাই একটু সুন্দর মতো সাজুগুজ করে সবাই যেন কাজ করতে না হয়। ওইখান থেকে রান্না করে নিয়ে আসছে অনেক খাবার, এত খাবার কি করবে, আমার শ্বশুর বাড়িতে সবাই দিয়ে দিল।
আমাদের সেন্টার তো খাইতে ভালো লাগে।
জি, এগুলো আমি ফুড অনেক পছন্দ
করি, বোঝা যায়।
তারপর হচ্ছে, তারপর খাবার টাবার দিয়ে দিল, দিয়ে দেওয়ার পরে তারপরে সবাই নিয়ে গেল, কাবিন নিয়ে গেল ওই পরের দিন, কাবিন কাবিন আবার সাজ সাজতে যাওয়ার। এর মধ্যে রাতে সে তো আমাকে ফোন দিয়েছিল, আমি চাই আমি মেয়ে দিদা তো আমি কথা বলতে পারবো না, আসলে আমি নাচতেছিলাম, সবাই ধরতেছিল, তখন স্কার্ট পরে আমি শাশুড়ি সবাই চলে গেছে একদিকে, আরেকদিকে শাড়ি টাড়ি খুলে স্কার্ট পরে দিব্যি সাদু ইচ্ছা ডাকতেছি সবার সাথে। কি বলবো,
বলিস না, আমার বন্ধুরা কিছু বলতেছে নেই এসব,
মানে হাসতে হাসতে খিদে লেগে গেছে, পেটে ব্যথা হয়ে যাচ্ছে, আর কত হাসবো এইসব।
ভালো তো, দেখ কতদিন আর কাঁদবে বল,
সেই তো
ঘটনা শুরু হয়, সবাই কান্নাকাটি শুরু করে দেয়, গলা ধরে কান্নাকাটি। আগে যেমন ইদানিং কাল আবার এমন হয়েছে জানিস, যে মানুষকে এভাবে কান্নাকাটি করে লোক পাওয়া যায় না, ইন্ডিয়াতে আরো বেশি প্রচলিত, ভাড়া করে নিয়ে যাওয়া হয়, গলা ধরে ওরে আমার মারে কি হলো রে। তো ওই অবস্থায় এই হলো ভালোবাসা বাংলাদেশে, খুব ভালো দিসেন ফিয়াজ আজকে আমাদের সাথে আছে, এবং অনেক অনেক তার এই মানে তার এই প্রণোচ্ছল এই অ্যাটিটিউড আমাদেরকে প্রভাবিত করেছে দারুণ ভাবে।
তারপর গুরু নাচতেছে নাচতে এর মধ্যে তুমুল বৃষ্টি, সব প্রোগ্রাম তো ব্যস্ত যাবে, সব ভাই বোনরা দৌড়াদৌড়ি করে সব বুঝে যে ইনস্ট্রুমেন্ট গুলি সাদে ছিল ওইগুলি সব, তখন আর কি নাচ কি সাজ কি কে বউ কে আর কি থাকবে, ভাই বোন সব ওইগুলি টানতে টানতে সিঁড়ি কোটা নিয়ে আসছি। তারপর শেষ ওই প্রোগ্রামে হলো, রাতে ফোন নিল সেতু, সেতুর সাথে আমার কোনো কথা হলো না, আমি বলতেছি দেখো এখন যদি রাতে কথা বলি তাহলে পরের দিন সাজবে সুন্দর লাগবে, আমি চাচ্ছিলাম।
আপনার টেক্সট আমার কানে এখনো লেগে আছে, এত বেশি মিষ্টি ছিল, এরকম ধরনের টেক্সট কখনো চোখে পড়লে প্লিজ শেয়ার করিস আমার সাথে।
তারপরে গুরু কথা হয়, আমি কথা বললাম না, তারপর হচ্ছে কথা যখন বললাম না, তারপরে বললাম যে আসলে বুঝাইলাম, তাহলে সে বুঝলো কথা, কথা না এমনি তো সে একটু বেশি কথা উঠছে না, ফোন দিলে সে চুপ করে শুনতাম, আমি কথা বলতাম, আমি অনেক কথা বলতে পছন্দ করি।
আমার কাছে কিছু মনে হয়নি এখনো। তারপর
আসলে তারপর হচ্ছে কথা বলি নাই, তারপরে কাবিনে সাহায্য পুজো করে সকালবেলা কাবিন, তারপরে দিন আমার সব রিলেটিভ সব আসায় চলে আসছে, তো হলুদের আগে ও যেদিন কথা টথা বললো এর মধ্যে কাবিনের প্রোগ্রাম শুরু হলো, তারপর হচ্ছে সাজুগুজু করলাম, সাজুগুজু করে গেছি স্টেজে, স্টেজে যে দেখি আমার শ্বশুর আগে থেকে আসছে, বলে যে আমার মা আসবে, আমি আগে থেকে সবাইরে রাইফে চলে আসছি, তারপর আমার শ্বশুর শ্বশুর সাথে বসে বসে কথা বললাম, আমার শ্বশুরবাড়ি সবাই তারপরে আসলো, আসার পরে সবাই বলতেছে যে অনেক স্মার্ট একটা ফ্যামিলি সিনথিয়ার শ্বশুরবাড়ির ফ্যামিলি। আমি
সিনথিয়ার সম্বন্ধে কি বলছো, দিব্যভারতীর মতো মনে হচ্ছে
না গুরু, তখন ওই রকম কিছু আসলে বলে নাই, বোন না এমনি বলছে যে তোমার স্বাস্থ্য অনেক সুন্দর হয়েছে। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া হইলো, আমি সবাই শ্বশুরবাড়ির মানুষ আসলো, শ্বশুর তো খুবই সামনে এসে বসে, তারপর বলা মার একটু দেখি তো কেমন লাগে, মার তো অনেক সুন্দর লাগতো। দেন তারপর হচ্ছে সবাই খাইতে বসবে, কাবিন না করে আগে খাওয়া, আমি তো বসে বসে হাঁটতেছি যে এই ছেলের সাথে আমার এখনো কাবিন নেই, সাথে বসে বসে খাইতে। যাই হোক, আগে খাওয়ার পর্ব শেষ করলো, খাই খাওয়া দাওয়া করলাম, খাইতে গিয়ে আমার মানে বড় যা আমি তো বলতেছে আচ্ছা তুমি তো নট পড়ছো, তুমি তো খেতে পারবে না, আমি তোমাকে খাওয়াই দিই। আমি তো আমার খাওয়াই দিলেও ঠিক আছে খাওয়াই দিই, আমি নটটা উঁচু করে ধরি আর আমার বড় যা খাওয়াই দিই। তো বড় যার প্রতি আমার খুব ভালোবাসা তৈরি হয়, আমার যেহেতু নিজের কোনো বড় বোন নাই তাকে আমি বড় বোন বলে ডাকতাম। আর এর মধ্যে কি হয়েছে, এর মধ্যে আমার কাবিনে আগের দিন মানে সন্ধ্যাবেলা সে তো আমার বড় যারকে হসপিটাল নিয়ে এসেছিল মানে ডাক্তারকে দেখার জন্য, তখন আমাকে সে তো বলছে যে সিনহা তুমি না সীমাপুকে দেখবা, তো সীমাপু বলতে না সীমা বলতো, মানে ওরা তো কাজিন এক বছর বলছে, তো সীমা বলতো সীমারে দেখবা তুমি আসো মেডিনেটে। আমি বললাম আচ্ছা ঠিক আছে সীমাপুরে দেখবো, সীমাপুরে এত কথা শুনছি ঠিক আছে, আমি সুন্দর গেছি জায়গা সীমাপুরে জড়াই ধৈরা চড়াই ধরা বলি ছোড়া, আমি তোমার না সীমাপু বলে ডাকবো না, আমার অনেক শখ আমার যে বোনও আমি আপনি বলে ডাকবো, তারপর থেকে ওনার আপনি বলে ডাকতাম। তারপরে আর কাউ শুধু কথা হইতো না ওই কাবিনের সময়, সীমাপু এটা হয়েছে তোমার, তোমার কই তুমি আসো না কেন তুমি আসো, ওই সীমাপুরে বারবার ফোন দিতাম, সীমাপু খাওয়াই দিল, তারপর হচ্ছে বরাবর কাবিন। এখন কাবিনের সময় যখন স্টেজে নিছে তখন আর মুখ দিয়ে কবুল আসতেছে না, আর আমি বলতেছি ঠিকই শুনে না, তো যাই হোক একবার যাই কবুল বলছে, তো আমার না হাসি কেন জানি আমি থামাইতে পারি,
ওইখানে কবুল বলার সময়
ওইখানে হাসি সব জায়গায় হাসি,
মানুষ কান্দে দেখি বরাবরই,
একটু কান্না করি নাই হাসছি, কিন্তু আর কি এর মধ্যে আব্বা আম্মার চোখ দেখা বুঝতে পারতেছিলাম তারা কান্না করতেছিল, আর যখন এঙ্গেজ করাইছে তারপর আব্বা বলছে যে তোরে আমি কেমনে বিয়া দেবো, তোরে আমি ছাড়া তো থাকতেই পারি না এক মুহূর্ত, তোরে ছাড়া থাকতে পারি না, তোরে কিভাবে বিয়ে দেবো। যাই হোক, আব্বা এই কথা বললো, আব্বার কথাগুলি কানে বাজতেছিল, কিন্তু এক পর্যায়ে ভালো লাগতেছিল কারণ কাবিন করে আমার শ্বশুরবাড়ি যেতে হবে না, বাবার বাড়িতেই যেতে হবে, তো কাবিন করার পরে বাবার বাড়িতে চলে গেলাম, কাবিনটা খুবই ভালো মতো মোটামুটি হলো, তারপরে তারা শ্বশুরবাড়ির মানুষ বলছে খাবারটা ভালো হয় নাই ওইটা সেটা কমছে একটু ছোট, অনেক কথা বলছে তারা, এগুলি বলে থাকে কিছুটা। তারপর হচ্ছে আমাদের বাসায় এখন নিয়ে যাবে ছেলেকে, এখন আমার শ্বশুর বলছে না আমার মাকে আমি আমাদের বাসায় যেত, আমার আব্বা বলছে না এটা তো কখনোই সম্ভব না, কারণ কাবিনের পর ছেলেরা মেয়ের বাসায় যায় এটাই হচ্ছে একটা রীতি, সামাজিক রীতি, এটা আমার মেনটেন করতে হবে। নিয়ে গেল, এখন ওনাদের যেহেতু তিনটা গাড়ি আছে, আমার বাবার একটা গাড়ি ই করলো ভাড়া করলো মানে মাইক্রো সব গেস্টকে বাসা থেকে সেন্টার পর্যন্ত আনার জন্য, আবার সেন্টার থেকে বাসায় নিয়ে যাওয়ার জন্য, তো সেতুকে যখন গাড়িতে উঠতে বলে তখন সেতু ওই গাড়িতে উঠে না। তারপর আমার শ্বশুর বললো যে তুমি কি ছেলের জন্য একটা আলাদা গাড়ি আনতে পারলো না, আব্বু বলতো হ্যাঁ আপনাদের তিনটা গাড়ি আছে সমস্যা কি, একটা গাড়িতে নিয়ে দিয়ে আসলে একটু হয় যাক, তারপর একটা গাড়িতে নিয়ে বড় সেতুর আমি আব্বু বল আমার আব্বু বলতেছে যে সে উঠো ওই গাড়িতে উঠে না সে দাঁড়ায় আছে, তা আমি আবার বলতেছি কি হয়েছে তুমি উঠো না কি কি হয়েছে, আমি মানে বাকরুদ্ধ হয়ে তার দিকে তাকায় মানে আমি যে এগুলো বলতেছি এগুলো শুনতেছে না, আমি বলতেছি এগুলি শব্দ হচ্ছে না মানে আমি মনে মনে বলতেছি ঠিকই কিন্তু এগুলো শব্দ আর হচ্ছে না, যে খুবই খারাপ লাগলো, যে খুবই বাজে অভ্যাস, মনে হলো যেন আমার বাবাকে অপমান করবো। তিন থেকে চারবার আমার বাবা বললো যে তুমি এই গাড়িতে উঠো, সে দিব্যে দাঁড়ালো, সে উঠলো না গাড়িতে, যাই হোক তারপরে সে তার গাড়িতে তাদের গাড়িতে উঠলো, তাদের গাড়িতে আমাকে আব্বা তো সব গেস্ট টেস্ট নিয়ে চলে এসে বাড়িতে গিয়ে বাড়িতে বৃষ্টি টিষ্টি এরকম শীতে বাসার গেটের সামনে সবাই বৃষ্টি টিষ্টি খাওয়ালো, এটা যে গেটের ঋতু এটা। তারপর হচ্ছে কাবিন, কাবিনের দিন এখন আমাকে আমার বোনরা নিয়ে ঘরে বাসর গোসা দিয়েছে, ওইখানে নিয়ে বসায় রাখে, আমি ওইখান থেকে উঠে চলে আসি, আবার নিয়ে দেয় আবার এখন সে তো বসছে। তারপর যাই হোক সেদিন সেতুর সাথে আর আমার বেশি একটা কথাবার্তা হলো না, খুব দূরত্ব মেনটেন করলাম, মানে খুব বেশি একটা ভালো লাগতেছিল না, বারবার গেট খুলে বের হয়ে যেতাম, আবার সবাই চিলাচিলি করতো, আবার ঢুকতাম, আবার গেট খুলে বের হইতাম, আবার ঢুকতাম। তো এরকম কাবিন হইলো, তারপরে দিন সকালবেলা সেতু উঠে ওদের বাসায় চলে গেল। তারপরে সেদিন যে উঠে সকালবেলা তারপরে দিন চলে গেলো, তারপরে দিন সে আমাকে আর একটা কোনো ফোন দিচ্ছে না, আমি তাকে ফোন দিচ্ছি সে আমার ফোন পিক করছে না, খুবই খারাপ লাগতেছে। এটা কি অবস্থা, মাত্র কালকে কাবিন হলো আজকে সে ফোন পিক করতেছে না। তারপর হচ্ছে ফোন পিক করলো না, তারপরে রোজা চলে আসলো, তারপরে রোজার মধ্যে আমার শ্বশুরবাড়িতে আসলো যে চলো, এর মধ্যে আমার ছোটদা ফোন দিছে, ও আমার ছোট দেবর যে বিয়ে করছে এটা আমাদের ফ্যামিলিকে বলে নেই, আমার ফ্যামিলিতে বলে নাই। কাবিনের দিন যখন ছোটদাকে নিয়ে আসছে তখন আব্বা বলতেছে এইটা কি, বলে এটা হচ্ছে ইতুর বউ, ইতুর বউ মানে আপনার মেজো ছেলে বিয়ে হইতেছে এখন, ছোট ছেলে বউ আসলো কোত্থেকে। পরে বলতেছে না ইতু আসলে আমাদের না জানায় আর বিয়ে করে রাখছিল,
এর আগে এই জিনিসগুলো জানতে দেয়নি,
না একদমই জানতে দেয় না, তারা এতটাই কৌশলিক ছিল আমার বাবা কিছুতেই কিছু জানতে পারেনি। যাই হোক তারপর ওইখান থেকে চলে আসলো, চলে আসার পর আচ্ছা আচ্ছা সরি গুরু কোথায় যাওয়া ছিল, বলছে মা তোমাকে আমার ছোট মা নিতে আসবে, গাড়ি দিয়ে নিতে আসবে, ও খালার বাসায় গেছে গাড়ি দিয়ে, তোমাকে গাড়ি দিয়ে নিতে আসবে, তুমি বউ তোমাকে কি গাড়ি ছাড়া আনা যায়, সব গাড়ি ব্যস্ত আছে, একটা গাড়ি ও নিয়ে গেছে, ও তোমাকে আনতে যাবে খালার বাসা থেকে আসার পথে তোমাকে নিয়ে আসবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আম্মা অ্যারেঞ্জমেন্ট করলো, ছোট যা তো আমাদের বাসায় আসে নাই কখনো, এর মধ্যে অ্যারেঞ্জমেন্ট করলো, আমার ছোট যা আসলো না, আমার শ্বশুর আসলো 7:30 বাজে।
তাকে বলে রাখি কমেন্টস এর বান্ডে গেছে আমাদের সার্ভারে, আর মেঘলা তুই অবশ্যই একদম তীক্ষ্ণ দৃষ্টি রাখ, কারণ আমি বলেছি যে আজকের তারিখেও যে বেশি কমেন্টস করছে তাদের মধ্যে থেকে একজনকে যেন আমি ফোনে
শেষ দিনে সারা সপ্তাহের কষ্ট ভুলিয়ে দেয়। আর আছেন সাফিন বংশাল থেকে, লিখেছেন গুরু আজকে যেমন হাসছি তেমন আর কাঁপতে চাই না, আজকে শেষে যাই হোক আপু যেন হাসি দিয়েই গল্প শেষ করে এটাই কামনা করেছেন। রাশেদ হোসেন শিশি লিখেছেন গুরু হাসতে হাসতে আমি পাগল হয়ে যাচ্ছি। অ্যান্ড আরেকজন বন্ধু লিখেছেন মেঘলাপু আজকে সারাদিন মনটা এত খারাপ ছিল, বাট তোমাদের প্রোগ্রামটা শুনে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ গুরু।
ভালো লাগা আমাদের মধ্যেও সত্যি দারুণ ভাবে সঞ্চারিত হয়েছে।
This track was downloaded from fusionbd.com.
যেদিন থেকে সাথে নিয়ে এতগুলো মানুষের কষ্ট দূর করার একটা দারুণ জারিয়া হতে পেরেছে, একটা মাধ্যম হতে পেরেছে, কিন্তু আমরাও চাই যে যে কোনো কষ্টের মুহূর্তে আসুক না কেন আজকে সত্যি আমরা হাসি দিয়ে এই কষ্টকে জয় করতে পারবো। সিনথিয়া
গুরু, তারপর হচ্ছে আসলো আমার শ্বশুর, সে হচ্ছে একটা অটো নিয়ে আসছে আমাকে নিতে, সে তার কিন্তু কাবিনে মিষ্টি আনে নাই, কাবিনে মিষ্টি আনে নাই, সেটা নিয়ে আশেপাশে মানুষ
গাড়ির বহর
না আর দেখলাম না, তিনটা গাড়ি যেখানে সেখানে একটা গাড়ি আমার কপালে জুটলো না। তারপর গুরু যে
তার মানে কি বিয়ের দিনের পর থেকে কি মানে সবকিছুতে একটা পরিবর্তন চোখে পড়ছে আপনার?
না গুরু, তখনো পরিবর্তন পাই নাই, তখনো মানে আসলে একটা কজ দেখাইলো যে গাড়ি ব্যস্ত ছিল,
গাড়ি ব্যস্ত থাকতেই পারে, সেটা বিগ ডিল না, চলে যাওয়া ঘুম থেকে উঠে সকালবেলাতে তার ফোন না ধরা, একটু কি পরিবর্তনের হাওয়া,
মানে সেতুর আমার প্রতি
বিয়ে হওয়ার আগ পর্যন্ত যে আগ্রহটা ছিল,
বিয়ে হওয়ার আগেও তেমন আগ্রহ ছিল না, তার বাবা মাই বেশি কথা বলতো,
সেতুর পার্সোনাল আগ্রহটা সেভাবে
না, তেমন ছিল না, আমি বারবার ফোন দিতাম, আমি শুধু জানতে চাইতাম মানে এটা সেটা, এটা
সংসার জীবনে একদম তুলে যায়, একদম সংসার লাইফে বিয়েটা তো ফাইনালি অনেক সময় নিয়ে খুব
না গুরু, ওটা তো কাবিন, তারপর তো আবার বিয়ে হয়েছে, ওটা তো কাবিন ছিল, কাবিনের প্রোগ্রাম, আমাকে বাসায় নিয়ে গেল, ওই অটো দিয়ে নিয়ে আসলো, অটো নিয়ে আসলো আমার আব্বা আমাকে,
ফাইনালি তো বিয়ে হলো সেতুর সাথে আপনার, তাই তো,
হ্যাঁ কাবিন হলো,
হ্যাঁ বিয়ের পরে পরবর্তী সংসার জীবনের ঘটনা কিছু শুনি আমরা
গুরু, আমি গাচ্ছি একটু, কাবিনে
আমাদের সময় কিন্তু শুনতে একদম শেষের দিকে,
আচ্ছা আব্বা খুবই রাগ হইলো যে আমার মেয়েটাকে নেওয়ার জন্য একটা গাড়ি কি আনতে পারলো না, আশেপাশের লোক খুব বলতেছে এত দুমদাম করে এত টাকা খরচ করে কাবিন করলো আর তাকে নেওয়ার জন্য গাড়ি আনলো না, তাই হোক অটো দিয়ে নিয়েছি, নেওয়ার পর ওই বাসায় যখন গেলাম প্রথম আমার শাশুড়ি আমার যা ছোট যা বড় যা সবাই মিষ্টি খাওয়াইলো, তার আমার শাশুড়ি বললো যে সাদা সাদা মিষ্টি খাওয়াই, তাহলে সাদা সাদা আমারে দেখবা কালো মিষ্টি খাওয়াই না, তারপর ওই বাসায় নেওয়ার পরে সেতুর সাথে আমার এর মধ্যে কাবিনের দিন কিছু হয় নাই, ওই বাসায় যাওয়ার পর সেতু কেমন একটা দূরত্ব আমি লক্ষ্য করলাম, সে আমি আসলে ওই বাসায় গেছি ঘরে বসছি, সে ডয়িং রুমে বসে সে টিভি দেখতেছে, পা দুলা দুলা শুয়া শুয়া দেখতেছে টিভি, কিন্তু সে আসলে বউ আসছে ওই রকম কোনো স্পৃহা তার মধ্যে ছিল না, আগ্রহ যে বউ আসছে এরকম কোনো, আমি এটা খুব চাইছিলাম যে আসলে হচ্ছে আমার যে হাজবেন্ড হবে সে আমাকে অনেক ভালোবাসবে, যাই আসে নাই সে, তারপর আমি তো বসেই গেছি বসেই আছি, এখন আমার শাশুড়িকে আমি বললাম যে মা আমি একটু পানি খাবো, পানি খাওয়ার কথা বলে আমি ওই ডাইনিং রুমে দিয়ে আমি সেটু চলে বের, বললাম কি কি হয়েছে তোমার, তোমার কি মন খারাপ, আমি আসছি তোমার কি ভালো লাগতেছে না, তুমি এরম আসো না কেন, তো সে তো বলতেছে যাও সমস্যা কি, থাকো না রাতে তো দেখা হবেই, টিভি দেখি একটু প্রোগ্রাম গুলি দেখি খবরটা দেখে আমি আসবো,
প্রথম দিনে,
হ্যাঁ কাবিনের পর তিন চার দিন পর মানে
প্রথম দিন সাথে গিয়ে প্রথম দিন,
হ্যাঁ প্রথম দিন এই কথা, আমার কাছে খুবই খারাপ লাগছে গুরু, যে আসলে আমার কাছে মনে হইতেছিল যে সে তো আমাকে অ্যাভয়েড করতেছে এরকম, কিন্তু আমার আমার শ্বশুর শাশুড়ি সবাই আমাকে এতই ভালোবাসলো যে হাজবেন্ডের ওই অ্যাভয়েডনেসটা আমার কাছে লাগলো না, তারপর দেখলাম যে আমি তাদের সাথে মিস হয়ে গেল, গুরু এভাবে রোজা গেল, রোজার মধ্যে আমার বাসা যেতে চায় আমার বাসা যেতে চায় না, পুরো একটা মাস রোজা গেল, এর মধ্যে আমার শাশুড়ি অসুস্থ হইল, আমার শাশুড়ি যখন অসুস্থ হয়েছে তখন আমার আম্মা অসুস্থ ছিল, যেহেতু বলছে কিডনি সমস্যা অসুস্থ হয়ে যায়, বাসায় গেছি এর মধ্যে সাথে সাথে ফোন যে আমার শাশুড়ি ফোন দিয়েছে যে সিনখা তুমি বড় বউ বাপের বাড়িতে গেছে, ছোট বউ খালার বাড়িতে গেছে, এখন আমার তো খুবই ডিসেন্ট্রি হইতেছে, তুমি একটু আমাদের বাসায় আসো, আমি গুরু মাত্র গিয়া দাঁড়াইছি পাঁচ মিনিট হয়েছে এর মধ্যে আমি আবার ব্যাক করে চলে যেতেছি, আমার আব্বা বলতেছে তোর কি বাবার চেয়ে বেশি ভালোবাসা তৈরি হয়ে গেছে শ্বশুরের প্রতি, বাবারে ভুলা গেছিস, তো আব্বার এই কথাটা আমার খুব বেশি একটা মনে লাগে না, মানে ওই যে মাথায় ছিল শাশুড়ি অসুস্থ, আমি আব্বার সাথে কোনো রকম একটু কথা বললাম, হাই হ্যালো বললাম ভাইদের সাথে, বাসায় চলে গেলাম মানে শ্বশুরবাড়িতে চলে গেলাম, যাই হোক এবার দিয়ে আমার বিয়ে শুরু, বিয়ের ডেট ফিক্সড হলো সেপ্টেম্বরের 14 তারিখ, আর রোজা হচ্ছিল অক্টোবরের দিকে, জুলাই আর অক্টোবরের মাঝখানে রোজা, এর মধ্যে আমার বিয়ের যে মার্কেট ও আর আমার ছোট আমার বড় জায়ের আবার বাচ্চা যে ছিল আরহাম বাচ্চাটা, বাচ্চাটা 21 দিনে ছিল আমার যখন কাবিন ছিল, ওই তারপর থেকে বাচ্চাটার প্রতি অনেক বেশি টেক কেয়ার শুরু হইলো, বাচ্চাটাকে অনেক বেশি ভালোবাসতাম, আজও অনেক ভালোবাসি এই বাচ্চাটাকে, আরহাম আমার কোলে আমার কোলেই বড় হয়েছে, সে আরহামকে যখন টিকা দিতে নিতাম আমার শাশুড়ের আমি, সে ওই যে টিকা দিচ্ছে পায়েস তাকে তো সয়াতে পারতাম না, আমি দিতে বৈশা ওই সারাটা দিন আমার বুকের উপর ওইভাবেই রাখতাম, আমার শাশুড়ি বলতো তুমি খাইবা না গোসল করবো না, আমি বলি না ওরে সোয়াইলে তো ব্যথা পাবে পায়ের মধ্যে, থাকুক তো আমার সীমাপু আমার ভাত খাওয়াই দিবে সমস্যা, সীমাপু আমার প্রায় ভাত খাওয়াই দিত, চুল চুল আশ্রয় দিত, আমাকে সাজায় দিত অনেক, মানে সীমাপুর সাথে খুবই গোল মিলে গেলাম, এর মধ্যে
সীমাপু বলতে বড়
যা
বড় ভাইয়ের যে বউ,
হ্যাঁ বড় ভাইয়ের
বউ, সেতুর বড় ভাইয়ের বউ
আর সেতুরই খালাতো বোন,
আচ্ছা এক বছরের ছোট বড়
তারা, হ্যাঁ তারা ভাবি সম্পর্ক না, তারা খুবই ফ্রেন্ডলি ছিল। আমি আস্তে আস্তে ফিল করতে থাকলাম যে আমার থেকে আমার হাজবেন্ড সে সীমাপুর সাথে খুব বেশি কমফোর্ট। আমি আসলে এটা দেখলাম আর মনে হলো যে কাজিন তো ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, তাছাড়া আমার যা 12 বছর যাবত এখানে আসছে হয়তো অনেক ফ্রি, তার অনেক কথা বলতো। এর মধ্যে প্রায় সেতু যখন আর কি মানে হচ্ছে হাজবেন্ডের সাথে যে রিলেশন যেটাকে বলে সেইটার মধ্যে আমি কোনো মাধুর্য খুঁজে পাইলাম না। সেই রিলেশনটা এমন হলো যে একটা আস্ত একটা হাতি আমার উপর আমার মায়া ফেলার জন্য আইসা আইসা আক্রমণ করতেছে, মানে আমাকে মেরে ফেলবে এইরকম অবস্থা। মানে তার মধ্যে কোনো ভালোবাসার ছোঁয়া মাঝে মাঝে অনেক মুভি দেখতাম অনেক, আর ইমোশন ইমোশনাল কোনো কিছু ছিল না, মানে আমি মানে বাকরুদ্ধ হয়ে তাকায় ছিলাম আর ভাবতেছিলাম এটা কি বিয়ের, এটা কি স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা কি
স্বামী স্ত্রীর সম্পর্ক। স্পেশালি আমরা যে ধর্ম বিলংস করি সেখানে কিন্তু স্পষ্ট তো লেখা আছে, এবং মেঘলা জানি সেটা তো আমরা বলি না যে আমাদের ইসলাম ধর্ম কিন্তু অনেক বেশি ডেমোক্রেটিক, এবং স্পষ্ট ভাবে এগুলো লেখা আছে জানিস, যে তোমরা বৈবাহিক সম্পর্কের পর স্বামী স্ত্রীর সাথে এই ধরনের সম্পর্কে বা এই ধরন এইভাবে তোমরা মিলিত হবা। ইভেন দো সেখানে ডিরেকশন দেয়া আছে যে তোমরা পরস্পর মিলিত হবার পূর্বে নিজেদেরকে প্রস্তুত করে নাও। আমি অবাক হয়ে যাই কত ডেমোক্রেটিক হতে পারে, কত কত উদারপন্থী হতে পারে একটি ধর্ম। অনেকেই কিন্তু স্পেশালি পশ্চিমা বিশ্বে ইসলাম ধর্মকে ফান্ডামেন্টালিস্ট বলা হয়, মৌলবাদ আখ্যা দিয়ে অনেক সময় এই ধর্মটাকে কোণঠাসা করার চেষ্টা করা হয়, কিন্তু ধর্মটা যে কত বেশি মাত্রায় ডেমোক্রেটিক। এবং এইরকমও বলা হয়েছে যে পরস্পর যখন সহবাসে যাবে স্বামী স্ত্রী তার আগে পরস্পরকে প্রস্তুত করে নিবে। ইভেন এটাও বলা হয়েছে যে তোমরা দুইজন দুজনের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে নাও যে কে কিভাবে স্বাচ্ছন্দ্য বোধ করো, কার কিভাবে ভালো লাগা তৈরি হয়। কারণ স্বর্গীয় যার্রা পরিমাণ যদি তৃপ্তি মিশে থাকে সে তৃপ্তি কিন্তু মিশে আছে স্বামী স্ত্রীর এই সহবাসের মধ্য দিয়ে, যার মধ্যে থাকে প্রচন্ড রকমের ভালোবাসা মায়া মমতা অসম্ভব রকমের টান। যেটা যতটুকু শুনলাম সিনথিয়ার কাছে যে সেই সেই জিনিসটা অধরায় থেকে গেছে, সেটি কল্পনার মধ্যে থেকে গেছে, বাস্তবে যা হয়েছে সেটি হচ্ছে শরীরের ভোগ, শরীরের ক্ষুধা নিবৃত করার মানসিকতা, যেভাবে সে আপনার সাথে অ্যাপ্রোচ করতো এই সময়গুলোতে, তাই তো? তারপর
মানে আমি আসলে আজও পর্যন্ত মানে হাজবেন্ড ওয়াইফের ভালোবাসাটা কি আসলে, রিলেশনটা কি, এটার মধ্যে কি মানে মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এতটা দিন তার সাথে আমি থাকছি, একদিন আমি মানে বলতে পারবো না একটা মুহূর্ত যেটা আমি ফিল করি যেটা আমাকে হাসায় বা যেটা আমাকে আনন্দ দেয় বা যেটা আমার মনে থাকে, আর যেটা হয়েছে সেগুলো আমি ভুলে যেতে চাই। এতটা নোংরা ছিল গুরু, আমার আসলে ওর কিস করতে ইচ্ছাও করতো না, দাঁত ব্রাশ করতো না, ঠিক মতো গোসল করতো না, ঠিক মতো শরীরটা মুছতো না, তারপর হচ্ছে শরীরে অনেক জায়গায় আমাদের গোপন অঙ্গে অনেক
যাতে করে তাদের মধ্যে সেই প্রণোদনাটা সৃষ্টি হয়। যেমন যেটাকে আমরা বলি সহবাস বা সেক্সুয়াল অ্যাটাচমেন্ট, তার জন্য খুব বেশি মাত্রায় জরুরি কিন্তু তাকে সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করে রাখা। এই সেক্সুয়াল অ্যাপল যেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর মধ্যে টিপিক্যাল আমরা এই সমাজে দেখতে পাচ্ছি বা সিনেমা নায়ক নায়িকাদের মধ্যে দেখতে পাই, আমরা এই শিক্ষার কথা কিন্তু বলছি না। আমরা স্পেশালি তারপরেও বলছি যে সেক্সুয়াল অ্যাপিলটা কিন্তু অবশ্যই থাকতে হবে যদি আপনি চান আপনার স্ত্রী আপনার কাছে কখনো পুরাতন না হয়ে যায়, যদি আপনি চান আপনার স্বামীটা আপনার কাছে কখনো পুরান না হয়ে যায়, যদি আপনি চান যে আপনার প্রিয়তম স্ত্রীটাকে বছরের শেষ দিন পর্যন্ত, জীবনের শেষ দিন পর্যন্ত প্রতিবার নতুন নতুন করে আবিষ্কার করবেন, প্রতিদিন নতুন নতুন করে আবিষ্কার করবেন, এবং প্রতিদিন প্রতিবার নতুন নতুন করে সে আপনার কাছে আবির্ভূত হবে। জীবনের শেষ লগ্নে যখন হাত ছেড়ে চলে যাবেন তখনও যেন মনে হয় আর একটা সময় আর দুর্দণ্ড মুহূর্ত যদি ওর সাথে কাটাতে পারতাম। এর জন্যই কিন্তু জরুরি নিজেদেরকে ভেঙে নিজেদেরকে তৈরি করা। অনেক সময় আমরা কিন্তু গড্ডালিকা প্রবাহে গা ভাসায় দিই, বিয়ে তো হয়ে গেছে, এখন আর নিজেকে এত সাজিয়ে গুছিয়ে রাখার দরকার কি আছে, এখন এত পরিপাটি করে রাখার দরকার কি আছে। অবশ্যই দরকার আছে, যদি সেই সম্পর্কটাকে, স্বামী স্ত্রীর এই রিলেশনশিপটাকে এবং পরস্পরের মধ্যে যে টান এবং আকর্ষণ এটাকে পুরাণ হতে না দিতে চান, যদি এটাকে জিগিয়ে রাখতে চান বছরের পর বছর, তাহলে অবশ্যই জরুরি নিজেদেরকে প্রতিদিন ভাঙুন, আবার নতুন করে তৈরি করুন, আবার নতুন করে চমক দিন আপনার পার্টনারকে। তবে কিন্তু সেই সম্পর্কটা কখনোই বোরিং হয় না এবং সেটি কখনো সেপারেশনের দিকে যায় না।
গুরু মানে কি বলবো, তার সাথে আমার যে রিলেশনগুলি ছিল আসলে এগুলি মানে কি বলবো, আসলে এটা আমি ভাবতাম যে এগুলি হয়তো বা আমার ভুল, হয়তো বা আমার আমি কোনো কিছু বুঝতে পারছি না, হয়তো বা আমি কিছুই বুঝতে পারছি না, হয়তো আমার কোনো সমস্যা। এজন্য গুরু যখন আমি ভাবতাম যে আসলে ওর কাছে যাইতাম, আমি খুবই পরিপাটি গুছাই গুছাই খুবই মানে আমি আসলে এক একটা রাত এক এক দিন এক এক টাইপের ভাবে সাজতাম, এক এক টাইপের পোশাক ক্যারি করতাম যে ওর ওর যেন ভালো লাগে। কিন্তু আসলে আমি যত কিছুই করি না কেন ওরে আমি আমার কাছে টানতে পারি কি, সে আসতো না, সে একটা জানোয়ারের মতো অ্যাটিটিউড করত। এটা হচ্ছে এখন তার ইচ্ছা হয়েছে, তার এখন লাগবে, তার এখন লাগবে, সে এখন করবে, এইরকম টাইপের। তারপর গুরু আমার বিয়ের ডেট শুরু হইলো, মানে হচ্ছে বিয়ে ডেট শুরু হইলো সেপ্টেম্বরের 14 তারিখে। তো তখন বিয়ের জন্য তো শাড়ি টাড়ি এগুলি কিনতে হয়, গয়না টা না আবার নতুন করে কেনা। তো শাড়ি টাড়ি আমার শাশুড়ি ওই যে বাচ্চাটা দিয়ে আরহাম আরহাম পুরো সম্পূর্ণ রোজার মধ্যে আরহাম আরহামকে আমার কাছে রেখেই সবাই শপিং এ যেত, কিন্তু আমাকে নিত না গুরু। আমার বিয়ে আমার বিয়ের শাড়ি কেনার জন্য আমাকে নিত না। আমি বলতাম যে মা আমি আসলে আপনার সাথে যাইতে চাই, আর আমি আমি আসলে আপনার সাথে শপিং করতে চাই, আমাদের তো কাবিন হয়ে গেছে সমস্যা কি, এখন বিয়ে আমি শপিং এ গেলে কি হয়েছে। তখন সে তো বললো তোমার যেতে হবে না, সীমার পছন্দ অনেক ভালো, সীমা 12 বছর যাবত এই ফ্যামিলিতে আছে, সীমা যা পছন্দ করে সেটা সবাই পছন্দ হয়। পরে আমি বলছি ঠিক আছে, কিন্তু আমার বিয়েটা আমার বিয়ে শাড়িটা কেনার অধিকার কি আমার নাই, আমি তো সেটা কিনতে পারি না। তারপর আর নেয় নেই আমাকে আরহামকে আমার কাছে রেখে তারা সারাদিন শপিং করতো গুরু। সকাল 11টা বাজে বের হইতো, রাত তো 10টা পর্যন্ত এই বাচ্চাটা আমার কাছে থাকতো। এই বাচ্চাটাকে আমি লালন পালন করছি, এই বাচ্চাটাকে আমি আমার মতো করে আসছি যতদিন ওই বাড়িতে। আমি
যার বিয়ে তার পরামর্শ নিয়ে আবার তাকে নিয়ে যে পছন্দ
না এরকম কিছু না, কারণ গুরু আমার যে বিয়ে শাড়িটা আনছিল প্রথম সেটা আমার সেটা আইনাই আমার যা বলতো সেটা 50,000 টাকা দামের শাড়ি। পরে আমি বলতেছি ইম্পসিবল, এটা 50,000 টাকা দামের শাড়ি হতে পারে না, এতটা নির্বোধ না যে 50,000 টাকা দামের শাড়ি দেখলে কিনবো না। মোটামুটি কম বেশি অনেক মার্কেটে গেছি, হয়তো কিনতে পারি নাই, বিয়ের শাড়িটা ঘুরে ঘুরে দেখার ইচ্ছা খুব থাকতো, বিয়ের শাড়িটা কেমন হবে চিন্তা ভাবনা থাকতো, পছন্দ হলো না। আমি আমার শাশুড়ি আমাকে ওই যে নিল না, কিন্তু তারা মানে আমার শাশুড়ি যে আমার বড় যা ছোট যার জন্য শাড়িগুলি কিনলো গুরু, ওই বিয়ের শাড়ি থেকে 1000 গুণ সুন্দর ওই নর্মাল শাড়ি দুটা। ইভেন আমাদের বাসায় দেওয়ার জন্য যেসব শাড়ি কিনছে গুরু এগুলি সব এক জাকাতের কাপড় কিনছে গুরু।
আমি আমি সেতুর সাথে আপনার যে সম্পর্ক সেগুলো একটু
সেতুর সাথে একটু সম্পর্ক ওইটা শাড়ি দিয়ে শাড়ি হলো সেতু আমার আমার যে গুরুত্বটা আমার গুরুত্ব দিল না। আমি তাকে বললাম যে ঠিক আছে আমার শাড়িটা যেহেতু শাশুড়ি আনছে তাহলে এটা আমি তো বিয়েতে লেহেঙ্গা পরবো, এখন শাড়ি তো চেঞ্জ করবো, আমি বললাম কি আমি লেহেঙ্গা পরবো। তো সে তো বললো কি আমার যেটা আনছে সেটাই হবে, তোমার এত কথার দরকার কি। সে তো আমাকে সবসময় না মানসিক তর্চা করতো, মানে তুমি বেশি বুঝো তুমি এটা করো। আর গুরু আমি যখন ওই বাড়িতে গেছি কাবিনের আমাকে সবাই অনেক আদর করছে, কিন্তু এর মধ্যে আমার বড় গা আমার হাজবেন্ড শুধু আমার ভুলগুলি খুঁজে খুঁজে এই তোমার এটা হয় নাই তোমার ওইটা হয় নাই। আমার হাজবেন্ডও আমি বলতাম কি ব্যাপার, সে তোর বউ আমি, আমার যদি কোনো ভুল হয় সেটা সে গোপন করবে, সেটা সে তার ফ্যামিলির কাছে হাইলাইট করতো। এইভাবে আমি অনেক বকা শুনছি অনেক কিছু গুরু। আমি ফ্যামিলির জন্য এমন কিছু না করি নাই গুরু, সকালবেলা ঘুম থেকে উঠে থালা বাসন ধুইছি হাঁড়ি তাড়িতে,
এগুলো তো কখনোই বাসাতে সেভাবে করা হয়ে ওঠেনি
কোনোদিন না গুরু। আমার মা কোনোদিন এত অসুস্থ ছিল কোনোদিন আমাকে দিয়ে একটা পানি হচ্ছে, এক গ্লাস পানিও ধরে খাওয়াই দেয়।
তাও ওখানে কিভাবে শিখলেন এই জিনিসগুলো করতে?
গুরু আমার হাতে ছাল উঠে গেছিল থালা বাসন
কেন করতেন, তারপর কিভাবে কোন এই মানসিকতা কিভাবে?
বাবা মা এত কষ্ট করে এতগুলো টাকা খরচ করে কাবিন করাইলো,
যেন কষ্ট পেতে
না। হ্যাঁ, আর কোনোদিন কিছু বলতাম না, শ্বশুর বাড়িতে এত অত্যাচারিত হইতো, আমার এত কষ্ট দিত, সবাই মানসিক ভাবে অনেক কষ্ট দিত, অনেক কথা বলতো। তারপর এগুলি কিছু বলতাম না ফ্যামিলিতে। আমার আব্বা বলতো কি তোমার মুখে তো আমি হাসি পাই না। আমি বললাম কই হাসি পাই না, এমনি তো দুটা ফ্যামিলি মানে নতুন গেছি তো অ্যাডজাস্টমেন্টে একটু সময় লাগে না, এগুলি কিছু আব্বুর অ্যাভয়েড করতাম, বলতাম না তাদের কাছে, বলি নাই তাদের কাছে। তারপর বিয়ের শাড়ি, বিয়ের শাড়ি পছন্দ না, সে দুটা আমি কোনো কোনো সাপোর্টই পাইলাম না শাড়ির জন্য। আমি রাগ করে আমার বাবা বাড়িতে চলে আসি, তুমি বিয়ের শাড়ি, আমি এই শাড়ি পরে তো আমি যাইতেই পারবো না, সম্ভবই নেই শাড়ি পরে, কারণ এর চেয়ে আমার কাজিনরা গ্রামে থাকে তাদের শাড়ি এর চেয়ে হাজার গুণ সুন্দর। আর এটার নাম হয় সীমান্তপুর জন্য যে শাড়িটা আনছো ওইটা আমার বিয়ের দিন দিয়ে ওইটা আমি পরবো। তারপর বললো যে তুমি অতিরিক্ত বুঝো, তোমার বাবার দুই টাকা নাই চার টাকার কথা বলো। আমি তো পুরা অবাক হয়ে মানে হা করে টাকা এসে মুখের দিকে, মাত্র বিয়ে হয়েছে 15-16 দিন, কাবিন হয়েছে 15-16 দিনে মাথায় সে আমার এই কথা বলে। আর গুরু যেটা বলে হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে দুষ্টমি সক্ষতা এগুলি কোনো কিছু তার মধ্যে ছিল না, আমি আমি করতে চাইতাম কিন্তু এগুলি তার মধ্যে
কিভাবে রিয়েক্ট করতো যে কোনো ধরনের ফান করতে গেলে
এটাও এইগুলি পছন্দ না, এইরকম করো কেন বাচ্চাদের মতো সব এগুলি এইরকম। অথচ গুরু আমার বড় যা কিন্তু আমার থেকে বড়, তাদের 12 বছরের সংসার, তার সে, তারপর আমার ছোট যা, তারা যে ডিস্টার্ব করতো হাজবেন্ড, এগুলো আমাকে মন টানতো, এগুলো আমাকে খুব কাঁদতো।
দেখছেন এসব দেখলে আপনার মন চাইতো যে আমি কেন আমার স্বামীর সাথে এগুলো করতে পারি না?
আমি অনেক চেষ্টা করছি গুরু, আমি ভাবতে শুরু করলাম, আমি মানসিক ভাবে অসুস্থ হতে শুরু করলাম যে আমি আসলে নারী, আসলে আমি কি, আমার মাঝে কোনটা কমতি আছে, আসলে আমার মাঝে কি কমতি আছে, সে কারণে আমি আমার হাজবেন্ডকে আমার কাছে টানতে পারি না, সেটা খোঁজার চেষ্টা করলাম।
এইভাবে ভাবতে শুরু করেছিলাম,
হ্যাঁ এইভাবে ভাবতে শুরু করলাম, আস্তে আস্তে ভাবনাগুলি বিরাট আকার ধারণ করলো ধীরে ধীরে। তো ওই যে কাবিনের শাড়ি শাড়ি তো হইল, তারপর হচ্ছে আমার লেহেঙ্গা নিয়ে আসতে, আমার যায় শাড়ি চেঞ্জ করে লেহেঙ্গা বানাতে দিয়ে আসতে, তো লেহেঙ্গা থেকে তো বিয়ের আগের দিন, যেদিন 14 তারিখ সীমাপুর লেহেঙ্গা দেখছে, লেহেঙ্গা বানাতে দিয়ে সীমাপুর বডির মাপে, তুমি চলো আমার সাথে নিয়ে আসো। গুরু আমি যখন বসুন্ধরা যাই আমি ওই লেহেঙ্গা দেখছি, শাড়িটা মনে হয় আসছে ভালো ছিল, সেইটা নাকি 60,000 টাকা। শুনে আমার এত খারাপ লাগছে, পর আমি কি করছি সিঁড়ির সামনে আসে ওই দোকানে কোনো কিছু করি না, ওইটা আবার আমার ছোট ব্যবরের রিলেটিভস এর দোকান মানে বন্ধুর দোকান, দোকানে কিছু করি নাই, সিঁড়ির সামনে আসা ওই শাড়িটা তার পায়ের সামনে দুম করে ফালা দিয়া লেহেঙ্গার বক্সটা, তোমার এই লেহেঙ্গা নিয়ে তোমার বাসায় নিয়ে যাও, আমি এটা পড়তে পারবো না। এই কথাগুলো আমি তৎক্ষণিক ওই বসুন্ধরা সিটি থেকে একটা সিল নিয়ে বাসে চলে আসলাম। তারপর সে আমার ফোন দিতে সামনে ধরে, আমার এত খারাপ লাগছে গুরু যে আমার বাবা এত অ্যারেঞ্জমেন্ট করতেছে, এত টাকা খরচ করতেছে, আমার বাবারে বলে যে তুমি বড় কমতি সেন্টার নিও, তুমি এইটা করো, তুমি খাসি খাওয়াও, তুমি ওইটা করো, এত ডিমান্ড শো করতেছে। আর আমি যে একটা লেহেঙ্গা চাইছি, আমি তো কিছু তেমন কিছু চাই নাই। তারপর গুরু সেই লেহেঙ্গা নিয়ে আসছে তারা, তারপরে দিন সকালে কি হলো, আমার শাশুড়ি আর আমার শ্বশুর সেই লেহেঙ্গা নিয়ে আমাদের বাসা আসলো। আইসা সকালবেলা আমি ঘুম থেকে উঠতে না উঠতে সকাল 7:30-8 এমন সময় শ্বশুর শাশুড়ি আসলো, আইসা বলতেছে তুই কি পাইছো? আমি তো পুরো আমার শাশুড়ি বলতেছে কি পাইছো তুমি, হ্যাঁ তোমার জন্য প্রথম শাড়ি আনছে শাড়ি পছন্দ হয় না, এখন লেহেঙ্গা আনছে ওইটাও পছন্দ হয় নাই, তুমি কি 1,00,000 টাকা দামের শাড়ি চাইলে কি 1,00,000 টাকা দামের শাড়ি তোমার দেওয়া হবে নাকি? আমার আব্বু তো বলতেছে আচ্ছা ঠিক আছে আপু, আচ্ছা ঠিক আছে আপা, ওর যখন লেহেঙ্গা পছন্দ না, আমি যখন এত টাকা খরচ করতেছি, 1,00,000 টাকা বিয়ের জন্য খরচ করতেছি, আমার মেয়েকে লেহেঙ্গা বিয়ের লেহেঙ্গা আমি কিনে দিতে পারবো। আমার শাশুড়ি বললো কেউ যদি এই লেহেঙ্গা পরে বিয়েতে না আসে আমি ওর বিয়েতে আসবো না। তারপর আমার শ্বশুর বুঝাইলো, আমার আব্বু চিল্লা চিল্লি করলো, পর আমি আবার বললাম কি মা আমি তো 50,000 টাকা দামের লেহেঙ্গাও চাই না, 1,00,000 টাকা দামের লেহেঙ্গাও চাই না, আপনি যদি আমাকে 500 টাকা দামের লেহেঙ্গা আমার সাথে নিয়ে আমার পছন্দ অনুযায়ী কিনে দিতে পারতেন, ওই 500 টাকা দামের লেহেঙ্গাই আমার কাছে 5,00,000 টাকার
মূল্য। এই জায়গাতে কেউ যেন মিসগাইড না হয় জন্য বলি, সেটি হচ্ছে যে এমন তো না যে সেতু এবং সেতুর পরিবার আপনার কোন পছন্দকে কোনোভাবে মূল্যায়ন করছে না, সেই কারণেই কি আপনি এই লেহেঙ্গা বা শাড়ি নিয়ে যতটুকু ক্ষুব্ধ হওয়ার কথা থাকছে বেশি ক্ষুব্ধ হচ্ছে? ব্যাপারটা যদি এরকম রিভার্স হতো যে আপনার প্রত্যেকটা পছন্দকে দারুণ ভাবে মূল্যায়ন করছে আপনার স্বামী এবং আপনার শ্বশুর শাশুড়ি যা, তাহলে মনে হয় আরো দেখা যেত একটা কম দামি লেহেঙ্গা, কম সুন্দর লেহেঙ্গা বা কম সুন্দর শাড়ি আপনাকে পছন্দ নিয়ে হতে পারত। ব্যাপারটা কিরকম যে যখন মনে হচ্ছে আপনাকে অ্যাভয়েড করা হচ্ছে, আপনার পছন্দকে পাত্তা দেওয়া হচ্ছে না, সবকিছুতেই পাত্তা দেওয়া হচ্ছে না, তাই ক্ষুব্ধ হয়ে যাওয়া, ব্যাপারটা কিরকম ছিল?
একদিকে তো চিন্তা করতেছিলাম যে আমার মধ্যে কমতি আছে, হাজবেন্ডকে কাছে টানতে পারি না, এটা তো মানসিক যন্ত্রণা ছিলই,
এই ক্ষোভ থেকে,
এই ক্ষোভ তো ছিলই মাথায়, তার উপরে আমার কোনো কিছু, আমি যদি ভালো কিছু করি সেটা অ্যাপ্রিশিয়েট করা হতো না।
This track was downloaded from fusionbd.com.
এই কারণে এটা আউটবাস্ট হতো, এই জায়গায় শাড়ি কেন এরকম করলো, বা
মানে কিন্তু কিছু হলে মানে খুব খারাপ লাগতো,
আউটবাস্ট করতেন আপনি? আচ্ছা, এই যে নারী, নারীত্বের কোনো কমতি আপনার মধ্যে আছে, এই যে ভাবনা, এই ভাবনা থেকে তো অনেক রকমের ব্যাপার আপনার সাথে আপনার স্বামীর হতো, সেই ব্যাপারগুলো একটু বলেন তো, যখন আপনাকে চরম কষ্ট লাগতো, যেমন আপনি বলছিলেন যে তার বড় ভাইয়ের সাথে, তার বড় ভাইয়ের সাথে বইয়ের সম্পর্ক, ছোট ভাইয়ের সাথে তার বই সম্পর্ক,
যখন টয়লেটে থাক, মানে আমার ভাষা যখন আসতো অফিস থেকে আসার পর টয়লেটে যেত, তো আমার গা তাদের সঙ্গে দাঁড়া থাকতো, তো গাও পানি ছিটা দিত, যা আমার বড় ভাষারও পানি ছিটা দিত, মানে দুজন মুখ, আবার মুখের মধ্যে পানি নিয়ে সেই মুখে পানি ছিটা দিত, এগুলি আমি প্রায় প্রায় দেখতাম। তারপর আমার ছোট দেবর তার ওয়াইফকে মানে দেখলো আশেপাশে কেউ নাই, এই জড়াই ধরে একটা কিস করলো, এগুলি না আমি দেখে ফেলতাম, এগুলি না আমি মিস করতাম, এগুলি কখনোই আমার সাথে সাথে করে।
সেতুর সাথে আপনার বয়সের পার্থক্য কতদিন?
গুরু ওরা তো বলছে যে ও 32 বছর বয়স, কিন্তু আসলে 78 ওর বাজেট। আমাদের বসে যে ওর 32 বছর বয়স,
35, আপনি 22, 13 বছরের পার্থক্য। কিন্তু 13 বছরের পার্থক্য আর যাই হোক, কোনোভাবে আপনার প্রতি অ্যাট্রাকশনটা নাই, সেটার কারণটা আপনার কাছে কি মনে হয়েছে? ফাইনালি আপনি যেমন চিন্তা করা শুরু করলেন যে আপনার নিজের কোনো কমতি আছে,
আমি দেখতাম
নাকি তার আগ্রহটা অন্য কোথাও ছিল?
আসলে আমি এগুলি কখনো নেগেটিভ চিন্তা ভাবনা আসে না আমার মাথায়, সীমাপুর সাথে খুব ফ্রি ছিল, সবকিছু শেয়ার করতো সীমাপুর সাথে, মানে ভালো একটা কিছু হয়েছে যে ভালো একটা নাটক আরম্ভ হয়েছে, আই সীমা এই নাটকটা হয়েছে, স্টার্ট হয়েছে, তুই দেখ, আই অথচ আমি বাসায় কাঁদতাম, মানে ঘরের ভিতরে বসে বসে কাঁদতেছি, আমার জামাই আমার বাসা নেই, এবং গুরু আমি কান্না করলে সে বলতো কি তোর আর কান্না ছাড়া কি আছে, তুই তো আরো কান্দি।
কি কারণে
বুঝতাম না গুরু, আমি মানে প্রশ্ন করলে সে কখনোই উত্তর দিতে না, কোনো প্রশ্নের উত্তর আমি তার কাছে পাইনি,
মানে কোনো কিছুর প্রতিশোধ কিসের জন্য কান্নার ব্যাপারটা, লেহেঙ্গা কেন ফেলে দিয়ে চলে আসলে?
তার ফ্যামিলিকে আমি ইনসাল্ট করতাম, এগুলি না কেমন ইনসাল্ট এসেছিল, যাই হোক। তারপর গুরু লেহেঙ্গা তো কিনতে গেলাম, ওইখানে আমার শাশুড়ি আমার সাথে যাওয়ার পথে একদম কোনো কথা বলে নেই,
আমরা সময়ের একদম শেষ মুহূর্তের দিকে চলে যাচ্ছি সিনথিয়া, শাড়ি লেহেঙ্গা এসব ব্যাপারগুলো মোটামুটি আমরা বড় দাগে বুঝলাম, আপনার এবং সেতুর যে রিলেশনশিপ সেগুলো নিয়ে কথা বলুন, ঘরের মধ্যে কি হতো?
তারপর গুরু বিয়ের দিন থেকে আমি শুরু করি, তারপর বিয়ে তো স্টার্ট হলো, বিয়ের মধ্যে সবাই রাগ, আমি সেতুকে বিয়ের আগের দিন বললাম যে সেতু আমি তো পার্লারের স্বাস্থ্য দেবো, তুমি আমার টাকা দাও, সেতু বললো কি যে মেয়েরা হচ্ছে সব টাকা হচ্ছে মেয়ের বাড়ি থেকে দেয় 7000 টাকা, ছেলের বাড়ি থেকে তো দেয় না, তো আমি বললাম কি তো কি হয়েছে তোমার সাথে, আমার এক মাসেরও বেশি 1.5 মাস হলো কাবিন হয়েছে, তুমি তো 7000 টাকা দেওয়ার অবভিয়াসলি দিতে পারো, এটা তো কোনো সমস্যা নেই, সে দিল না সে। তারপর আমি সীমাপুকে বললাম সীমাপু তুমি তোমরা কোথায় আসবা, আমি তোমাদের সাথে যাই, আমাদের তো গাড়ি নাই, তুমি আমার একটু নিয়ে যাও, তাড়াতাড়ি যাইতে পারবো। সীমাপু বললো কি যে আমরা 5 কোনা যাবো, তুমি তো মেয়ের বাড়ি, তুমি যাই যেখানে সেখানে সাজো, তোমার ব্যাপার। তো সেতু তার বড় ভাইয়ের বউকে আর ছোট ভাইয়ের বউকে সাজার জন্য 20000 টাকা দিচ্ছে, কিন্তু সে বউ সাজার জন্য 10000 টাকা দিতে পারে না, এরকম দিল না। তো বিয়ের দিন আমার মনটা খুবই খারাপ ছিল, এবং গুরু আমি যে সাচ্ছি আমার পুরো একটা পেট নিয়ে মতো লাগছে, সত্যি কথা যে আমার আরেকটা ব্যাপার, আমার অন্তরে যা থাকে আমি যদি কষ্টে থাকি সেটা আমার ফেসে একদম ধরা পড়ে, আর আমি যদি খুবই আনন্দে থাকি সেটাও আমার ফেসে ধরা পড়ে, তা আমি যে এতটা কষ্ট পাইছি সেই কষ্টটা আমি আসলে লুকাইতে পারি না, আমার ফেসে একদম ছিল, আমি যে কষ্টে ছিলাম বিয়ের দিন। তো বিয়ের দিন সেতু সেতুর ফ্যামিলির মানুষ আসতেছে এবং সেতুর ফ্যামিলির মানুষ যে দূরত্ব সৃষ্টি করতেছে, আমার ফ্যামিলিকে ইনসাল্ট করতেছে, আমার রিলেটিভদের অপমান করতেছে, এগুলো আমি দেখতে পাচ্ছিলাম খুব ভালোই। এসি পাওয়া নেই, নতুন কমিটি সেন্টার মানে নতুন মাত্র, আমরা দ্বিতীয় প্রোগ্রাম করছি, ফার্স্ট একটা প্রোগ্রাম হচ্ছে সেটা তার কাছে এগুলি। আর আমাকে বলতেছে আপনার হাজবেন্ড তো দল নিয়ে আসছে, আপনার হাজবেন্ড দল পাতানো নিয়ে আছে, এই গেস্টটা কি খাইবে না কি খাবে না খাবে, গেস্টটা খাইলো না কি খাইলো না সেটা দেখে না গুরু। এই আমার সম্পূর্ণ বিয়ের মধ্যে আমার অনেক রিলেটিভস আছে কিন্তু কেউ আমার বাবাকে হেল্প করেনি। আমি বহু মানুষে সারা রাত আমার বাবার সাথে দেখছি, মাংস কাটছে ওইখানে দাঁড়াচ্ছিলাম স্টিল, তারপরে দিন সকালবেলা আমি বসেছি। আমার অনেক রিলেটিভস আছে কেউ আমার বাবার হেল্প করে নাই, আমার বাবা একা একা এই বাসায় আসা ফারুক তোর বিয়েতে কি তো সব টাকা সে তোর বাবা দিছে দে, ওরা এই বসেছে, আমাদের যত রিলেটিভস আছে সব ওই জায়গায় গিফট লাগিয়েছে। এর মধ্যে সে তোর বাবা এসা হঠাৎ করে আমার মেজু ভাই যেটা আমাদের গিফট যে সাইডটা ওইখানে বসেছিল বলতেছে এই তুই তোরা গেট ধরস নাই কেন আমার পোলারে, তোরা মানে জাতটা অপমান করছে আমার ভাইরে। ও আসলে এগুলি বলে নাই, মানে বলে নাই। এর মধ্যে আরেকটা আমার উকিল বাপ ছিল যে তাকে বলতেছে দেখেন আমার কাকা হয় তারপর আপুর শ্বশুর সে আমার সাথে এইরকম আচরণ করলো, সে তো গেট ধরে না এই জন্য এটা নিয়ে কে ধরবে গেট, আমার ভাই তো একটা ওই জায়গায় আছে, আমার রিলেটিভস ওইরকম যারা আছে তাদের নিয়ে ব্যস্ত, তারা আসলে ওরকম করেনি। তো আমার বাবাকে বললো কি খাবারের টান করছে গুরু, টোটাল 1200 মানুষের অ্যারেঞ্জমেন্ট, সে জায়গায় 1600 মানুষের অ্যারেঞ্জমেন্ট আমার বাবা করছে, 1200 মানুষের খাবার সেখানে 1600 মানুষের অ্যারেঞ্জমেন্ট আমার বাবা করছে, সেখানে কিভাবে খাবারের টান পড়তে পারে সেটা আমার বাবা মানে পুরাটা সেন্টার রটা গেল খাবারের টান পড়ছে, খাবার টান পড়ছে। আমার শাশুড়ি খাবে না, তার বোনরা সবাই কিন্তু খাইলো, তারপরে বললো যে ঠিক আছে বুলুয়াপা আপনি যখন খাবেন না আমরা কেউই খাবো না, কিন্তু সবাই কিন্তু পেট পূজা শিখি আগে করছে, পেট পূজা আগে করছে কিন্তু পরে আর ই হইলো না। তারপর শাশুড়ি আসলো, তারপর এক পর্যায়ে আমাকে আর বিদায় দিতে পারলো না আমার বাবা, জোরাজোরি করে মানে সে আমার আব্বা আগে আগে চলে গেল, আমাকে নিয়ে গেল তো গাড়ির মধ্যে। আমার ছোট তারপর ফোন দিল আমার শাশুড়িকে, হ্যাঁ তোমাদের কি বউ আনতে এত ফোন লাগে, তাতে আমার গাড়ি লাগবে, এরকম করলো। আমি সবগুলি না সব নেগেটিভিটি তৈরি তখন হইতে লাগলো গুরু। আমি আমাকে যখন ওই বাসায় নেওয়া হয়েছে গুরু, আমি অনেক টায়ার্ড ছিলাম, তার উপরে বাবার কান্না ভাইদের কান্না আমার কান্না আর আমি সহ্য করতে পারি নাই গুরু। আমি বিয়ের দিন অনেক কান্না করছি গুরু, কারণ আমি আমার বাবা আমাকে উঠাই দিতে পারে নাই। তারপর গুরু আমি যখন ওই বাসে গেছি গুরু, কোনো বিয়ের দিন কোনো বউ রেখে ড্রয়িং রুমের ফ্লোরে ঘুমাইতে হয় গুরু, আমাকে বিয়ের দিন নিয়ে তারা বসায় রাখছে সোফার মধ্যে, সোফার মধ্যে বসায় রাখছে প্রায় 2 ঘন্টা পর্যন্ত তারা ফটোশুট করলো। সে তো একবারের জন্য আমার আমার কাছে আসে নাই গুরু, আমার পানির পিপাসে আমার কলিটা ফাইটা যেতেছে। আমি যে বাসায় এতদিন থাকছি, এত কাজ করছি, এত পরিচিত এই বাসাগুলো আমার কাছে অপরিচিত মনে হইতে থাকলো, আশপাশে যে মানুষগুলি তাদের কাছে তাদেরকে অপরিচিত মনে হইতে শুরু করলো গুরু। তারপর একবার যে আমি সারা এই সব সাজগুজ নিয়ে এই 2 ঘন্টা পর আমি উঠা যায় সে তো বললাম ভাই আমার একটু পানি খাওয়া আমি মরে যেত। তারপর গুরু সে আমারে বললো তুমি খাই নাও ডাইনিং টেবিল ফ্রিজ থেকে খাও সমস্যা কি, তুমি তো আসছি সব ফিরো সব জানো গুরু। পানিটা খাইতে দেরি গুরু, আমাকে সে তোর মাস হ সাতটা বোন মিলা আটজন মিলা আমাকে যা ইচ্ছা তাই হবে অত্যাচার করতে শুরু করলো গুরু। গুরু আমাকে ধাক্কা দিয়ে ফালা দিল, তোর বাবা কি কমিটি সেন্টারি করছে আমার সব লোক খাওয়াইতে পারে নাই, কি খাওয়াইছে টান পড়ছে খাবারে, তোর বাবা ছোট লোক একটা ছোট লোকের সাথে আত্মীয়তা করছি একদম ছোট লোক ফ্যামিলিতে যা পড়ছি আমার ছেলেকে নিয়ে গুরু যা ইচ্ছা তাই নয় আমাকে আমাকে কথা শুনাইলো যেভাবে ইচ্ছা গুরু। আমি ভাবলাম যে আমার শ্বশুর আমাকে মা বলে ডাকছে, সে মা বলার মানুষটা এতটা পরিবর্তন কিভাবে হলো? সে মা থেকে শুরু হলো মেধুমা, সে মা থেকে। তারপর আমি আমার আব্বাকে ফোন দিলাম, কিন্তু তখন কিছু বলি না। আমি মনটা এত খারাপ ছিল যে আব্বার সাথে একটু কথা বললে ভালো লাগবে। আমার শ্বশুর দূর থেকে দাঁড়ায় বলে কি আস্তে না আস্তে শুরু হয়েছে বাবার সাথে শ্বশুর বাড়ির সম্পর্কে, শ্বশুর বাড়ির বিরুদ্ধে নালিশ দেওয়া। গুরু আমার ওই মানুষগুলির অনেক অপরিচিত মনে হলো, মনে হলো যেন আমি এই এতদিন এর আগে যে থাকছি বা ওই বাসায় ছিলাম এগুলি হয়নি কিছু। এর মধ্যে আমার বিয়ের রাতে তো এরকম হলে পরের দিন সকালবেলা আমার আব্বা ইচ্ছা মতো আমার শ্বশুর আমার আব্বা আমার টোন শুনলেই বুঝতে পারে আমি কষ্ট আছি না বুঝে এসে বকলো। আমার আব্বার বললাম আমার মেয়ে কাঁদছে কেন, আমার কণ্ঠ শুনলে আমার আব্বা বুঝছে আমি কান্না করি, আমি কষ্টে আছি, আমি আনন্দে থাকলে আমার কণ্ঠ শুনলে বুঝছে আমি অনেক সুখে আছি।
এর মধ্যে সিনথিয়ার বাবা আমাদের সাথে এখন স্টুডিওতে যোগ দিয়েছেন। আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে, এবং বাবা হিসেবে অবশ্যই একটা বিষয়ে আপনি দারুণভাবে সার্থক, সেটি হচ্ছে যে আপনার সন্তান সিনথিয়া তার সমস্ত কিছুর ঊর্ধ্বে, সমস্ত কিছুর বিনিময়ে এই পৃথিবীতে কোনো সত্তাকে যদি ভালোবেসে থাকে তিনি হচ্ছেন তিনি, আপনি। এবং এই ভালোবাসাটা ঠিক কি পরিমাণ, কত বেশি, কি পরিমাণ মারাত্মক সেটি বলার অপেক্ষা রাখে না। সেই আপনি যে আপনি সবকিছুর ঊর্ধ্বে সমপরিমাণ ভালোবাসা দিয়েছেন আপনার এই কন্যা সন্তানটিকে সিনথিয়াকে, আপনার পরিবারের প্রথম সন্তান এবং পাগলের মতো ভালোবাসেন আপনার এই মেয়েটিকে আপনি, কিন্তু সেতুর পরিবারের ঘটনার আকস্মিকতাই হোক, তাড়াহুড়া করে বিয়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হোক, আর যেভাবেই হোক হঠাৎ করে সিদ্ধান্তের মধ্যে যাওয়া এবং সিদ্ধান্তের কারণে আপনার মেয়ের সংসারে বহু রকমের সমস্যা নেমে আসা, এবং যে ধরনের ব্যবহার তারা দেখিয়েছিল বিয়ের আগে বিয়ের পরে সেটির একটা রিভার্স পিকচার আপনার সামনে ফুটে উঠল, এবং সবকিছুর জন্য কি নিজেকে অপরাধী মনে হয় যে আমার এইরকম ফুলের মতো মেয়েটিকে আমারই হয়তো ভুলের জন্য বা আমার অবিবেচক সিদ্ধান্তের জন্য, যে ছিল সেই গ্রামের বাড়িতে একটি জন্মদিনের অনুষ্ঠানে তাকে একরকম ডেকে নিয়ে আসা, হঠাৎ করে বিয়ের পিঁড়িতে এইভাবে বসিয়ে দেয়া, সেজন্য কি কোনো অপরাধ বোধ, কষ্ট বা কোনো গ্লানি ভিতরে কাজ করে যে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালো লাগার মানুষটির জন্য সবচেয়ে বেশি কষ্ট দেওয়ার উপলক্ষ কোনো না কোনো ভাবে আপনাকে হতে হয়েছে, কষ্ট দেয় কি বিষয়টা আপনাকে?
আসসালামু আলাইকুম। জি আমি শুনলাম, কিন্তু এটার জন্য গুরু আমার হঠাৎ কোনো কিছু জিজ্ঞাসা কেউ কিছু আলাপ আলোচনা না করে এটি শূন্য এই বিয়ের জন্য এই এই অবস্থা হয়েছে। আমি যদি একটু কারো কাছে জিজ্ঞেস করতাম, আলাপ আলোচনা করার মতন সুযোগ পাইতাম, তাইলে এই ঘটনা হইতো না। কিন্তু এখন এরা বিয়ার আগে যা দেখেছে, কিন্তু কাবিন হইতে বিয়ে পর্যন্ত এই কয়েকদিন যে মা বইলা নিছিল সে মা পর্যন্তই দেখছিল, কিন্তু বিয়ের দিন রাত্র হইতেই মা হয়তো মাসি হয়ে গেছে, মাসির তনে দূরে সরাই দিছে, এই আচরণ আরম্ভ করছে। কিন্তু আমার মেয়ে আমার কাছে আগে কিছুই বলেনি।
এগুলো নিয়ে আবার আমি আপনার কাছে আসবো, এবং তার আগে সিনথিয়া আপনি বলছিলেন যে বিয়ের সমস্ত কথা, এবং ফাইনালি আপনি কি মোটামুটি সেতুর পুরো বিষয়টা আপনি আমাদের সামনে বলেছেন না কিছু বলতে পারছেন?
না, আর অনেক বাকি আছে।
একদম 5 মিনিট আপনি আপনি সংক্ষেপ করে 10-5 মিনিট।
তারপর আমি তারপর থেকে বিয়ের দিন রাতে এরকম হলো, তারপর থেকে আমি মানে বুঝতে দেখতেছিলাম যে সেতু ভাবে সীমাপথে একটা টান তৈরি হইলো। তারপর সীমাপথে আমার খুব বিশ্বাস ছিল গুরু, আমি যখন বাসে যেতাম তখন সেতু আমাকে নিয়ে যেত না, কিন্তু সীমাকে নিয়ে যেত। তারপর স্যার অনেক রাত পর্যন্ত বসে বসে টিভি দেখতো, অনেক ফ্রেন্ডলি রিলেশন এরকম হইতো। গুরু আমি বউ হিসাবে আমি যতটুকু ওর কাছে পাওয়ার আমার দরকার ছিল এগুলো কিছু আমি পাই নাই, কিন্তু তার চেয়ে বেশি পেয়েছে সীমাপুর। সীমাপুরে সে অনেক ভালোবাসত, সবকিছু উদ্দেশ্যে সীমাপু ছিল যে আমাকে এত আদর করছে। গুরু আমি সীমাপুকে কিস দিতে দেখছি,
তার বড় ভাইয়ের বউ এবং ওই পরিবারে একটা বিষবাষ্প ছড়িয়ে পড়বে যদি সত্যি এটা প্রমাণিত হয়।
ওই পরিবারে আমি সবাইকে বলছি,
তারা জানে,
তারা বলছে এগুলি হচ্ছে আমার আমার বানানো কথা, এগুলি সত্যি না। গুরু যখন আমার শাশুড়ি আমেরিকা চলে গেল আর আমার দেবর
কি ধরনের দৃশ্য একদম
গুরু, আমার রাত্রে তখন 2:30 বাজে, সে তো আমার পাশে নেই, আমি খুঁজতেছি উঠা যা দেখি সীমাপুর ঘর থেকে বের হলো। সীমাপুর ঘরে সীমাপুর মেয়ে আর ছেলে ঘুমাচ্ছিল।
আপনি এরকম দৃশ্য প্রায়শই চোখে পড়তো, আপনি শিওর যে অবৈধ সম্পর্ক আছে সীমার সাথে?
আমি 100% শিওর।
এটা আপনি সেই পরিবারের লোকজনকে বলেছেন?
হ্যাঁ, আমি আমার শাশুড়িকে বলছি
এবং দায়িত্ব নিয়েই কথাগুলো বলছেন তো?
জি গুরু, আমি বলছি এবং আমি গুরু আমার কাছে হয়তো কোনো প্রমাণ নাই, কিন্তু আমি যেটা বলতেছি আমি যেটা নিজের চোখে দেখছি তাকে বড় প্রমাণ আমার কাছে আর কিচ্ছু হতে পারে না। গুরু আমি এগুলো দেখছি, তারপর থেকে সীমাপু বললো যে তুমি এত, তারপর সীমাপুকে আমি টচ করলাম যে সীমাপু, টচ করলাম সীমাপু তুমি এগুলো কি কি হয়েছে তোমার সাথে, তারপর আমি চাইছি যে সে তো বলছে সে তো আমি এগুলি সব ভুলে যাবো, তুমি আমার হয়ে যাও, তুমি আমার দিকে টানো, এগুলি হয় এগুলি লাইফে অনেকের লাইফে অনেক কিছু হয়, এগুলো আমি বলবো না কাউকে, তুমি আমার
সেতুর প্রতি কি কোনো টান তৈরি হয়েছিল আপনার সেজন্য এরকম করতেন?
গুরু আসলে টান তো
সম্পর্কটা কোনোভাবে বাঁচিয়ে রাখা যায় কিনা,
গুরু সম্পর্কটা আমি বাঁচায় রাখতে চাইছিলাম, গুরু সেতুর প্রতি আমার কোনো টান ছিল না।
This track was downloaded from fusionbd.com.
পরিবার জানতো
না? গুরু আমাদের ফ্যামিলিতেও জানতো
না। আপনি জানতেন না? মাইক্রোফোনটা একটু কাছে দেন না।
আমরা গুরু কেউ জানতাম না, এটা যদি জানতাম আমার মেয়ে লেখাপড়া করতেছে, এই মেয়ে আমি দ্বিতীয় বিয়ে করছি ছেলের কাছে কেন দেব?
আপনি কোনো ডকুমেন্ট এখন দেখাতে পারেন আমাকে?
গুরু ছবি আনি আজকে
কোনগুলো? আচ্ছা ওই পিকচার সাইড একটু তাড়াতাড়ি নিয়ে আসো তো, মানে একদম মানে বিয়ের পিঁড়িতে বসা, মানে কোন রকমের ক্যামেরা ট্রিক্স না, বিয়ের পিঁড়িতে বসা এই অবস্থায় আগের বইয়ের ছবি,
আগের বই এবং তাদের ফ্যামিলি গ্রুপ ছবিগুলো নিয়ে আসছে,
বিয়ের ছবি আছে এবং বউগত ছবি আছে আগের
আগের বইয়ের, এবং আপনার সাথে যে বৈবাহিক ছবি আপনার স্বামীর, যাতে করে আমরা বুঝতে পারি যে এই ব্যক্তি সেই ব্যক্তি, সেটাও আছে এখানে। তাই একটু তাড়াতাড়ি নিয়ে আসো, আমরা একটু দেখি এবং আমাদের কি দেখতে পাচ্ছি আমরা সেটা আমাদের
গুরু এর মধ্যে আমি কনসেপ্ট করে আমি বুঝি না। আমার বাপ বেবি কনসেপ্ট হয় যে আমার বেবিটা মিসক্যাজ হয়ে যায়, মিসক্যাজ হয়ে যায় আমার, এই মিসক্যাজ হওয়ার আগের দিন আমি শ্বশুরবাড়িতে ছিলাম, স্টিল না শ্বশুরবাড়িতে ছিলাম, আমার যা বড় যা আমাকে বলতেছে সিনথিয়া তুমি এত স্যুপ খেতে পছন্দ করো, আমি তো স্যুপ রান্না করছি অনেক মজা, তো স্যুপটা ঠান্ডা হয়ে যেতেছিল, আমি সেও বলতেছে ঠান্ডা খেলে হবে না তুমি গরম স্যুপ খাও ভালো লাগবে, আমার আবার সেদিন একটু সর্দি লাগছিল, সেবাবু বললো কি ঠান্ডা স্যুপটা নিয়ে দুম করে ওভেনে দিয়ে গরম করে এসে আমার সামনে এনে দিল, আমি খাই নিছি 2-3 বাটি খাইছি, খাওয়ার পরে রাত্রে যখন 12:00 বাজে তখন খুবই গরম লাগতেছে, এত গরম লাগতেছে গুরু মনে হইতেছে কি আমার ড্রেস সব খুলে আমি একদম বরফের মধ্যে যা থাকতে পারতাম, আমার খুব ভালো লাগতো। তারপর গুরু আমি সেদিকে বললাম সে তো আমার খুব খারাপ লাগতেছে, আমার মাথা ঘুরাইতেছে, তুমি আমার একটু ধরো তাড়াতাড়ি, আমি দরজার সামনে, সে তো আমাকে ধুয়ে বিছানায় শোয়াইলো, শোয়ানোর পরে সে তো আমার মাথায় তেল আর ঠান্ডা পানি মিক্স করে দিল, সে তো তেল আর ঠান্ডা পানি, এর মধ্যে আমি আবার বললাম কি যে সে তো আমার একটু পানি খাবো, আমার খুবই পানি পিপাসা লাগছে, আমার খুব পানি খাবো তো, এর মধ্যে সেটু বলে গেছে।
আমার কাছে সাইদ আগের বিয়ের ছবি আমি অলরেডি পেয়েছি, বাট এই যে বর আমি তখন বুঝবো যখন সিনথিয়ার সাথে যে ছবিটা, ওই যেটা আমরা আপলোড করেছি, তাই তো? ওই ছবিটা এখানে নাই যেটা আপলোড করলাম আমরা? আচ্ছা, আমরা আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি। হ্যাঁ, একই ব্যক্তি, যেটি পারিবারিক পরিমণ্ডলেও আছে এবং সেই সাথে আগের যে কোণে তার সাথেও সেই বর কোণের যে ছবি সেটাও দেখতে পাচ্ছি। আপনি বলছিলেন যে স্যুপ খাওয়া নিয়ে মিস ক্যারেজটা কি তার পরের দিনের ঘটনা?
জি জি গুরু, তার পরের দিনের সন্ধ্যার ঘটনা মিস ক্যারেজটা। ওই স্যুপ খাওয়ার পরে আমার শরীরটা খুব অসুস্থ হয়ে গেল, আমি তারপরের দিন সকালবেলা বাসায় চলে গেলাম। সন্ধ্যার দিকে আমি বসে বসে টিভি দেখতেছি, এর মধ্যে আমার মানে পা ভিজে ভিজে লাগতেছে, আমি বলছি কি হয়েছে। পরে দেখলাম কি গুরু, আমি দেদিতে হেটেস্টে দিদি ব্লাড পড়ে আছে ফ্লোরে।
কেন হচ্ছে সেটি অনেক সময় দেখবার প্রয়োজন পড়ে। আপনার কাছে মনে হয়েছে সুপটা একটা বড় রিজন হতে পারে?
আমাকে ঠান্ডা কেন খাইতে দিল না,
টোটাল যে বর্ণনা ওখানে দেয়া এবং ফাইনালি যে ওইখানে বেবির সেই সময়কার যে অবস্থানে বর্ণনা ডক্টর তার মেডিকেশনে বর্ণনা দিয়েছেন সেগুলো সোফার ঠিক ছিল, কিন্তু তারপরে হঠাৎ করে মিসক্যারেজের এই ঘটনাটি ঘটে। ব্লিডিং ট্যাক ছিল উপসর্গ মিসক্যারেজ হলে
হালকা হালকা ব্লিডিং হলো, তারপর আমি যখন টয়লেটে বসলাম তখন একটা রক্তের পিণ্ড মানে মনে হলো একটা
মাংসপিণ্ডের মাথায় যা
মাংসপিণ্ড দুধ করে বাথরুমে পড়লো টয়লেটে।
কিন্তু এখানে একটা ব্যাপার, মেডিকেল হিস্ট্রিতে এটি আসলে প্রমাণযোগ্য সে অর্থে না যে শুধুমাত্র স্যুপের কারণে এই ঘটনাটা ঘটতে পারে কিনা। তবে হ্যাঁ, যদি এই স্যুপের সাথে অন্য কোন রকমের অন্য কোন ইনগ্রিডিয়েন্টস এর সংশ্লিষ্টতা থেকে থাকে যা একটা মানুষকে মিসক্যারেজ ঘটাতে সাহায্য করে, তাহলে সেটা ভিন্ন জিনিস এবং সেটা যদি বেশি মাত্রায় প্রয়োগ করা হয়ে থাকে। যদিও ডক্টররা আমরা জানি যে টর্চ একটা একটা ইনভেস্টিগেট হয় মিসক্যারেজের আগে, অনেকেই করে টর্চের মাধ্যমে আমরা দেখি। ওখানে আটটি প্রাইমারি টেস্ট করা হয়, আটটি প্রাইমারি টেস্টের মাধ্যমে আমরা জানতে চেষ্টা করি যে মিসক্যারেজটা কেন হলো, কিন্তু কেন হলোর উত্তর তারপর পাওয়া যায় না। আর তারপর থাউজেন্ডস অফ টেস্ট করা হয়, অনেক সময় ডক্টর বলতেই পারে না যে আদৌ মিসক্যারেজটা কেন হয়েছে, ডিপেন্ডস অন অলমাইটি।
আপনার
কাছে মনে হয়েছে সেতুর সাথে যেহেতু সীমার একটি অবৈধ সম্পর্ক আছে, সেইখানে যদি আপনার কোল জুড়ে কোনো সন্তান আসে,
বুঝাই তো আমাকে যে তুমি পড়াশোনা কন্টিনিউ করো, তুমি এখন বাচ্চাটাকে নিয়ে
কোল জুড়ে যদি সন্তান আসে, তাহলে হয়তো সেতু এবং
তোমার
যে রিলেশনশিপ সেটি হয়তো সে অর্থে থাকবে না। এবং আপনার মধ্যে এই ধারণাও হয়তো চরম ভাবে কাজ করেছিল যে সেতু ইচ্ছা করেই আপনার উপস্থিতিতে সীমাকে প্রায়োরিটাইজ করতো, আপনাকে কম প্রায়োরিটি দিত, যাতে করে সীমা বিশ্বাস করে যে বিয়ে হলেও সেতু এখনো দাঁড়িয়ে আছে পক্ষান্তরে। এগুলো আপনি নিজের ওনারশিপ নিয়ে ইনফরমেশন গুলো মিডিয়ার সামনে প্রায় 30-35 লক্ষাধিক মানুষের সামনে বলছে, দিস ইজ ইওর রেসপন্সিবিলিটি। কিন্তু এইটি যদি সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই এক বিশ্বাসপে হারিয়ে যাবে কিন্তু তাদের পরিবার, কারণ যে সীমার কথা বলছেন সে সীমা কিন্তু সেতুর বড় ভাইয়ের স্ত্রী। আমরা এখন তার আগে আমার হাতে ছবিগুলো সব এসেছে, সেই ছবিগুলো স্পষ্ট প্রমাণ করছে যে সেতুর আসলে পূর্বে একটি বৈবাহিক সম্পর্ক ছিল, যেখানে সেতুর সাথে একনের ছবি আমি দেখতে পাচ্ছি। এখানে ক্যামেরা ট্রিক্স বা পিকচার মানে পিকচারে কোনো রকমের ট্রিক্স এর কোনো ব্যাপার নাই, কারণ এই ছবিগুলোতে তাদের পারিবারিক পরিমণ্ডলের অনেকগুলো ছবি আমি দেখতে পাচ্ছি, যে বাবা মার সাথে বিভিন্ন মানুষের সাথে এবং কোনেকে সাথে নিয়ে ছবি তোলা, কোনেকে নিয়ে একসাথে ছবি তোলা। এবং এই মানুষটিকে আবার কিছুক্ষণ পর দেখছি যে অনেক হান্ড্রেডস অফ পিকচার্স, যেখানে আবার সিনথিয়ার সাথে এই মানুষটির ছবি। তাহলে
আমার যখন মিসক্যারেজ হইলো, সে তোর কোনো রিঅ্যাক্ট আমি পাইলাম না। গুরু আমি কামনা করতেছিলাম যে বাচ্চাটা হলে হয়তো সেটার সাথে আমার রিলেশনটা খুব ভালো হয়ে থাকবে, কিন্তু গুরু একটা মানে সে পুরুষ, আমি তার, সে আমার হাজবেন্ড, আমি তার ওয়াইফ, আমি এতটা অসুস্থ, তার মধ্যে এরকম কোনো রিঅ্যাক্ট কোনো কোনো কিছুই আমি দেখতে পাইলাম না, সে কষ্ট পাইল না এক বিন্দু।
কিন্তু পিতা হিসাবে, স্বামী হিসেবে মিসক্যারেজের মতো ঘটনা যদি ঘটে এবং সেই আগত সন্তানটি যদি প্রথম সন্তান হয়, তাহলে বুকের পাথর ভেঙে যাওয়ার কথা, কষ্টে শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়ার কথা। এরকম অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা অনেকেই গেছি, আমরা একদম লাইভ এক্সপিরিয়েন্স করেছি এই জিনিসটি। আজও মনে হয় মিসক্যারেজে যে মানুষ যে ভ্রূণটি নষ্ট হয়ে যায়, এখনো মন মন মানতে চায় না যে সে কখনো মানুষের আদল গ্রহণ করেনি, মানুষের আকার ধরেনি, বরং মনে হয় সে আমার প্রথম সন্তান ছিল যে পৃথিবীতে আসার আগেই স্রষ্টার কাছে চলে গেছে। এটি কিন্তু ফিলিংস হয় বাবা এবং মায়ের পক্ষ থেকে। যদি ফেলফিয়া বলছে যে তার মধ্যে এই ধরনের কোনো কোনো আকর্ষণ বা পিতা হিসাবে এই ধরনের কোনো ভাবাবেগ তৈরি হতে সেন্থিয়া দেখেনি, একদিকে সেন্থিয়া বসা, অন্যদিকে সেন্থিয়ার বাবা, একদিকে কষ্ট অন্যদিকে অনুতপ্ততা।
এই এর বড় জাল, এই সেতু, এর শ্বশুর বাড়ির দুইজনে মাইরে দিছে। মাইর দেওয়ার পরে গত জানুয়ারি মাসে আমার বাসায় গেছে, জানুয়ারি হইতে এই পর্যন্ত আমি আর ওদের বাসায় দিইনি। কুরবানির পর্যন্ত ছিল, এরপর
এই চার পাঁচ মাসের সম্পর্ক, তারপর থেকে আপনার গায়ে হাত তুলে সেটা আপনি বললেন, সেতু এবং সেতুর
যে
কাজটা আমার সাথে করছে, আমি স্বাস্থ্য ভাই বড় ভাই আরে খুব সম্মান করতাম, হ্যাঁ সরল মনে করতাম সবসময়, কিন্তু হ্যাঁ সরলতার
হটকারী সিদ্ধান্তের মধ্যে ফেলে দিয়ে আপনাকে বিবাহের সম্পর্কটা তৈরি করা, এটা কি এসবের জন্য, যাতে করে আপনি দ্বিতীয় বিয়ের ঘটনাটা না জানতে পারেন, ওদের ব্যাপারে ইনফরমেশন না পান? তাই আমরা এই ঘটনার মধ্যখানে আছি, এক পাশে আছেন সেতুর সিনথিয়ার বাবা, আর একদিকে সিনথিয়া, একদিকে কষ্ট হতাশা অনেক কিছু না পাওয়া, জীবনটা শুরু হওয়ার আগে একদম শেষ হয়ে যাওয়া, আর একদিকে অনুতপ্ততা, অনেক গ্লানি, অনেক অসম্পূর্ণতা, নিজেকে অনেক অসহায় ভাবা, যেটার জন্য উনি অনেকাংশে দায়ী বলে নিজেকে এখনো মনে করেন। তাই প্রত্যেকটা চোখের পানি সিনথিয়ার, যেন মনে হচ্ছে বাবা হিসেবে যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তার জন্য নিজে কিনে নিয়ে এসেছেন। সিনথিয়ার প্রত্যেকটি দীর্ঘ নিঃশ্বাস, যাকে সবচেয়ে পৃথিবীতে বেশি ভালোবাসেন বাবা, সেটা যেন নিজে নিয়ে এসে উপহার দিয়েছেন। সিনথিয়ার ঘর সাজানোর আগে ঘর উজাড় হয়ে যাওয়া, সেটা সিনথিয়ার বাবার জন্য মনে হয় তিনি যেন কোনো কালবৈশাখীকে আহ্বান করে নিয়ে এসেছিলেন, যাতে তার সন্তান তার সবচেয়ে প্রিয়তম মানুষটিকে এভাবে উজাড় করে দিয়েছে। কিন্তু আমরা এখানেই থামব না, আমাদের ভালোবাসার বাংলাদেশ বলে আমরা একদম প্রত্যেকটা জিনিসের গভীরে যাব, গভীর থেকে গভীরে আমরা প্রত্যেকটা ইনফরমেশন সঠিকভাবে পিক করার চেষ্টা করব, আমরা প্রত্যেকটা বিষয়ে একদম মূলে আঘাত করব। সেই কারণে আমরা চেষ্টা করেছি সেতুর সাথে যোগাযোগ করার, কোনোভাবেই সেতুর সাথে কমিউনিকেট করার সুযোগ সম্ভবপর হয়ে ওঠেনি। কিন্তু তার সাথে যে কনভারসেশনটা ছিল প্রায় মেঘলা 8 মিনিটের একটি বাইট সোফার, তাই তো, যে যেখানে সে তার আত্মপক্ষ সমর্থন করে যেসব কথাগুলো বলেছে সেই কথাগুলো এখন আপনাদের কাছে আমরা শোনাবো, যাতে করে আমরা আমাদের নিরপেক্ষতার জায়গাটা ধরে রাখতে পারি। সেই নিরপেক্ষতার স্বার্থে সেতুর সাথে কথা বলতে চেষ্টা করেছে ভালোবাসার বাংলাদেশের স্টুডিও, তাকে সরাসরি পাওয়া সম্ভব হলে ভালো হতো, আমরা বুঝতে পারতাম যে ঘটনাটার পেছনে অন্য কোনো ঘটনা লুকিয়ে আছে কিনা। যদি তাকে পাওয়া যায়নি, তাই আমরা সরাসরি তার রেকর্ডেড সেই স্পিচটা আপনাদের অবগতির জন্য এখন চালাচ্ছি, যাতে করে আমরা বুঝতে পারি কিছুটা হলেও আসলে ঘটনাটার জন্য সর্বংশে দায়ীকে। যদি আমরা এখানে দেখেছি যে একটি দ্বিতীয় বিবাহের মতো সম্পর্ক সে পাশ কাটিয়ে গেছে সেতুর পরিবার, দেখা যাক সেতুর কাছ থেকে কি জানতে পারি আমরা।
সিনথিয়া বলছিলেন যে আপনি সিনথিয়া নাকি আপনার আত্মীয়?
হ্যাঁ,
আপনার আত্মীয় এবং আপনি তাকে বিয়ে করেছেন পূর্বে নাকি আপনার যে বিয়ে ছিল সেটা নাকি সিনথিয়া জানতো না এমন একটা ব্যাপার? এবং
জানতো, এটা মিথ্যা কথা বলছে, ওকে জানাই দিয়েছে। না, ও আসলে ও কি বলতে চাচ্ছে ও বলুক, এখানে আমার কিছু বলার নাই। ও নিজে যা করতে চাইতেছে সে ও তাই করতেছে, ও আমার মানে কথা শুনে না।
একটু বিস্তারিত বলবেন কি ধরনের কথা উনি যেটা বলছে যে আপনি নাকি তাকে শারীরিক অত্যাচার করেন এই সমস্ত কথা বলেছে?
সম্পূর্ণ
আপনারা মনে হয় এখন পৃথক আছেন, আপনাদের কি ভবিষ্যতে প্ল্যান আছে আবার একসাথে থাকার?
সেটা ওই ভালো জানে, আমি আনতে গেছি ও আসে নাই।
কথা প্রসঙ্গে সে কিন্তু সব কথা বলেছে এবং একথাও সে কথা প্রসঙ্গে বলেছে যে আপনি যদি তাকে নিয়ে পৃথক থাকেন সেক্ষেত্রে আপনার সাথে তার থাকতে কোনো সমস্যা নাই।
আমি পৃথক ওর সাথে থাকবো কিভাবে? ও আমাকে তো যেভাবে মানে আমার কাছ থেকে টাকা পয়সা যেভাবে নিয়ে যায় তাতে আমি তো ওকে নিয়ে বাইরে থাকতে পারবো না প্রথম।
আচ্ছা, আপনার
সাথে আমি আমি এখন যেভাবে আছি ও যদি আমার সাথে থাকে আমার পকেটে খালি থাকে, আমার পকেটে যা থাকে সব নিয়ে যায়, তা আমি ওর সাথে কিভাবে থাকবো? আমি ওকে বলছি যে আমার বাপমার সাথে আমি থাকবো, তুমি এখন তোমার ব্যাপার, তুমি কি করবে তোমার ব্যাপার, এখানে আমার কিছু বলার নাই। তুমি যদি এখানে অ্যাড্রেসেরও কিছু নাই, এখানে আমার আব্বা থাকে না, আম্মা থাকে না, আমার বোন নাই, যে একটা ছোট ভাই আর আমি, ছোট ভাইয়ের একটা ওয়েস আছে আর আমার ওয়েস, এই চারজনের ফ্যামিলি, এখানে বাচ্চা নাই কোনো যে ও এখানে অ্যাড্রেস করতে পারবে না, এরকমও কিছু না। ওর মেন সমস্যা আমি যেটা বলছি না আপনাকে, ওর বাবার অবস্থা মানে আর্থিক অবস্থা খুব ভালো না, সে এখন ওইটার জন্য আমাদের টর্চার করে, অনেক টর্চার করে, এবং সেটা বিয়ের পরের দিন মানে আমাদের যেদিন এঙ্গেজমেন্ট হয়েছে তার পরের দিন থেকে শুরু হয়েছে। কিন্তু আমি সেটা মনে করছি যে হয়তো বা এরকম কোনো সমস্যা আছে, দিয়ে যাই আমি টাকা, দিয়ে যাই তারপরে সে মানে এই ও আমাকে চিন্তা করছে যে আমাকে যদি বাইরে নিয়ে যেতে পারে, অন্য জায়গায় নিয়ে যেতে পারে, পুরো টাকাটা ওর হাতে আসবে, ও ওর মতো সংসার চালাবে, ও আমার কাছে আমি চালাবো যে সংসার সেরকমও আমার কাছে মানে সুযোগ করে দেয়নি। ওর আগে এফিয়ার ছিল, সেই ছেলে অনেক বড় লোক, সেই ছেলের কাছ থেকে অনেক টাকা আনে এবং কি এখনো টাকা আনে, আমি যেটা টাকা দিই সেটা দিয়ে তো হয় না, ও ওই ছেলের সাথে যোগাযোগ রাখে, ওই ছেলের কাছ থেকে টাকা পয়সা আনে, সব কিছু আনে। কিছুদিন আগে বলছে যে আমার বাসা যাবে, বাসা যাওয়ার কথা বলছে, আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি রেডি আছো তো আমি তোমাকে সন্ধ্যা পরে অফিস থেকে বের হয়ে নিয়ে দেবো। আমি যাওয়ার পরে ও রেডি হয়নি, শারীরিক নির্যাতন আমি যেটা বলছে এটা কখনোই না, ও ওই নির্যাতনটা ও করছে, এটা মানে বলতে খারাপ লাগে, একটা ছেলে হিসাবে একটা মেয়ের কাছে আমি শারীরিক নির্যাতিত হয়েছি এটা বলা আমার জন্য অনেক খারাপ, কিন্তু ও যেহেতু বলতেছে সেজন্য আমাকে বলতে এসেছে এটা। আর ও 99% মিথ্যা কথা বলে এবং এরকম কাজও করে মেয়ে, ও সিনথিয়া যে ওর সাথে আমি ধরেন যে বাইরে গেছি আমার কাছে তখন টাকা চায়, আমি টাকা দিতে পারবো না, হয়তো আমার কাছে নাই, কিন্তু ও আমার কাছ থেকে মোবাইল টোবাইল সব ক্যারে নিয়ে চলে গেছে, রাস্তার মধ্যে আমার কলার ধরে টানাটানি করছে, তারপরে বলে যে আমি ইসে লাভ দিব, তোমার মোবাইল দাও, আমার মোবাইল চাই, মোবাইল দাও, নাইলে আমি কিন্তু গাড়ি নিতে গেলাম, এরকম বাজে কথা বলেন। তারপর কি করবো আমি বাধ্য হয়ে আমার মোবাইল দিয়ে দিচ্ছি। টাকা তার সংসার মানে ওর বাবার যে সংসার, এই সংসার মেইন হলো ওর বাবার সমস্যা, ওর বাবাও এটা সাপোর্ট করতেছে, ওর বাবা এটা জানার পরও ওর বাবা যদি ওর ভালো চাইতো ও কখনো এটা সে এটা করতে পারতো না। আমার সাথে যখন ছিল তখন ধরেন যে বাসা ভাড়া লাগবে বা খাবার কিছু নাই, বাসা ভাড়া দিতে পারতেছে না, চার পাঁচ দিন বা দশ দিন ধরে ডেট পার হয়ে গেছে দিতে পারতেছে না, ওই সময় আমার সাথে নির্যাতন করে এবং ওর আব্বা টাইম কে টাইম ফোন করে যে টাকাটা কি হইলো নাকি, ওর আব্বাও এটা পেন করে, ওকে পেন করে, তখন ও আমার সাথে অনেক অনেক বেশি খারাপ ব্যবহার করে।
আপনারা কি যতদিন সংসার করেছেন কতদিন সংসার করেছেন আপনারা?
এতক্ষণ আপনারা কথোপকথন শুনছিলেন আমাদের প্রডিউসার ইন্তেজার এবং আজকে যে সেতুর প্রসঙ্গটা বলা হচ্ছে সেই সেতুর কথোপকথন। এরই মধ্যে আমরা চেষ্টা চালিয়ে গেছি সেতুকে সরাসরি ফোনে নেওয়ার জন্য আমাদের ভালোবাসা বাংলাদেশ স্টুডিও থেকে। ফাইনালি আমরা ফোনে নিতে যাচ্ছি সেতুকে।
This track was downloaded from fusionbd.com.
কারণ এখানে কোনো বিভেদ কোনো দেয়াল তৈরি করার জন্য অনুষ্ঠানটি করা হয় না। আমরা যারা অনুষ্ঠানের সাথে জড়িত থাকি, যারা এই ভালোবাসার বাংলাদেশের বিশাল এই কমিউনিটি, তারা সবসময় সতর্ক থাকে আমাদের দ্বারা যেন কোনো ভুল কিছু না হয়ে যায়, সবসময় সতর্ক থাকে যেন একটা ভালো কিছু সৃষ্টি হয়, সবসময় সতর্ক থাকে যেন সঠিক কথাটি উঠে আসে। এখন আমাদের সাথে ফোনে সরাসরি সংযুক্ত হতে যাচ্ছে সেতু, যার কথা এতক্ষণ হচ্ছিল সেই সেতুকে আমরা ভালোবাসার বাংলাদেশের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সেতু, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে। সেতু, আপনি অনুষ্ঠানটি কি এ পর্যন্ত শুনেছেন?
জি শুনেছি, কিন্তু এখানে যা বলা হইতেছে 99%
সেতু, আপনি আপনার মতো করে যে কথাগুলো বলতে চান, অবারিত সময় আপনার হাতে আছে, আপনি আপনার মতো করে প্লিজ বলুন। এবং বিশ্বাস করুন, আপনি যখন এই কথাগুলো বলবেন, টপ অফ মাইন্ডে এই কথাটি মাথায় রেখে বলবেন সেতু, যে প্রায় 30-35 লাখ মানুষ দেশ বিদেশ থেকে অনুষ্ঠানটির সাথে জড়িত থাকে, এতগুলো মানুষের সাথে কোনো যেন প্রবঞ্চনা না হয়, একদম স্পেসিফিক এবং সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তারপর অবশ্যই একই ক্রস আমরা করব সিনথিয়ার সাথে। সেতু প্লিজ বলুন।
আচ্ছা, আমি যেটা বলতেছি, ওর আব্বা ওখানে বসে মিথ্যা কথা বলতেছে, সিনথিয়াও যেটা বলছে এতক্ষণ এটা মিথ্যা কথা বলছে।
আমি তাহলে স্পেসিফিক কয়েকটা কথা জিজ্ঞেস করি, ওরা যে কথাগুলো বলেছে তার প্রেক্ষিতে সেগুলো আপনি বলবেন সত্যি কি মিথ্যা। আপনি সিনথিয়া কি আপনার দ্বিতীয় বউ ছিল? দ্বিতীয় বউ ছিল, তাই তো? প্রথমে একটি বিয়ে করেছিলেন আপনি?
হ্যাঁ অবশ্যই।
প্রথম বিয়েটা করেছিলেন কতদিন আগে?
চার বছর আগে।
আপনারা যখন সিনথিয়ার পরিবারের সাথে বৈবাহিক সম্পর্কের জন্য যোগাযোগ করেন, ফাইনালি বিয়ে সম্পর্কে যান, তার আগ পর্যন্ত কি সিনথিয়ার পরিবারকে কি এটা জানতে দিয়েছিলেন যে এটি আপনার দ্বিতীয় বিয়ে?
100% ওর আব্বা জানে, এবং আমাদের বিয়ের সময় মানে চাচা তো সব একই।
সেতু, পাশে যিনি কথা বলছেন তাকে কথা বলতে প্লিজ নিষেধ করুন, কারণ আমার মনে হয় 35 বছর বয়স একজন মানুষ, সে যথেষ্ট বুদ্ধি রাখে এই সমাজ এবং এই পৃথিবীকে ফেস করার জন্য। আর আপনি তো মিথ্যা কিছু বলছেন না, কারো কোনো ইনফরমেশনের কোনো প্রয়োজন নাই। সেতু জি প্লিজ বলুন, তা কে কে জানে এটা?
আচ্ছা, এখানে ছিল আমার মানে আব্বার চাচাত ভাই একটা, ওনার নাম খোকা হালদার।
আপনি আমার সাথে ফোনে থাকেন, এটা বিয়ের আগে জানতো, তাই তো? আপনি আমার সাথে ফোনে থাকেন, আমি এখন সিনথিয়ার বাবার সাথে একটু কথা বলি, এবং আপনি জানেন কি না জানি না, আপনাকে পরিপূর্ণ, আপনি লাইনে থাকুন, ফোনে থাকুন প্লিজ, আপনি ফোনে থাকুন, আপনি ফোনে থাকুন, আপনার কাছে আমি আবার আসছি এক্ষুনি, জাস্ট ফোনে থাকুন আপনি। সিনথিয়ার বাবা আপনাকে আমি আপনি এর আগেও বারবার বলছি আমরা একই কথা, সে কথা আপনাকে পরিপূর্ণ শ্রদ্ধা রেখে বলি যে আপনার সন্তান তুল্য, আপনার বয়সী এবং আপনার চাইতে বয়সী ঊর্ধ্ব, বিভিন্ন ক্লাস্টারের মানুষজন পাগলের মতো ভালোবাসে এই ভালোবাসার বাংলাদেশের কমিউনিটিকে। আজকের প্রোগ্রামের পর থেকে এটা রিয়াকশন শুনলে আপনি টের পাবেন, না হলে এমন অনেক রেকর্ড হয়েছে যে একটা ঘোষণার সাথে সাথে 10-12 লাখ টাকা কালেকশন হয়ে গেছে, একটা মানুষের সংসার সাজিয়ে দিতে হবে। তাই আপনি ফলো আপ অনুষ্ঠান নিতে গিয়ে টের পাইছেন, সাবিনা নামে একটি মেয়ে, সে ব্রেন টিউমারের অ্যাডভান্স লেভেলে আছে, যে কোনো সময় মারা যেতে পারে, একটা কমিউনিকেশনের সাথে সাথে 3-10 হাজার টাকা কালেকশন হয়ে যাচ্ছে। এটা তখনই হয় যখন একটি অনুষ্ঠান না, এটিকে এমন একটি গেটওয়ে মনে করে মানুষ, যেখানে সবাই এসে একজোট হয়ে মন থেকে একটা ভালোবাসার জায়গা বাড়িয়ে দেয়। সেইটা প্রশ্নে পরিপূর্ণ শ্রদ্ধা রেখে আপনাকে আমি অনুরোধ করব, একদম স্পেসিফিক, যদিও এখন একটা নাজুক অবস্থার ভেতর দিয়ে আমরা যাচ্ছি, তারপরেও সঠিক একটা ইনফরমেশন দিতে। এটা তো সত্যি যে যেহেতু তিনি আপনার চাচাতো ভাই ছিলেন, তিনি খুব সদালাপী ছিলেন, তিনি খুব আন্তরিক ছিলেন, এবং পারিবারিকভাবে তাদের সেই রকম মোটামুটি প্রভাব প্রতিপত্তি, এবং ছেলে হিসাবে যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার যদি হয় তাহলে তাকে আমরা একটা সুপাত্র হিসেবে ধরে নিতে পারি। এতগুলো ভালো প্যারামিটারের দিক চিন্তা করে তার এই এই যে একটা অঘটন ঘটে গেছে সে ব্যাপারটাকে ওভারলুক করা যেতেই পারে, এই ভাবনা থেকেই কি আপনি বিয়ের এই সিদ্ধান্তটা মেনে নিয়েছিলেন, নাকি আসলে আপনাকে দ্বিতীয় বিয়ের প্রথম বিয়ের কথাটা অন্ধকারে রাখা হয়েছিল? একদম ছোট্ট করে অ্যান্সার দিবেন, বাট সমস্ত মানুষজনকে মাথায় রেখে উত্তর দিবেন প্লিজ।
আমার মেয়ের দ্বিতীয় বিয়ার করুন না, ছেলের কাছে বিয়ে দেব, দুনিয়াটা সবজির মালিক হয়। আমার মেয়ের দ্বিতীয় বিয়ে হয়েছে এটা জানি না, আমার মেয়ে আমার জানটা থাকা পর্যন্ত আমি বিয়ে দিতে রাখি না, কোনোদিন হইতেও না।
আজকে সেতু আপনার কাছে বাকি কথাগুলো এসেছে, আপনি আছেন তো আমাদের সাথে সেতু?
যেমন আপনি ওর হাতে টাকা শেষ হয়ে গেলে ও আমাকে ফোন দেয়, যতদিন টাকা থাকে ততদিন আমাকে ফোন দেয় না, যখন আমার স্যালারি পাওয়ার সময় হয় তখন ও আমাকে ফোন দেয়। এই যে এখন ঈদ আসছে, এখন আমাকে ফোন দিছে, তিন চার দিন আগে ফোন দিছে। আর ও যা কিছু বলছে এখানে 99% মিথ্যা কথা বলছে, এবং আপনি যদি চান আমরাও আপনার সামনে পেশ হবো, এবং আমাদের বিয়ের সময় যে চাচাটা ছিল ওর চাচাও হয় আমার চাচাও হয়, এই চাচারাও থাকবে ওরাও থাকবে, আপনার সামনে আমরা এগুলো নিয়ে কথা বলবো,
সমাজটাকে বিনির্মাণের চেষ্টাই করছি। এগুলো নিয়ে যদি কথা বলা বন্ধ করে দিই, এগুলো নিয়ে যদি কাজ করা বন্ধ করে দিই সেতু, তাহলে আপনি এখানে দোষী হন বা না হন, সিনথিয়া এখানে দোষী হোক বা না হোক, মানুষের ধরনের দোষ করার প্রবণতা আরো বেড়ে যাবে। সে কারণে কিন্তু এই কাজগুলো নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বা সব নিয়ে কিন্তু কালচার করছি। সেটা আপনাকে শুধু আমি একটা বিষয় আমি শুধু আপনাকে ধরিয়ে দিই, এই যে আপনি বলছিলেন যে জানুয়ারি থেকে আপনি বাসাতে আছেন তাই তো? আজ হচ্ছে অক্টোবর, জানুয়ারি থেকে অক্টোবর এই সময়টু মধ্যে আপনি আপনার বাবার বাসায় চলে এসেছেন সিনথিয়া তাই তো? আর সেতু সেতুর মতো আছে, এই সময়টাতে আপনি কি ফোন দেন তাকে?
দিতাম গুরু, পয়লা বৈশাখ, পয়লা ফাল্গুন, ঈদে আমাদের ম্যারেজ ডেতে এগুলিতে ফোন দিতাম। আর সে যে বলল আমি
এই অকেশন ছাড়া নিজের প্রয়োজনের জন্য টাকা
পয়সা এগুলি কোনো কিছু জন্য গুরু, রাত তো 2-2:30 বাজে আমার জামাই কাছে পেতে ইচ্ছে করতো, আমি সেই জন্য তাকে ফোন দিতাম। আর সে যে কথাগুলি বলল এইভাবে এতগুলো মানুষের সাথে সে মিথ্যা কথা বললো, চিটারি করলো।
আমি আমি আপনার কাছে অনেক ফোন শুনেছি, আমি সেতুর কাছ থেকে একটু শুনে দেন, আমি অনুষ্ঠানকে অনুষ্ঠান শেষ প্রান্তে চলে এসেছি, যে অনুষ্ঠানটাকে শেষ করে নিয়ে আসবো। সেতু আমি আপনার কাছে একটু শুধু জানবো, এখানে এখন সমস্ত বাকি যে ক্যারেক্টার গুলো আছে না, যেমন সিনথিয়ার বাবা আব্দুল হাই সাহেব, সিনথিয়ার মা ফাহিম, আপনার ভাই, আপনার বাবা, আপনার ভাবি সেতু বা কাজিন যাই বলুন না কেন, সীমা, তারপরে দেন সীমা দুই ছেলে মেয়ের নাম কি জানো, মালিশার, আচ্ছা, এরা সবগুলোকে আপনি ব্ল্যাঙ্ক করে দেন। দিস ইজ অল অ্যাবাউট দ্য রিলেশনশিপ ইন বিটুইন সিনথিয়া অ্যান্ড সেতু। বাকি যে ক্যারেক্টারগুলো নিয়ে আমরা কথা বলছি, তারা তখন মূল্যবান বা তারা তখন জটি যখন এই দুই ক্যারেক্টারটা লাইভ থাকবে। এরা দুইজন যদি লাইভ না থাকে, বাকি ক্যারেক্টারগুলো কোনোভাবে কোনো রোল প্লে করতে পারবে না। সবাইকে মাথা থেকে একদম বের করে দিন, একদম বের করে দিন, আমি অনুরোধ করছি সমস্ত সবাইকে মাথা থেকে বের করে দিন। আপনি একটু বলুন তো, সিনথিয়াকে নিয়ে কি সত্যি চেষ্টা করলে সুখী হওয়া যায় না? আরেকটু সময় নিন, আরেকটু সময় নিন না, প্লিজ প্লিজ আরেকটু সময় নিন, আরেকটু সময় নিন। আপনি আমার সাথে থাকলে খুব ভালো হতো, ওবার ফোনে আছেন, কিন্তু কেন জানি আপনার টোনালিটির কারণে হোক আর কথা বলার প্যাটার্নের জন্য হোক, আমি ভরসা করছি যে আমি যে উত্তরটা আপনার কাছে আশা করব সেই উত্তরটা আপনি সেভাবেই দেওয়ার চেষ্টা করবেন। আপনার একটা বিষয় আমি এখানে প্রমাণিত ছবির মাধ্যমে, সেটা আপনি অকপটে স্বীকারও করেছেন যে হ্যাঁ আমি দিতে বিয়ে করেছি। এবং আপনি সেটাকে পরিষ্কারও করেছেন। আচ্ছা, এইবার আমি চলে আসি একদম মূল ঘটনায়, যে ঘটনা থেকে সমস্ত ক্যারেক্টার গুলোকে আমি বের করে দিলাম, যেটা আপনার পক্ষে যেসব ক্যারেক্টার গুলো ছিল, ইভেন আপনার বাবা মা থেকে শুরু করে যাদের কথা আসছে সবাইকে বের করে দিলেন। আর এইখানে আমি সিনথিয়ার জীবন থেকে বাকি সমস্ত ক্যারেক্টার গুলোকে ডিটেক্ট করে দিলাম, শুধু আছেন সিনথিয়া এবং সেতু। কোইন্সিডেন্ট, দেখেন হোয়াট এ প্রিটি কোইন্সিডেন্ট, দুজনের নামে শুরু আবার এস দিয়ে বা দন্তা স দিয়ে, দন্তা স লেখে নাকি সিনথিয়া? না, হোয়াট এভার, নিকনেম তো সেতু, তাই না? আপনার সিনথিয়া কি দন্তা স দিয়ে লেখেন? সেতু কি দন্তা স দিয়ে লেখেন নাকি? দন্তা সতে হওয়া উচিত সেতু। হ্যাঁ, প্রিটি কোইন্সিডেন্ট। যাই হোক, আমি আপনাদেরকে এর মধ্যে ব্রিজ তৈরি করার চেষ্টা করছি, শুধু জানতে মন চাচ্ছি, কারণ আমি বহু ঘটনার সাক্ষী হয়ে আছি এই ভালোবাসার বাংলাদেশে, বা আগে যে প্রোগ্রামটা করতাম সেখানে, যেখানে এডিশনাল যে ক্যারেক্টার গুলো থাকে না, সেটা বাবা হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, এদের কারণেই কেন জানি এই সম্পর্কটা বেশিরভাগ ক্ষেত্রে ভেস্তে যায়। হয়তো দুজনের মধ্যে আবার কোনো না কোনো জায়গাতে হয়তো কোনো কোনো একটা ঐক্যতা আছেই। আপনাদের বিষয়টা কি বলুন তো, আপনার বিষয়টা স্পেশালি সেতু, এখন যেহেতু আপনার কাছে জানতে চাচ্ছি, সমস্ত ক্যারেক্টার গুলোকে যদি বাদ দিয়ে দেন, তাহলে কি মনে হয় যে এই মেয়েটা, এই যে বাবলি টাইপ, এতে এত হাসি মজা করে, হ্যাঁ একটু আমার কাছে হয়তো আবদার টাবদার করে, টাকা টুকি চায়, একটু হয়তো ঝামেলা করে, একটু হয়তো একটু ঝামেলার মতো নিয়ে আসে, কিন্তু তাকে নিয়ে বাঁচা যায়, তাকে নিয়ে ভালোবাসা যায়, তাকে নিয়ে জীবনটাকে আরেকবার চেষ্টা করে দেখা যায়। জীবনের সাথে তো আপনার দুটি একটা দুর্ঘটনায় ঘটে গেছে, আর একটি দুর্ঘটনা একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন। জীবনকে যদি আরো সুযোগ দিতে চান, হয়তো আর ভালো কিছু আসবে না, সে হয়তো আরো কোনো অসম্পূর্ণতা নিয়ে আসবে আপনার জীবনে, যেটা আরো বেশি বিষময় করে দিবে। এবং আপনার মানুষের মন বলেও তো একটা জিনিস থাকে, সে মনটাও আস্তে আস্তে এত বেশি মরিচা পড়ে যাবে একটার পর একটা এই ধরনের ঘটনার মধ্য দিয়ে, যে মরিচা কখনোই কোনোভাবে আর দূর করা সম্ভব হবে না। এগুলোকে সমস্ত কিছুকে মাথায় রেখে মনের মধ্যে কি কখনো কোনো মুহূর্তে এরকম টোকা দেয় না যে মেয়েটি পাগলি মেয়েটির এনে হয়তো একবার চেষ্টা করে দেখা যায় শেষবারের মতো? মনে হয়নি? সত্যি কথা বলবেন, সবাইকে বাদ দিয়ে বলবেন, যারা পাশ থেকে কথা বলছে তাদেরকে বাদ দিয়ে বলবেন, ফর গড সেক, আমার দিকে তাকিয়ে না, লাখ লাখ মানুষ শুনছে, সবাইকে মাথায় রেখে বলুন, মনের মধ্যে কাজ করে না এটা?
আচ্ছা আচ্ছা, এটাই আমি বলতেছি যে ওকে আমার সাথে থাক, আমরা একসাথে সংসার করি, এটা আমি চাই, সবসময় চাই, কিন্তু
সবকিছু বাদ, তারা তাদের জীবন কিন্তু খুব ভালো আছে, তাকিয়ে দেখুন, ছোট বোন, ছোট ছোট ভাই, চার বউ ভালো আছে, কিন্তু সুখে আছে, এখনই দেখুন, আপনি আপনার বড় ভাই বউ একটু তাকিয়ে দেখুন, সুখে আছে, কিন্তু বাবা মা তার মতো করে দারুণ লাইফ কাটিয়েছে, তারা সুখে আছে, পালা এখন আপনার জীবনে, আপনার সাথে একবার দারুণ পরিহাস করেছে, আবার একটা ঘটনা দ্বার প্রান্তে, জীবনকে কতবার সুযোগ দিবেন, সময় তো বসে নাই, একটা পর্যায়ে হয়তো এনার্জি হারিয়ে ফেলবেন, ইচ্ছা শক্তিটাই মরে যাবে, এই জীবনে বাবা হওয়া হয়তো সেভাবে হয়ে উঠবে না, ইচ্ছাতে দুর্ভাগ্যের আর কি হতে পারে সেতু? আপনি আপনি বলুন, আপনার কথা বলুন, ওর কাছে আমি পরে আসছি, বলুন তো।
সেটাই আমি আমি যেটা আপনাকে বলতেছি যে আমার দিক থেকে কোনো সমস্যা নাই ওকে আমার সাথে রাখার, আমার দিক থেকে কোনো সমস্যা নাই
রাখার কথা না, মানে
আমরা একসাথে থাকি এটা আমি চাই, একসাথে থাকি এটা আমি চাই, আমার যেন আর কোনো বিচ্ছেদ না হয় সেটা আমি চাই।
সে তো টান জন্ম নিয়েছে কি এই মেয়েটির প্রশ্নে? ও যখন এই মেয়েটির প্রশ্নে কি কোনো টান জন্ম নিয়েছে গত চার পাঁচ মাসের সম্পর্কে বা এই ছয় মাসের বিরহে? ও কান্দতেছে আর মাথা নাড়াচ্ছে যে না আমাকে সে ভালোবাসে না, আসলে কি তাই? সত্যি করে বলেন তো, লাখ লাখ মানুষ আছে শুনতেছে, যাও মাল করে কান্দতেছে আর মাথা নাড়াচ্ছে। আচ্ছা আমি শুনি, সত্যি করে বলেন তো, আপনি যে গত জানুয়ারি থেকে অক্টোবর প্রায় আট নয় মাস দিচ্ছে, মানে দুইজন আলাদা আছে, ওর প্রশ্নে একটা টান, একটা মায়া, একটা সফট কর্নার তৈরি হয়েছে কি? মনে হয় যে মানুষটাকে আর কত, এই মানুষটাকে আমি আসলে মিস করছি, কখনো মনে হয়েছে এরকম?
অবশ্যই অবশ্যই মনে হয়েছে। আপনি আমার 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 ফোন নাম্বার দিয়ে আপনি গ্রামীণ
আমার
গ্রামীণের গ্রামীণ স্টেটাস উঠান, আমি কতদিন ফোন দিচ্ছি ও কতদিন ফোন দিচ্ছে আপনার।
আচ্ছা আপনি বলুন, কারণ আইটেমের বিল
আমি
গ্রামীণ ফোনের আইটেমের বিল ক্লেম করার জন্য আপনাকে শুধু একটা সিগনেচার দিতে হবে। কল ডিটেলস, যে কল গুলোর জন্য মানে টাকা চার্জ করা হয়, আপনি যদি কোন টেক্সট পাঠান সেটাও আসবে, যে কোন নাম্বারে টেক্সটটা পাঠিয়েছেন, কোন যদি ফোন কল করেন যেটার জন্য টাকা চার্জ হয় সেটাও আসবে। এবং 115 টাকা দিয়ে ক্লেম করতে হবে। এবং আমি ভয়েস রেকর্ডটা স্পেসিফিক কোন কেস কেসে কেস টু কেস, যেমন কোন গভর্নমেন্টের যদি রিকোয়ারমেন্ট থাকে সেখানে থাকতে পারে, বাট কোন পার্সোনাল কারো ইস্যু, এটা বিটিসি রেজুলেশনের পরিপন্থী, তাই কারো প্রাইভেসি ডিসক্লোজ করার জন্য কোনো ভয়েস রেকর্ড হয় না। কিন্তু 115 টাকা যেটা এই আইটেমাইজ বিলের জন্য ক্লেম করতে হয় সে টাকাটাও নাই, আমি স্পষ্ট করে আপনাদের পক্ষে দিব। বাট এটা যদি সত্যি আমি আইটেমাইজ বিলটা তুলে আপনার সই যদি আপনি করেন এবং তুলেন, কি দেখা যাবে এই গত কয়েক মাসের হিস্ট্রিতে, যে আপনি কতবার ফোন দিয়েছেন আনুমানিক হবে? আনুমানিক কতবার ফোন দিয়েছেন?
আনুমানিক তো আপনার প্রত্যেক দিনই দেওয়া হয়েছে। জানুয়ারি মাস থেকে আমি আমি আপনাকে বলি, গত এক মাস আমি ফোন দিইনি, মানে আপনার এটা কি মাস
সেপ্টেম্বরের
4 তারিখে আমি ওদের বাসায় গেছিলাম। ও আমাকে বলছে, আমাকে ডাইকা বলছে যে আমার ফোন করছে, ফোন করে বলে যে সে তো আমি বাসায় যাবো, তুমি আমার বাসায় আসো, আমি যে যাবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তো অফিসে, তুমি রেডি হয়ে থাকো, জামা কাপড় গুছিয়ে রাখবা, আমি অফিস থেকে বের হয়ে তোমাকে নিয়ে বাসায় যাব। তারপরে আমি সেদিন 8:30 দিকে সম্ভবত ওদের বাসায় গেছি। এর আগে বহুত ঘটনা আছে যেটা এখন বলতেছি না, কিন্তু যদি আপনার লাগে আমি বলবো।
আমি ফলো আপ প্রোগ্রাম হয়তো আরেকদিন করবো, সেদিন আপনার কাছে আরো ডিটেলস শুনবো। সেই ঘটনাটি বলুন, এই যে নিয়ে আসতে গেলেন তারপর।
আচ্ছা আমি এটা বলি যে আমি গেছি, যাওয়ার পরে ওর রেডি হয়ে থাকার কথা, আমি গেটে ঢুকছি, পরে ওকে দেখি যে ও রেডি হয় নাই। আমি ওখানে একটু ওর সাথে রাগারাগি করছি যে তোমার কিন্তু রেডি হয়ে থাকার কথা, তুমি রেডি হওনি। তারপরে ও আমাকে বলে যে তুমি আসো, আমি রেডি হয়েছি, তুমি আসো ভিতরে আসো। আচ্ছা ঠিক আছে, ভিতরে গেছি। ভিতরে যাওয়ার পর রুমে আমাকে নিয়ে বসলাম, বসে আমাকে বলতেছে যে হ্যালো বসো। তারপরে নাস্তা পানি দিল, আমি ওকে বলতেছি যে তুমি তো কাপড় চোপড় ব্যাগ করো নাই এখনো, তুমি ই করো ব্যাগ আনো, আমি কাপড় চোপড় এখানে প্র্যাকটিস করি। ও আমাকে আলমারি দেখালো, আলমারিতে যেমনি সাজানো থাকে এমনি সাজানোই আছে। ও আমাকে বলতেছে আমি সাজা দেখছি যাওয়ার জন্য, আমি না দেখো তুমি আজকে, কিন্তু আমি তোমাকে ভালো করে বলে আসছি যে আজকে তুমি আমার সাথে যাবা, সেই জন্যই আমি আসছি। তারপর ওকে আমি যখন বলি তখন সে আমাকে বলতেছে যে তুমি এক কাজ করো, আজকে এখানে থাকো, আমাদের বাসায় থাকো, আমার দুইটা পরীক্ষা আছে, পরীক্ষা দিয়া আমি তারপরে যাব। আমি তখন বলছি যে আচ্ছা পরীক্ষা আছে, তুমি ওখানে যাও পরীক্ষা দিবা, আমি আজকে তোমাকে বলছি যে আজকে তোমাকে আমি নিয়ে যাব, এখানে আমি থাকতে আসি নাই, এখানে থাকবো না, তুমি যেমনি পারো যে কোনো ভাবে পারো আমি এখানে থাকবো না, তুমি যদি আমাকে টাইটা ফেলাও তাহলে শুধু আমি এখানে থাকবো, তাছাড়া আমি এখানে থাকবো না।
সত্য গেলে হ্যাঁ এই কথাগুলো যেগুলো সত্য, এই কথাগুলো না এতটুকু, এই কথাগুলো সত্য যে যত যে কথাগুলো বলছে সে তো এখন এগুলো সত্য তো? আচ্ছা আপনাকে যাচ্ছি, হ্যাঁ সে তো তারপর
আমি ওখানে আমি ওরে বলছি যে তুমি এখন যাবা কিনা, তারপরে ও কিছু বলে না, তারপরে আমি বলছি যে তুমি যদি না যাও আমি এখন চলে যাবো, আমি নাস্তা খাই নাই, নাস্তা না খেয়ে আমি গেটে চলে আসছি, গেটে আসলে পরে ও আমাকে কিন্তু ডাকে নাই। আর ওর আম্মা গেটের এখানে ছিল, ওদের গেটের সামনে হলো রান্নাঘর, রান্নাঘর থেকে বেরোচ্ছে, সে তো চলে যাও কেন নাস্তা খাওয়া যাও। আমি বললাম আম্মা খাবো না, আমি কাজ অবসর চলে যাবো। বাস আমি বেরোয় চলে আসছি, ও কিন্তু আমাদের পিছনে একবার ডাকেও নাই। তারপর আমি চলে আসছি, তারপর থেকে আমি ওকে ফোন দিই নাই, সেদিনের পর থেকে ফোন দিই নাই। আপনার এই চার তারিখে না আট তারিখে সম্ভবত ও
থেকে এই নয় তারিখ
আমিও ফোন দেয় নাই, ও ফোন দেয় নাই আমাকে।
কিন্তু তার আগের ছয় সাত মাস টানা আপনি প্রতিদিন ফোন দিতেন?
জি জি, টানা প্রতিদিন না, ওর ভিতরে গ্যাপ আছে, ওর ভিতরে গ্যাপ আছে,
কিন্তু অলমোস্ট ফোন দিতেন।
ও যখন আমার সাথে খুব বেশি খারাপ ব্যবহার করতো, এর ভিতরে আমি ওদের কাছে অনেকবার গেছি, ওর আব্বাকে দিয়ে আমাকে অপমান করছে, ওর আব্বাকে দিয়ে বের করে দিছে, বললাম তো সেগুলি আমি ডিটেলস
মানে নিয়ে আসতে গেছিলেন, তখন বের করে দেওয়া হয়েছে আপনাকে এরকম?
হ্যাঁ, আমাকে বাসার থেকে রাত্রে দশটার সময় বের করে দেওয়া
হয়েছে। সেতু, আপনি আমাদের সাথে ফোনে থাকেন, হ্যাঁ প্লিজ ফোনে থাকেন। সিনথিয়া, যে সব সাহস সেতু দেখিয়েছে, সমস্ত ক্যারেক্টার গুলোকে নিজের মন থেকে আড়াল করে, সেতু আরেকটা ছোট্ট জিনিস শুধু জানবো, তারপর আমরা আপনার কাছে শেষ করবার সাত আট মিনিট সময় নিব হয়তো। সেটি হচ্ছে যে আপনার কাজিন, আপনার ভাবি কথাটা বলছি না, কারণ আমাদের সমাজে ভাবি এবং মা খুব কাছাকাছি জায়গায় থাকে। আমি কাজিন
এভাবে বলছি, আমি আমার কাছে মার মতোই
এক্স্যাক্টলি, আমি আমি বলি শেষ করি শেষ করি শেষ করি
সেটু, আমি এর আগেও আপনাকে সকালে ফোন করেছিলেন, আমি বলছি আমি কোরআন শরীফ আল্লাহ
আচ্ছা আর আর এই প্রসঙ্গে এক সেকেন্ড
বলবো, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই।
এক সেকেন্ড আমি
ওটা বলছি, এটার জন্য আমি এত লজ্জিত, আমার
এক সেকেন্ড সেটু
পুরো ফ্যামিলির মধ্যে এটা নিয়ে
কারো কোনো কথাতে কোনো কিছু সাথে সাথে প্রমাণিত হয়ে যায় না। আপনি এত এক্সাইটেড হওয়ার কোনো কিছু
নাই। ওকে জিজ্ঞেস করেন, ওর আব্বাকে জিজ্ঞেস করেন, ওর আব্বা বলছে
আমি
ওর আব্বা করেছে ধরবে কিনা, ও কোরআন শরীফ ধরবে কিনা, আমি কোরআন শরীফ ধরবো।
এক্স্যাক্টলি সেতু, আমি ক্লিয়ার
আমার যেন সাথে সাথে মরণ হয়,
আপনার
আমি বলবো যে সেটা আমার সাথে সাথে যেন মরণ হয়।
আপনার মেসেজ, আপনার মেসেজ কিন্তু আমার কাছে পৌঁছেছে সেতু। আর এই প্রসঙ্গটা আমি তুলতেই চাচ্ছিলাম না, বাট যেহেতু একটা এলিগেশন এসেছে, সে ব্যাপারটা মানুষজনকে ক্লিয়ার করাটা জরুরি বিধায় প্রসঙ্গটা তুলেছি সেতু, না আমি তুলতামও না। এবং তোলার সময় আমি ইচ্ছাকৃতভাবে ভাবি প্রসঙ্গটা আনতেই চাইনি, কারণ ভাবি এবং মায়ের মধ্যে আমি কোনো তফাৎ দেখি না। আমি বলেছি আপনার কাজিন, এবং আপনি যে প্রসঙ্গটা যেভাবে রেফারেন্স দিলেন, তারপরে আর নতুন করে আমার আর কিছু বলার নাই, কারণ ওই প্রসঙ্গটা তুলে যদি কেউ মিথ্যা কথা সত্যি বলে থাকে, স্রষ্টার দায়িত্ব হয়তো নিজেই নিয়ে নেন যে তাকে তার জীবনটাকে কিভাবে অভিশপ্ত করে রাখা যায় পৃথিবীতে ইহকালে এবং পরকালে। ওই প্রসঙ্গটা আমি আর যেতে চাচ্ছি না। সিনথিয়া, বাবা যেহেতু বসে আছে, লাইটটা কি অফ করবো যাতে করে বাবার চেহারাটা দেখতে না পান? না দেখতে না পান আমি তাই চাচ্ছি এখন। কিন্তু বাবা আপনার বেশি সুন্দর এবং ফর্সা, অন্ধকার করেও লাভ হবে না, তাতে তো চেহারাটা চোখের সামনে চলে আসবে। তবে ধন্যবাদ সেতুকে, সেতুর কথাবার্তার ধরনে আমি অন্তত এতটুকু ক্লিয়ার হয়েছি যে তাকে যখন বললাম যে তুমি তোমার ভাই সমস্ত ক্যারেক্টার, তোমার বাবা মা ভাই বোন সবগুলাকে মাথা থেকে ঝেড়ে ফেলে তোমার ভিতরে কথাটা একটু বলো তো, সিনথিয়াকে নিয়ে তোমার আসলে তোমার অভিমতটা কি, তোমার মানসিক অবস্থাটা কি, আমার মনে হচ্ছে সে তার মতো করে এটা বলার চেষ্টা করেছে। প্রমাণ হিসেবে সে, আপনি যেমন প্রমাণ হিসেবে ছবি দেখালেন দ্বিতীয় বিয়ে, সেও স্বীকার করেছে যে আমি দ্বিতীয় বিয়ে তো করেছি এবং সেটা তাদেরকে জানিয়ে করেছে, আপনি যদিও বললেন যে আমরা জানতাম না। আচ্ছা, এবং সে যে আপনাকে ফিল করে, আমি এটা নিয়ে কথা বলছিলাম যে তার মধ্যে কোনো টান, কোন রকমের মহব্বত, কোনো কিছুই তৈরি হয়নি। কোন পৃথিবীর মানুষে যে একটা মেয়ে পাগলের মতো ওকে ভালোবাসতে যাবে, ভালোবাসা পাইতে যাবে, কিন্তু তার মধ্যে কোনো রিয়াকশন তৈরি হবে না। সে কিন্তু প্রমাণ হিসেবে সে বলল যে প্রয়োজনে ইউ ক্যান গো উইথ দ্য কল ডিটেলস, যেটাকে গ্রামীণ ফোনে কল ডিটেলস ভাইটামিন বিল বলা হয়, এটা ক্লেম করেন, করে দেখেন যে ও কতবার ফোন দিয়েছে আর আমি কতবার ফোন দিয়েছি। আমি গত আট মাসে হয়তো কয়েকশো বার তাকে ফোন দিয়েছি, ফোন দিয়ে হয়তো শুধু গালিগালাজ দেওয়ার জন্য একটা মানুষ রোজ ফোন দিবে যে চলে গেছে, সে তো চলেই গেছে। আপনাকে যদি আপনার জীবন থেকে, ওর জীবন থেকে আপনাকে সরিয়ে দিতে চায়, রোজ ফোন দিয়ে গালি দেওয়ার তার দরকার পড়ে না, যে গেছে সে তো গেছেই। কিন্তু তাকে যদি আবার রিটার্ন করার মানসিক অবস্থা থেকে থাকে, রিটার্ন করার জন্য অভাববোধ যদি কিছু ভিতরে থেকে থাকে, তাহলে কিন্তু ফোন দেওয়ার প্রয়োজনীয়তাটা আসে। এবং এটা কিন্তু প্রমাণ সাপেক্ষ, আমরা চাইলেই কালকে ওকে সিগনেচার করিয়ে কল ডিটেলস নিয়ে দেখে নিতে পারি যে অ্যাকচুয়ালি ওর নাম্বার থেকে কতবার নাম্বার কলটা ফায়ার হয়েছে আপনার নাম্বারে। সো আমি কিছুটা কনভিন্সড, এই জায়গাতে কিছুটা কনভিন্সড যে আপনি হয়তো বহুত ভালোবাসি, জান তুমি আমার কাছে আসো, তোমার পাশে আমি একটু থাকি, তোমার হাতটা একটু শক্ত করে ধরি, এটা হয়তো আপনি বলতে পারেন, বাট ওর মধ্যে হয়তো সেই ন্যাকটাই নাই। সবাই জরুরি না তো যে একইভাবে নিজের ভালোবাসার প্রকাশ ঘটাবে। সে তার প্রমাণ দিতে গিয়ে সে বলল যে আমিও যে তাকে মিস করি, আমিও যে তাকে ফিল করি, তার প্রমাণ যে সে আমাকে কবার ফোন দিয়েছে আর আমি তাকে কবার ফোন দিয়েছি। গত 7-8 মাসে আমি বারংবার তাকে ফোন দিয়েছি, চেষ্টা করেছি তাকে নিয়ে আসার। সেই সময় আমরা কেউ ছিলাম না যে নিয়ে আসতে গেছিল কিনা, নিয়ে আসার সময় আপনাদের বিহেভটা কেমন ছিল, আপনার বাবা 10টার সময় বের করে দিল, এগুলোর সাথে আমরা ছিলাম না, তো আমরা বলতে পারবো না এটা কত, এটা প্রমাণ সাপেক্ষ। কিন্তু সে যে আপনাকে কমিউনিকেট করার চেষ্টা করছে কোনো না কোনো মাধ্যম দিয়ে, ফোনের মাধ্যম দিয়ে, সেটা কিন্তু প্রমাণ সাপেক্ষ, এবং আমরা চাইলে এটা প্রমাণ করতে পারি। ঠিক একইভাবে প্রশ্ন আপনার জন্য, প্রশ্নটা এইটা, প্রশ্নটা আগে বুঝবেন যে সমস্ত মানুষগুলোকে আপনাকে ভুলে যেতে হবে। এখন যে মানুষগুলো নিয়ে কথা হচ্ছিল সেতুর ক্ষেত্রে, সেতুর কিন্তু বাবা মা তাদের মতো করে সুখে আছে, সুখের জীবন কাটিয়ে এসেছে এত বছর। বড় ভাই তার বউরে নিয়ে সুখে আছে, ছোট ভাই তার বউরে নিয়ে সুখে আছে। বিষাদে আছে কিন্তু এই, আপনাকে বাদ দিয়ে হোক বা আপনাকে নিয়ে হোক, সে কিন্তু সবচেয়ে বেশি নিঃসন্দেহে তা ভালো লাগা বা ভালো থাকার জীবন হতে পারে না। ঠিক সেরকম ভাবে আপনার জীবনটা কিন্তু এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি বিষময়। তার সাথে থাকার না থাকার জন্য হোক বা তার কাছ থেকে আলাদা হয়ে যাওয়ার পরে কি করবেন সে ভাবনা থেকে হোক, সবচেয়ে কষ্টকর জীবনের ভেতর দিয়ে কিন্তু আপনি যাচ্ছেন। একটু স্বার্থপরের মতো সমস্ত চিন্তা বাদ দিয়ে বাবা মা ভাই বোন তো আপনার নাই, বাকি সবাইকে মাথা থেকে একটু স্বার্থপর, কিছুক্ষণ সময়ের জন্য একটু স্বার্থপর হন, সবাইকে বাদ দিয়ে এই ব্যক্তি মানুষটার কোনো না কোনো অভাববোধ, ভালোবাসা পাওয়ার তৃষ্ণা কোনো না কোনো ভাবে মনের ভিতরে কাজ করে। একটু ভাবেন, একটু ভাবেন, থামেন, একটু সময় নেন। আপনার আপনার চরিত্রের মধ্যে সবচেয়ে ভালো যে জিনিসটি সেটিতে দুপ করে দুম করে আপনার ভাষাতে দুম করে একটা জিনিস বের হয়ে যাওয়া, সেটি সঠিক জিনিস। আবার খারাপ জিনিসের দুম করে একটা কিছু হয়ে যাওয়ার কারণে দুম করে অনেক বড় ক্ষতি হয়েও যেতে পারে। একটু ভাবেন, সেকেন্ড থার্ড দিন প্রয়োজনে চোখটা বন্ধ করেন, আমরা সময় নিচ্ছি এখানে, অলরেডি আপনার জন্য আধা ঘন্টা সময় আমরা পার করে এসেছি, আর হয়তো 5-7 মিনিটে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। একটু সময় নিন, সময় নিয়ে একটু বলেন তো আমরা একটু মেসেজগুলো নেওয়ার জন্য, অন্য কিছুই না। আপনাদেরকে আপনারা একসাথে থাকবেন না কাউকে কাউকে ছাড়বেন, ইট ডিপেন্ডস অন ফুললি ইউ অ্যান্ড অফকোর্স সেতু। এগুলোকে আমরা প্রভাবিত করতে চাচ্ছি না, বাট জানতে চাচ্ছি যে যে বাবা মার দড়িটানাটানি, ভাই বোনের সাথে গ্যাঞ্জাম, ফাইনালি এর পেছনে স্বামী স্ত্রীর মধ্যে কি কেমিস্ট্রি চলে ভেতরে ভেতরে, এগুলো একটু জানার জন্য চেষ্টা করছি। আপনাকে বলিনি, সেতুকে বলছি, এই সরি আমি নাম ভুল করছি, সিনথিয়াকে বলছি। আসলে আপনাদের নামের শুরু দুইজনের একই ভাবে করেছেন তো, সিনথিয়া একটু সময় নিন, একটু ভাবেন, প্রয়োজনে একটু পানি খান, সিনথিয়াকে একটু পানি দেওয়া হোক।
গুরু গত 2-3 মাস আগে,
আর কোন ডিটেইলস আলাপ না, ডিটেইলস আলাপ আপনার কাছে মানে বহুত দিন পর,
আমি বলছিলাম ওকে
কোন ডিটেইলস আলাপ শুনবো না, ডিটেইলস আলাপই বহুদিন পর মনে হয় মেঘলা, সবচেয়ে অনেকক্ষণ সময় নেই, মানে সিনথিয়া কথা বললো ভালোবাসা বাংলাদেশে, শুনতেও ভালো লাগতেছিল, মানে অনেক সময় নিয়ে বলেছি। কি বলেছি আমি বলেন তো, কি উত্তর দিতে বলেছি, উত্তর দেওয়ার শর্তটা কি দিয়েছি, আপনাকে স্বার্থপর হতে বলেছি মাথা থেকে এই মুহূর্তের জন্য, এই মুহূর্তটা পার হলে আবার আপনি আগের মতো হয়ে যান। কাকে কাকে বাদ দিতে বলেছি মাথা থেকে,
সবাইকে, শুধু
স্পেশালি আপনার বাবা মা
ভাই সবাইকে,
সবাইকে বাদ দিয়ে স্বার্থপরের মতো একটা যে ভাবনাটা ভিতরে কাজ করে সেই উত্তরটা চেয়েছি।
এই ভাবনাটা আমি অনেক আগে ভাবছি, আমি সেটারে বলছি বারবার, আমার বাবা মা আমি ছেড়ে দেই, তোমার বাবা মা তুমি ছাইরা আসো, 2-3 মাস থাকি আলাদা
বসে। এখন এখন বর্তমান অবস্থায়
এখন গুরু আমার ওর প্রতি কোনো ফিলিংস কাজ করে না, এখন সে আমাকে অনেক কাঁদাইছে গুরু, আমি তিক্ষের কাকে মতো তার দুয়ারে বারবার গেছি, সে আমাকে ফিরে দিছে।
This track was downloaded from fusionbd.com.
আমার সাথে যা তাই আচরণ করছে আমিও করছি, আমিও তাকে বকতাম, এত কষ্ট লাগতো যে
গায়ে হাতও তো বলেছেন তাই
গুরু, এটা তার বানানো কথা, কারণ সে আমাকে মারতো, ওইটা ওইটা সে কিভাবে আমার উপরে নিবে, সেটা সে এই কাজ করতো গুরু, আমাকে ঘরে চাপা মার দিয়া মানে এইভাবে ধরে দেয়া, তার খালার ফোন দেয় বলতো আমারে মারতেছে,
কখনো হাত তুলেন নি?
হ্যাঁ তুলছি, হাত তুলছি,
অবশ্যই তুলেছেন। এবং আপনার যেমন একটা ব্যাপার, আপনি যেমন যেমন একটা মানুষকে প্রচন্ড ভালোবাসতে পারেন, সেতুর কথা বলছি না, কাউকে ভালোবাসতে পারেন, কিন্তু যখন আপনার জিদ যেটাকে বলে বেদনা জিদ ওইটা যখন উঠে যায়, তখন কিন্তু আপনার স্থান কাল পাত্র কোনো কিছুর আর ঠিক থাকে না, সেটা যদি ভরা সমাজে হয় সেখানে একটা সিনক্রেট আপনার দ্বারা ঘটে যেতে পারে। এই ঘটনা তো ঘটেছে যেটা সেতু বলছিল,
গুরু ও এই সাথে ফালা দিত আর ওই যে মোবাইল টানটানি কথা বলছে এটা টানতাম কেন, সীমার সাথে কথা বলতো, সবার সাথে কথা বলতো, আমার কেন ফোন দিত না, এগুলি আমি ওর ফোনটা শুধু এই জন্য নিতাম কলটা দেখার জন্য।
এই সেতু, এই সেতু, এই সেতুই যদি আবার কলটি তো তোমরা চাইলে কালকে তুলে দেখাতে
পারো, আপনি আমার তো দেখেন সবটাই দেখেন,
এই এই সেতুই যদি আগামীকালের সকালটাকে যেভাবে স্বপ্ন দেখেন, যেভাবে চিন্তা করেন, আমি ধরে নিলাম যেগুলো কখনোই ঘটবে না, বাট একদম জাস্ট একটু ভার্চুয়াল লাইফে যেতে চাচ্ছি আর কি, যদি এরকম ভাবে আবার আপনার মতো করে ফিরে আসতে চাই, যদি তুমি যেমন স্বপ্ন দেখো, যে ভালোবাসার কথা বলো, বা আপনি বলছিলেন যে সেতুকে নিয়ে আলাদা ভাবে জীবন কাটানোর কথা,
এটা অনেক আগে চলে এসেছে, এখন আর তার প্রতি এখন বিশ্বাসই হয় না আমার, বিশ্বাসও কাজ করে না, ভালোবাসাও কাজ করে না, সে আমার লাইফটাকে অর্থহীন করে দিছে, তার কারণে আমি ফাঁসিতে পর্যন্ত ঝুলছি গুরু, আমি আমার বাসায় যখন আসছি জানুয়ারি মাসে তখন থেকে আমি প্রতিনিয়ত চেষ্টা করতে ওই সুইসাইড করবো, আমি মরে যাবো,
কিসের জন্য,
কারণ আমি কিছুই পাইলাম না, সেতুর কাছ থেকে আমি কোনো ভালোবাসা পাই নাই, তার ফ্যামিলি থেকে ওই যে এক মাস কাবিনে এক মাস প্রচন্ড ভালোবাসা পাইছি, তারপর আর পাই নাই, আমি সেতুকে এত
এই অসম্পূর্ণতা যদি সম্পূর্ণ হতে দেখে
হবে না গুরু, কোনদিন হবে না,
যদি সে এনশিওর করতে পারে পুরো পরিবারকে, আপনার কনভিন্স করতে পারে যেভাবে যে পরিবারের কথা বলছে,
গুরু আমি অনেকবার বলছি গুরু অনেক
না, ফাইনালি যদি এইভাবে আসতে পারে
গুরু, যেটা আমার চোখ দেখছে, যেটা আমার চোখ দেখছে, যেটা
আলাদাভাবে আলাদাভাবে যদি এই যে কথাগুলো বলছেন, আলাদা সংসার, আলাদা কিছু, সত্যি যদি এই জিনিসটা
এখন আর হবে না গুরু,
আপনি কি এই জায়গা থেকে অনেক দূরে চলে এসেছেন,
অনেক দূরে চলে আসছি গুরু, আমি আমি এই যতদিন আমার বাবা বাড়িতে ছিলাম প্রত্যেকটা রাত আমি নির্ঘুম কাটাইছি, আমি একটা জীবন্ত লাশের মতো পড়েছিলাম,
আমি যে টান যে মহব্বতটা চোখে দেখতে পাচ্ছি, আমার চোখ কিন্তু এক সেকেন্ড আমি শেষ করি, আমার চোখ কিন্তু খুব কম সময় আমার সাথে বিক্রয় করে, আমি যে খুব জ্ঞানী বা প্রজ্ঞা সম্পন্ন লোক তা কিন্তু না, মানুষের সাথে এভাবে ডিল করতে করতে হয়তো এই বোধোদয়টা আমার মধ্যে তৈরি হয়েছে, আমার মানে আমার আমার আইরিড যতটুকু বলছে আপনার এক্সপ্রেশন দেখে, যতটুকু না ওর ভালোবাসার মানুষ হতে পেরেছেন, সে কষ্টের জন্য যতটুকু না কান্না, তার চেয়ে বেশি কান্না যে স্বামী স্ত্রীর এই সম্পর্কটা আমাদের ফাইনালি কেন কাজ করলো না, সে অসম্পূর্ণ তা আপনাকে এখনো পুরা মারতেছে বা এখনো কষ্ট দিচ্ছে,
গুরু আমার সাথে রিলেশনটা কতটা সুখকর হবে, কতটা বিচ্ছেদ হবে সেটা আমি জানি না, কিন্তু আমি আসলে আগের মতো করে তাকে ভালোবাসতে পারবো, আমার বুকে পৃথিবীর সর্বস্ব ভালোবাসা দিয়ে আমি তার কাছে গেছিলাম,
সে তো শুনছেন কথাগুলো,
কিন্তু সে আমার এই ভালোবাসাকে প্রত্যাখ্যান করছে,
আমি কি কথা বলবো এর ভিতরে
একটু বলেন, আপনি সেটাই প্রেক্ষিতে বলেন যে ও যখন ওই কথাগুলো বলছে, আমি এতখানি নির্বোধ সেতু না আসলে, এবং এত বছর ধরে এগুলোর সাথে আমি দেখতেছি তো এইরকম ফুট ফাটা আর্তনা, আর এইরকম এরকম কান্না, এরকম হিচকি ওঠা, এই কথাটি বলার সময় শুধু এই কথাটা প্রেক্ষিতে বলবেন, এই কথাটি বলার সময় যে আমার জীবনের সর্বোচ্চ দিয়ে তার ভালোবাসা পাওয়ার চেষ্টা করেছি, এই কথাটা প্রেক্ষিতে কি বলবেন? আমি ফলো আপ প্রোগ্রাম অবশ্যই করবো সামনে কোন এক সপ্তাহে, কিন্তু এই ক্ষুধাটা কি সত্যি তীব্র, যে তীব্রতা আমি দেখছি, এটাকে আপনি মানেন না যে তার দোষ গুণ যাই থাকুক না কেন, সত্যি এই ক্ষুধাটা ছিল তার মধ্যে যে আপনার ভালোবাসা যেন পায়, এটা কি মানেন না আপনি?
না আমি যেটা আমার ঠিক ফিল করছি যে ও আমাকে চায় না, আমার টাকা চায়,
আপনার
আমার টাকা চায়, সে আমার মেইন জিনিস হলো সে টাকা চায়, আমাকে আমার দরকার আছে কি না আছে সেটা তার কাছে মুখ্য না, সে আমার টাকাটা চায়, এটাই হলো মুখ্য,
আপনি এটা একদম পরিষ্কার ভাবে যদি বুঝিয়ে থাকেন তাহলে সে মানুষটিকে আবার ফিরে পেতে চাচ্ছেন কেন?
ফিরে পেতে চাচ্ছি কারণ তার সাথে আমি সংসার করছি, তার সাথে আমার একটা রিলেশন আছে, তো আমার আমার ভিতরে তো তার জন্য আকাঙ্ক্ষা আছে,
আর নতুন করে ব্যর্থ হতে চাচ্ছেন না জীবনে তাই তো, সেই কারণে
জি জি
নতুন করে এই জীবনে আর ব্যর্থ হতে চাচ্ছেন না, সেজন্য
সে যাবে না আসলে, ও মানে আপনি কি বুঝতে চাইতেছেন যে আরেকটা বিয়ে করতে হবে
আপনি তো এই ধরনের মানুষ যে হিট করলে না করলে আপনার প্রত্যুত্তর আসে না, এই কথাটা শোনার জন্য আপনি এটা স্বীকার করতেছেন না, এটা স্বীকার করলে ছোট হওয়া মনে হবে আপনার।
আপনি
পারেন না, জরুরি না, জরুরি না রে ভাই,
সুন্দর ভাবে বলবে আপনারা
কনভিন্স হইনি, আপনাকে ডাকার প্রয়োজন পড়তো না।
আমার মধ্যে যেটা আমার সত্যিটা আমার পেট থেকে বাইরে হতে চায় না আমার, আমি মানে মেনলি একটু কথা কম বলি এবং
সব কথা সবসময় আমার মনে থাকে না। কথা বলতে হবে জরুরি না, তাহলে তো কথাই ভালো গোটা দুনিয়া কাজ করবে কখন? কিন্তু আমার আমি বুঝতে পারছিলাম ঠিকই যে আপনার মধ্যে এই জিনিসটি কাজ করতেছে, মুখ দিয়ে বের হচ্ছে না, তাই ওই কথাটা বলে আপনাকে হিট করেছিলাম আমি।
এবং
ফাইনালি
আপনি প্রথম থেকে শুনে থাকবেন যে সিনথিয়া বিয়ের যেটা কাহিনী প্রথম থেকে বলছে
আমি যেটা নিয়ে ওয়ারিড সেটা নিয়ে আলোচনা করতেছি গত আধা ঘন্টা সময়, ওগুলো নিয়ে আমি ওয়ারিড না, ওগুলো আমি ওগুলো আমি কোন জায়গায় সেন্সার করে শুনতে হবে, কোন জায়গায় সেন্সার করে ওটা অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ করতে হবে সেটা খুব ভালো করেই জানি, ওই কারণে বছরের পর বছরের চেয়ার আমি বসে আছি। সেতু আপনি যতই মনে হচ্ছিল যে নিজেকে সারেন্ডার করা হবে হয়তো কথাটা বলা মানে নিজেকে সমর্পণ করে দেওয়া, বাট ফাইনালি আপনি যেটা বললেন যে ওকে আমি এখনো ভালোবাসি, ওর প্রতি আমার সেই আকাঙ্ক্ষাটা আছে, বিধায় ওকে আমি আমার জীবনে ফিরে পেতে চাই।
ওকে শুধু ভয় পাই, ও আমাকে যে টর্চারটা করে টাকার জন্য সেই টর্চারটা শুধু আমি ভয় পাই,
যে কোনো
নাইলে ওকে আমি ভালোবাসি,
যে কোনো কিছুই
পরিবর্তিত ওটা ছাড়া ওকে আমি ভালোবাসি,
যে কোনো কিছুই পৃথিবীতে পরিবর্তিত হতে বাধ্য। আর সিনথিয়ার কথা হচ্ছে সেতু আপনার প্রশ্নে যে অনেক ভালোবাসা, অনেক পাগলের মতো ভালোবাসা নিয়ে মানুষটার কাছে গেছি, দিনের পর দিন অবহেলা, দিনের পর দিন তিরস্কার, দিনের পর দিন
আপনার
কথা যেমন আমি
বলি আমার কথা বলছে যে আম্মা ওকে ধাক্কা দিয়ে ফালাই দিছে, এরকম মানে আমাদের বাসায় এরকম ঘটনা ঘটে নাই
সেতু, এগুলো নিয়ে আমরা আবার ডিটেলস আলাপ করতেই পারবো অন্য এক সপ্তাহে, আমি শুধু একটু কভার করতেছি মানে অনুষ্ঠান শেষ করছি। সেতু আপনার প্রসঙ্গ থেকে আপনি যেমন বললেন যে ওর হয়তো,
আচ্ছা 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 আরেকটা কথা আমি বলি যে আপনারা অসম্পূর্ণ কখনো এটা শেষ করবেন না,
না অবশ্যই না,
সম্পূর্ণ করে শেষ করবেন এটা,
অবশ্যই না অসম্পূর্ণ করে শেষ করব না এবং সম্পূর্ণ অবশ্যই করতে চাই, এই কারণেই তো প্রায় 40 মিনিট সময় পার করে ফেলেছি আমাদের অনুষ্ঠানের নির্ধারিত সময়ের পরেও, এবং আমি কথা দিচ্ছি কোনো এক সপ্তাহে যেহেতু ঈদের বন্ধ সামনে সপ্তাহে ঈদ, তারপরের সপ্তাহে থেকে আবার শুরু হবে ভালোবাসার বাংলাদেশ, এবং কোনো এক সপ্তাহে আবার ফলো আপ করবো আপনাদের দুজনকে নিয়ে, এই সেই কথা আমি আপনাকে আগেই দিয়ে রাখছি, ঠিক আছে? কনভেন্স
আপনাদের মাধ্যমে যদি আমার সংসারটা টিকে এটা আমার জন্য বড় পাওয়া হবে, ও যেহেতু গেছে ওকে কিন্তু এর আগে আমি বলছি ওই যে মন মানে কথা বলে একটা মহিলা আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান করে, আমি ওকে বলছি যে ওনার কাছে যাওয়ার জন্য, সম্ভবত ওনার নামটা বাংলা ভিশনে অনুষ্ঠান করে রাত্রে, সম্ভবত রাত্রে,
যাই হোক যাই হোক, যারাই ভালো কিছু করতেছে এসবের সাথে সবাই থাকি, আপনি একটু,
আমি ওনা আমি ওকে বলছি যে ওনার কাছে যাই আমরা, আমাদের মধ্যে যেটা ভুল বুঝাবুঝি হইতেছে উনি হয়তো
মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আপনি কাছেন,
এটার একটা আগ্রহ না,
এটার একটা সলিউশন এর দিকে যাক, এই তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটা, এবং আপনি পক্ষান্তরে একটু আচ্ছা পক্ষান্তরে আপনার বক্তব্য একটাই একদম একদম স্পেসিফিক বলছি এবং র ভাবে বলছি, আপনি যে কোনো কিছুর বিনিময়ে আপনি আপনার জীবনে আপনার বউ সিনথিয়াকে ফিরে পেতে চান, এবং আমি তখন মাথা থেকে বাদ দিয়ে কথাটা বলতে বলেছি, তার মানে এই না যে সারা জীবন আপনি বাদ দিয়ে রাখবেন,
না না ও কিন্তু আমাকে বলে যে তুমি তোমার বাবা মাকে বাদ দাও, আমরা আলাদা থাকি।
আচ্ছা আমি 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 ওটা বলিনি, ওটা বলিনি,
আমি কখনো ছাড়তে পারবো না আপনাদের মাধ্যমে।
প্রশ্নই প্রশ্নই আছে,
বাবা মা কখনো আমি ছাড়ব?
ভাই আপনি এই যে বাবা মা ছাড়তে পারবো না কথাটা বলতে বলতে আমাদের কেমন জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছেন, আমরা মনে হয় বাবা মাকে ছাড়ার কথা বলবো, প্রশ্নই আছে না। আমি এই যে বারবার আপনারা শুনেন না যে আমি জার্নি করে আসি, আমি অনায়াসে ঢাকায় থাকতে পারি এবং অনায়াসে ঢাকায় আরো 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 অনেক কি বলবো এটা আড়ম্বরপূর্ণ জীবন যাপন করতে পারি। আমার জন্মদাত্রী, আমার কলিজার টুকরা, আমার মা এখানে থাকে, তাই আমাকে ওখানে থাকতে হয় এবং এইভাবে প্রতিদিন প্রতি সপ্তাহান্তে আমাকে 7 ঘন্টা জার্নি করে অনুষ্ঠান করে আবার শেষ রাতে চলে যেতে হয়। সো এই হচ্ছে মায়ের প্রশ্নে বাবার প্রশ্নে আমার মানে মানে ডেভোটেড অ্যাটিটিউড, ওইটা কখনোই বলবো না আমি, ওটা আমার মুখ আমার জীবদ্দশায় ওটা বের হবে না, বাবা মা সবার আগে। এখন আমি কথা বলছি শুধু সেন্থিয়া সেতুকে নিয়ে, আপনি এখানে ফোকাস করেন। আপনার পক্ষ থেকে একদম র ভাবে বলতে গেলে যে কোনো কিছুর উপরে রেখে যে কোনো কিছুর প্রেক্ষিতে আপনি আপনার সিনথিয়া আপনার বউকে ফিরে পেতে চান, যে কোনো ভাবে ফিরে পেতে চান, আপনি আপনার সংসার শুরু করতে চান। সিনথিয়া যদি টুকটাক কিছু ভুলভ্রান্তি থেকে থাকে, এক একজনের এক এক রকমের ভুলভ্রান্তি, আরেকজন হয়তো জীবনে সংসারে আসলে সে আরো 10 রকমের ভুলভ্রান্তি নিয়ে আসতে পারে, ভুলভ্রান্তি যদি থেকে থাকে সেটা আপনি আশা করেন সেই ভুলভ্রান্তি গুলো সে ম্যানেজ করে নেবে, যেহেতু বয়স এখন খুব বেশি পরিণত না ওর, বয়সের সাথে সংসারে যেহেতু তার সংসার যেহেতু তার রন্ধ্রে রন্ধ্রে আছে, তার মা প্রচন্ড রকমের সংসারে একজন মহিলা, আমি যতটুকু শুনেছি তার মুখ থেকে, সেও হয়তো সমাজ সময়ের সাথে সাথে টাকার মূল্য বুঝতে শিখবে। যদি আপনার আপনার পক্ষ থেকে যে সমস্যাগুলো বলছিলেন এবং সেও যখন সংসার ধর্মটাকে একদম তার ধ্যান জ্ঞান করে বসবে, তখন হয়তো সেই সব বিষয় নিয়ে কমপ্লেন করার সুযোগই আর থাকবে না আপনার। এটা হচ্ছে আপনার পক্ষ থেকে বলা। সিনথিয়া পাগলের মতো যাচ্ছে আপনার স্বামী, আদৌ কি যাবেন?
গুরু আমার উপরে এখন আর কোনো ভালোবাসা কাজ করে না, আগের মতো ফিলিংস কাজ করে না, কি করব?
আমি তো আপনি বলিনি তো আপনার প্রেমিকের কাছে যাবেন।
না আমার হাজবেন্ডের কাছে।
পাগলের মতো ভালোবাসে, পাগলের মতো ফিরে পেতে যাচ্ছে আপনার এই সংসারে আপনার হাজবেন্ড, আপনি কি বলবেন?
গুরু আমি যখন চাইছি তখন সে আমাকে ফিরে দিচ্ছে।
4 মাস খুব বেশি সময় না, 4 মাস বা 5 মাসের ব্যবধানে এখন পাগলের মতো আবার যাচ্ছে। আপনি থামেন সেতু, সেতু প্লিজ, আবার কথা হবে কোনো এক সপ্তাহে, আমি কথা দিয়েছি তো আপনাকে। সেতু মান অভিমান রাগ বিরাগ চলে না স্বামী স্ত্রীর মধ্যে? এখন তো বৈধভাবে স্বামী স্ত্রী আপনার, তাই তো? কথা বলেন তো 5 মিনিট, 3 মিনিট কথা বলেন, আপনাদের জন্য সময় দিলাম, 3 মিনিট কথা বলেন। আমরা সরে গেছি স্টুডিও থেকে, জাস্ট কথা বলেন দুই
তিন। তুমি কেন চাইতেছো না? তুমি কি চাইতেছো?
তুমি তো আমার ভালোবাসো না, তুমি আমার সাথে জামাবের মতো অ্যাটিটিউড করছো।
মারামারি ধরাধরি এগুলো তো হইলো, সবই শুনছে সবার মতো, গত 1.5 মাস আপনাদের মধ্যে কথা হয়নি। আপনি কথা বলেন, সেটা কথা বলেন, সেতু
বাদ দিয়া ওকে আমি
আপনি জানেন কি খবর, যে মাঝে মাঝে জ্বর বুকেরই বন্ধ হয়ে যায়, জানেন এটা? আপনাকে বলছি সেতু, সিনথিয়াকে যেহেতু চরম ভাবে চাচ্ছেন, চান তো আপনার মতো করে?
আচ্ছা আমার মতো করে যেভাবে চান, যে সিনথিয়া তুমি আমার কাছে ফিরে আসো, আমি এটাই চাই, আমরা সুখে শান্তিতে থাকি, বাবা মা তোমার বাবা মাও থাকবে, আমার বাবা মাও থাকবে, আমরা যেন নতুন যেমন শুরু করছিলাম সেমন যেন থাকতে পারি, এবং আমার আমার বাসার পক্ষ থেকে এই যে দূরত্বটা সৃষ্টি হয়েছে, তুমি যদি আমার বাসায় চলে আসো এই দূরত্বটা থাকবে না। আমার মা আমাকে কথা দিচ্ছে যে এই কথা, এই যে দূরত্বের কথা, এটা কখনো উঠবে না, এরপরে কখনো উঠবে না যদি তুমি না উঠাও। আমাদের পরিবারের পক্ষ থেকে এই কথা কখনো উঠবে না, এটা তুমি ইনশিওর রাখো, তুমি আমার কাছে ফিরে আসো।
সিনথিয়ার কাছে যাবো, তার আগে সিনথিয়ার বাবার বাবার কাছে একটু যাই। বাবা হিসেবে আমরা কিন্তু যখন শুরু করেছিলাম অনুষ্ঠানটি তখন পর্যায়ে এমন ছিল যে না সেতু চায় না সিনথিয়া চায়, এবং সম্পর্কটা শুরু হওয়ার আগে মনে হয় ভেস্তে গেল বা শেষ হয়ে গেল। কিন্তু অনুষ্ঠানে যখন শেষ মুহূর্তে মেঘলা তখন ব্যাপারটা এই পর্যায়ে, একদম শেষ মুহূর্তে যখন অনুষ্ঠানটি তখন ব্যাপারটা এই প্রসঙ্গে আপাতত আসলো যে একজন মানুষ অকপটে স্বীকার করলো ফাইনালি যে আসলে সে এখনো পাগলের মতো চাচ্ছে যে তার বউ যেন ফিরে আসুক। আর সিনথিয়া বলছে যে আমি যে তার কাছে যাবো নতুন করে সে বিশ্বাস পাচ্ছে না। বাবা হিসেবে আপনার কি সিদ্ধান্ত, এটা কি ফাইনাল করেছেন? এটি বললাম যেহেতু এখনো বৈধভাবে স্বামী স্ত্রী তারা তাই, কিন্তু সিদ্ধান্তটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে তাদের উপরই, যেহেতু তারা সাবালক বাংলাদেশ ফৌজদারি আইন অনুযায়ী। এবং সেক্ষেত্রে বাবা হিসেবে ব্যাপারটা যদি যা এরকম কিছু ঘটে যায় সেক্ষেত্রে আপনার সিদ্ধান্তটা কি হবে এখানে, বা আপনি 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 কি সিদ্ধান্ত নিয়েছেন যে ব্যাপারটাতে কি করবেন এখনো? কি হ্যাভ ইউ মেড মেড ইওর মাইন্ড? আমাদের মাধ্যম তো বুঝতেই পারছেন যে পাগলের মতো চাচ্ছে, ওর চাওয়াতে কোনো খাদ আছে বলে আমাদের তো কোনো মেশিন নাই, ডিটেকটিং মেশিন নাই যে আমি ধরে ফেলবো যে সে তো চাচ্ছে চাওয়ার মাত্রাটা কেমন, বাট সে তো লাখ লাখ মানুষের কাছে একদম সারেন্ডার করেই চাচ্ছে যে আমাকে।
দেখেন আগে যখন বিয়ে করছিল এই দুই জন আমাদের জানাই নাই, এখন বলে আমাদের জানাই।
যাই হোক, আমি এইগুলো প্রসঙ্গে এগুলো হয়তো প্রমাণ সাপেক্ষ ব্যাপার, আমি এই জন্য প্রসঙ্গটা বারবার তুলতে পারছি না। ও বলছে ও যে রেফারেন্স কোট করেছে যে আমি এটার কসম করে বলতে পারি, আর প্রসঙ্গটা আমি আনতে চাচ্ছি না কারণ এর সময়টা আমরা ছিলাম না অ্যাকচুয়ালি। বাট একদম কথাটাকে শেষ মুহূর্তে নিয়ে এসেছে, একদম লাস্ট ডায়াফ্রেমের মধ্যে চলে এসেছি আমরা। শুরু করেছিলাম এভাবে যেটা কখনোই হবার না, সেতুর পক্ষ থেকেও বলেছিল এবং সিনথিয়াও বলেছে পসিবল না, কখনোই সম্ভব না। আস্তে 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 ঘটনা যখন একদম স্পেসিফিক একদম রুটে চলে আসলাম দেখেন, তখন ব্যাপারটা এই দাঁড়ালো সে কিন্তু একদম সমস্ত রাগধাক ফেলে দিয়ে সবকিছু ফেলে দিয়ে লাখ লাখ মানুষকে সাক্ষী রেখে বললো যে আমি আসলে এই মেয়েটিকে নিয়ে সংসার করতে চাই, আমার জীবনেও ফিরে আসুক, আমি যে কোনো কিছু বিনিময় হতে চাচ্ছি।
এবং মুখে বলে কিন্তু,
এবং সিনথিয়া যেটা বলছে যে ঠিক আছে আমি আমাকে চাচ্ছি সব ঠিক আছে, কিন্তু আমি বিশ্বাসটা পাচ্ছি না যেহেতু এতবার আমি তার কাছে কষ্ট পেয়েছি ফেরত আসছি তার কাছে, সে ভরসাটা পাচ্ছি না। কিন্তু দেখেন শুরুটা করেছিলাম একদম দুইজন দুই মেরুতে ছিল, এখন যখন অনুষ্ঠান শেষের দিকে এসেছি অনেক কিন্তু কাছাকাছি এটা অবস্থান, এই কথার প্যাটার্ন। আপনি নিজেও একজন বয়সী মানুষ, জীবনের অনেক প্রজ্ঞা অনেক অভিজ্ঞতা আপনার ভেতরে আছে, আপনি বুঝতে পারছেন যে একটা
আমি তো মুরব্বির কাছে বলছিলাম যে ওই বাসায় যত লোংরা পরিবেশ আছে ওখানে থাকলে ও একদিন হবে। সেতুর আব্বা একদম ফোন কিনে আমরা বললো যে তোমার মেয়ে ফাঁসি দিতে গেছিল, আমি বললাম তো ফাঁসি দিতে যখন গেল তাহলে ওই বাসায় থাকার দরকার না, তিন বাসে।
আপনি আপনি ফাইনালি কি সিদ্ধান্ত তাহলে নেননি এখনো?
ফাইনাল সিদ্ধান্ত তো
আপনি কি করবেন, আপনার মেয়েকে সেপারেশনে নিয়ে যাবেন, আইদার আপনি তার সাথে আবার সম্পর্কটা রিভিল করবেন, সেটা কি ভাবান? ভাবনা চলছে
মুরব্বির কাছে আমার বলা হয়েছে যে ভিন্ন বাসা নিয়ে থাকুক, জামাই বউ থাকুক, অসুবিধা নেই, বাপ মা তো থাকে।
এইভাবে সিদ্ধান্ত নিয়েছেন আপনি
এটা আরো আগে যে 8 মাস আগে?
এখন সিদ্ধান্ত কি নিয়েছেন ফাইনাল?
এখন সিদ্ধান্ত হলো আপনার কাছে যখন আসা হয়েছে আপনার মাধ্যমে
আমরা হয়তো একটা প্রেক্ষাপট তৈরি করতে পারি, সিদ্ধান্ত কিন্তু আপনাদেরকে নিতে হবে।
সিদ্ধান্ত যখন নেওয়া হয় আপনাকে নেওয়া হবে, আপনাকে সারা সিদ্ধান্ত নেওয়া হবে না।
সিনথিয়া বাবা মা তো সাথে থাকে, বাট সিদ্ধান্ত অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যেহেতু বাংলাদেশি আইন বলতে শিশু এবং নারী আইন যে অ্যাক্ট, সেখানে কিন্তু 16+ হলেই সাবালক ধরা হয়। বাংলাদেশে অবশ্য বিয়ের বৈবাহিক সূত্রের ক্ষেত্রে 18+ হওয়া উচিত, সে অর্থে আপনি 21 বা 22 চলছে তাই তো? আপনি আপনার শেষ বক্তব্য একদম শেষ এক লাইনে, অনেক দেরি হয়ে গেছে,
অবিশ্বাস আর এত কিছু পরে তার প্রতি আমার বিশ্বাস একদমই নেই,
ভরসাটা পাচ্ছি না,
একদম ভরসা নাই, ভালোবাসা আগের মতো আমি বাঁচতে পারবো না তাকে, যেই শরীর যেই সম্পর্ক সে হয়তো আমাকে চাচ্ছে, কিন্তু আমি যদি তাকে আগের মতো করে ভালোবাসতে না পারি আবার সৃষ্টি হবে এরকম সমস্যা।
ওর চাওয়ার মাত্রাটা যে এত তীব্র এদিকে আগে টের পাইছিলেন
না? গুরু আমাকে কখনো এটা বলেনি, সে আমার তো সে তো আমাকে ভালোবাসে না, এগুলো আমি বারবার ফিরাই দিচ্ছি।
আজকে বললো?
আজকে বললো, সে কেন বললো সেটা সেই জানে।
বাট শুনলেন কি আজ প্রথম?
শুনলাম আমি, কিন্তু গুরু আমার ভিতরে একটু নাড়া দেন।
কিন্তু আপনি শুনলেন প্রথম, জাস্ট ভরসাটা পাচ্ছেন না, তাই তো?
ভরসাও পাচ্ছি না,
বিশ্বাস করি।
হ্যাঁ, অনুষ্ঠান শেষ করি রে ভাই, এক ঘন্টা সময় পার হয়ে গেছে,
একটু শুনবেন আমার?
আবার শুনবো?
আমি কিন্তু ওকে ওকে চাই দেখে ওর ওর বাসা থেকে আমি বিতাড়িত হওয়ার পরেও এই যে সাত আট মাস, আট মাসে আমি কয়েকবার গেছি, মানে কয়েকবার না প্রত্যেক মাসে চার পাঁচবার গেছি। আমার বিতাড়িত হওয়ার পরেও কোন ছেলে সম্ভবত এই কাজটা করবে না। আমি ওকে চাই দেখে বারবার গেছি।
পারিবারিক ভাবে যদি সিদ্ধান্ত হয় যে ভাই টাইপদের সাথে না আপনি আলাদা ভাবে সংসার করুন, বাবা মার সম্মান তো পুরো করবেন, তাদের খাতির যত্ন সব করবেন, কিন্তু আলাদা ভাবে নিজেরা সংসার করুন, তাহলে আপনার তরফ থেকে কোনো কোনো রকমের ইয়ে আছে এখানে? আমাদের এখানে কিন্তু ডকুমেন্টেড হয়ে থাকবে প্রত্যেকটা ইনফরমেশন, পরবর্তীতে কোনো ক্যাজুয়ালিটি যদি হয় সেটার জন্য কিন্তু রেসপন্সিবল থাকতে হবে, এটা মাথায় রেখে বলুন।
জি জি, আমি এটা
একদম একদম সলিড অ্যান্সার, সলিড অ্যান্সার। বাবা মাকে বাদ দেওয়ার প্রশ্ন কিন্তু এখানে না। আপনি রাজি, আপনি যে কথা বলছিলেন আপনি একদম রাজি যে যদি আলাদা ভাবে সংসার করতে হয়, এখন তো বাবা মা থাকে না, বাবা মা তো থাকে আপনার আমেরিকাতে, তাই না? জি জি, এখানে শুধু
আমেরিকাতে থাকে, কিন্তু এখানে আমাদের একটা বড় বাসা ভাড়া নেওয়া।
আচ্ছা আচ্ছা,
এখানে শুধু আমার ছোট ভাই থাকে, ছোট ভাই ছোট ভাইয়ের বউ।
আচ্ছা আচ্ছা, ওর সমস্যা হচ্ছে, আপনার বউয়ের সমস্যা হচ্ছে, অনুষ্ঠান শেষ করি, মাঝে মাঝে ওর বুকে প্রবলেম হয়, নিঃশ্বাসের সমস্যা হয়, আমরা অনুষ্ঠান শেষ করি। সিনথিয়া, অনুষ্ঠান শেষ করছি, আপনি একটু পানি খান, আমরা অনুষ্ঠান শেষ করছি, এখন বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। আর যে কথা আপনি বলছিলেন, আপনার কথা শেষ ধরি, সিনথিয়ার বাবা আলাদা ভাবে থাকায় সেটার জন্য সে প্রস্তুত, মানে সবকিছুর বিনিময়ে সে সে চাচ্ছে। আমি জানি না, আমি জানি না যে শেষ পর্যন্ত এটা 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 কি করবে। ফাইনালি অনুষ্ঠান শেষ করতে হচ্ছে বন্ধু, একদম
না, ওনাকে একটু জিজ্ঞেস করেন, আমি কি ওকে বাসা দেখাইছি? ওর আব্বাকে বলতেছে টিটার,
আমরা যেহেতু ওর বাবা মা নাই, সরাসরি ওদের রেফারেন্স গুলো নিবো না, তবে আমি বুঝতে পারছি যে অসহায়ত্বের একটা জায়গা থেকে সিনথিয়ার বাবা আপনিও চাচ্ছেন যে একটা সলিউশন হোক, একটা সলিউশন হোক, যে সলিউশনে আবার নতুন করে তাকে কোনো ক্ষতিগ্রস্ত হতে হবে না, এরকম কোনো সমাধানের দিকে আপনি তাকিয়ে আছেন। সিনথিয়া, আপনার প্রবলেম হচ্ছে আপনি কোনোভাবে ভরসা রাখতে পারছেন না, আর ফাইনালি আমরা অন্তত আজকে কনফার্ম হলাম, বিয়ের পর থেকে আজকে অন্তত কনফার্ম হলাম যে সেতু যে কোনো কিছুর বিনিময়ে সিনথিয়াকে ফিরে পেতে পারছে, এরকম একটা অবস্থাতে অনুষ্ঠান শেষ করছি বন্ধু। ফার্দার কি হবে সেটার জন্য আমরা কোনো একদিন আবার ফলো আপ করার চেষ্টা করবো এই দুজনকে সাথে নিয়ে। সমস্ত কিছুর জন্য রেসপন্সিবল কিন্তু অবশ্যই আপনি সিনথিয়া এবং আপনি সেতু, সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। ভালোবাসার বাংলাদেশ, গুরু এহতেশাম, মেঘলা, প্রডিউসার ইন্তেজার, আর লাখো লিসেনারের যে কমিউনিটি, তারা শুধুই হয়তো একটা প্রেক্ষাপটের দিকে তাকিয়ে থাকতে পারে, প্রেক্ষাপট তৈরি করতে পারে, বাট সিদ্ধান্ত শুধুমাত্রই আপনাদেরকে নিতে হবে। এ জীবন একান্তই আপনাদের, এ জীবনের পরিপূর্ণ ওনারশিপটা আপনাদেরকে নিতে হবে। আপনাদের হাত ধরে রিলেশনশিপটা তো আমরা রিভিল করে দিলাম, কিন্তু তারপরে যদি কোনো কনসিকোয়েন্স তৈরি হয়, জীবনটা যদি ছন্দপতন ঘটে, কোনো দুর্ঘটনা যদি ঘটে বসে, কোনোভাবে আমরা নিজেদেরকে ক্ষমা করতে পারবো না। তাই জীবনের এই চরম সিদ্ধান্তটা, জীবনের এই মূল্যবান সিদ্ধান্তটা নিজেদেরকে নিতে হবে। এই ছিল আজকের ভালোবাসার বাংলাদেশ। একটি ফোন কল নেওয়ার ইচ্ছা ছিল, যাকে আমরা কথা দিয়েছিলাম, দেখি তাকে ফোনে পাই কিনা। অনেক অনেক রাত হয়ে গেছে, তারপর একটা ফোন কলটা নিয়ে অনুষ্ঠান শেষ করব।
রাইট, এবং যাকে ফোন দিতে যাচ্ছি আমরা, সে হচ্ছে, তার নাম হচ্ছে মাহাদি উমরো, এবং তিনি আমাদের রেকর্ডিং প্রোগ্রাম সবসময় শুনেন। আর উনি লিখেছেন যে, আমি যেন রেকর্ডে আমার নামটা শুনতে পাই, মেঘনা পয়েন্ট গুরু, আমি সুন্দরবন খুলনা থেকে বলছি, বাট শুনতে পাই না কোনোদিনও, কিন্তু রেকর্ডটা উনি সবসময় শুনেন।
বন্ধু ভালো থেকো, ভালোবাসার মধ্যে থেকো, ভালোবাসার অত্যাচার কোনোভাবেই যেন তোমাকে কষ্ট না দেয়। আমরা তাকে ফোনে নেওয়ার চেষ্টা করছি, আর এই ফাঁকে শেষ একটা লাইনে যদি কিছু বলার থাকে শুনতে, এক লাইনে।
গুরু, আমি ওর ভালোবাসার মধ্যে প্রাণ খুঁজে পাই না।
আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে শেষ শেষ বক্তব্য, এক লাইনে।
গুরু, এই রিলেশনটা আসলে কন্টিনিউ করলে আবার ভেঙে যাবে এইভাবে।
আপনার সিদ্ধান্ত, আপনি কি করবেন, একান্ত আপনার সিদ্ধান্ত, কিন্তু আমরা একটা ফলো আপ প্রোগ্রাম অবশ্যই করব আপনাকে এবং তাকে নিয়ে, এবং সেখানে আমরা আমাদের জায়গা থেকে আমাদের অবজারভেশনটা আপনাকে এবং সেতু দুজনকে জানাবো, এবং কোনো না কোনো ভাবে আপনাদের পাশে দাঁড়াতে পারি কিনা যার যে জিনিসটি প্রয়োজন সেই দৃষ্টিভঙ্গি নিয়ে সেই চেষ্টাটা করবো। স্পেশালি আমি জানি যে আপনার ভাই অনূর্ধ্ব 16 জাতীয় দলে খেলছেন ক্রিকেট, ফাহিম, তাই তো? ফাহিমের জন্য আমার অনেক শুভকামনা, এবং তার পাশে কিভাবে দাঁড়ানো যায় সেই চেষ্টা নিয়ে আমি সেদিন হয়তো একটা ফলো আপ প্রোগ্রাম করবো এবং ফাহিমকে সেদিন ফোনে নেব। ফাহিম, খেলা কিন্তু চালিয়ে যাও ভাই, তোমার মাস দিয়ে তোমার বাবা তোমার বোন অনেক কষ্টে হয়তো পেয়েছে, তারা যেন সমগ্র বাংলাদেশকে দেখতে পায়। আপনাদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিচ্ছি, সিনথিয়া, বিদায় নিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এত রাত পর্যন্ত আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের বিদায় নেওয়ার সময় হয়েছে, কিন্তু বিদায় নেওয়ার আগ মুহূর্তে আমার সেই বন্ধু, হ্যালো, হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি গুরু এতেশাম বলছি ভালোবাসার বাংলাদেশ থেকে। আপনার মেসেজ, আপনার টেক্সট আমি পেয়েছি, এবং আপনার টেক্সট আরেকবার মেঘলা পড়ে শোনা।
ওকে, উনি লিখেছেন যে আমি যেন রেকর্ডে আমার নামটা শুনতে পাই, মেঘলা পয়েন্ট গুরু, আমি সুন্দরবন খুলনা থেকে বলছি, ওখান থেকে শুনতে পাই না, সো রেকর্ডটা উনি শুনবেন।
রেকর্ডেড স্পিচ যখন যাবে তখন আপনি আমাদের সাথে এই যে ফোনের কনভারসেশন সেটা আপনি শুনতে পাচ্ছেন, এবং আমাদেরকে সরাসরি না শোনার পরেও এতগুলো টেক্সট এবং কমেন্টস আপনি করেছেন, সেগুলোর জন্য অনেক কৃতজ্ঞতা। কমেন্টস এর জন্য না, আমাদের সাথে যে আছেন, আমাদেরকে এত দূর থেকে নেটওয়ার্ক সরাসরি না পাওয়ার পরেও এত ভালোবেসে যাচ্ছেন, সেজন্য অনেক বেশি কৃতজ্ঞতা আপনাকে। সবকিছু মিলিয়ে আপনার পক্ষ থেকে এই অনুষ্ঠান নিয়ে যদি কিছু বলার থাকে।
হ্যাঁ, এই অনুষ্ঠানটা অনেক কি বলবো, সমাজকে চেঞ্জ করার জন্য আপনাদের অনুষ্ঠানটা অনেক অবদান রাখতে পারে। আর এইটা ধরো মনে করেন আমাদের মতো এরকম গ্রামে গ্রামে প্রচার করা হয়, তাহলে আরো অনেক কিছু হইতে পারে। আর এর থেকে আপনাদের ক্ষেত্রে শুরু দেখি দুঃখের এ করে, তবে ভালোবাসার এইগুলো বাদ সহ এর সাথে যদি আপনারা লাইফের কিছু স্টোরি, মানে খুব করুণ অবস্থা এরকম ধরনের এ করেন, তাহলে মনে করেন আরো ভালো হয় আমার যে মনে হয়।
অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। জি, আরেকটা কি যেন বলছিলেন?
হ্যাঁ, বলতেছিলাম কি, আমার তো সামনে পরীক্ষা, আমাদের জন্য তো যেন শ্রোতারা সবাই দোয়া করে, এটাই বলবো।
অবশ্যই, আমরা সবাই
মিলে অনেক অনেক ধন্যবাদ। ইন্তেজার ভাইয়া তোমার ফেসবুকে কানেক্ট করছিল করে ওখান থেকেই,
আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত হবার জন্য। এইভাবে যারা বেশি আমাদের সাথে যুক্ত বেশি বেশি হচ্ছেন তাদেরকে আমরা সরাসরি ফোনে নিয়ে নিচ্ছি। শেষ করছি বন্ধু আজকের মতো, সামনে সপ্তাহে ঈদ সমাগত, এবং শুরু করেছিলাম শারদীয় সার্বজনীন দুর্গোৎসব দিয়ে, শেষ করছি ঈদুল আজহা দিয়ে, এবং দুই এই দুই সম্প্রদায় বা দুই ধর্মের মহান দুই উৎসবের মধ্যে ব্রিজ তৈরি হয়ে গেছে আসলে, যেটির জন্য আমরা সবসময় তাকিয়ে থাকি, যে সমস্ত কিছুর বিনিময়ে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে যে ধর্মেরই থাকুক না কেন দারুণ সুখে এবং শান্তিতে সহাবস্থান হবে, সেই প্রতীক্ষায় থাকলাম বন্ধু। ঈদুল আজহার যে সত্যিকারের যে আদর্শিক যে ব্যাপার, যে দার্শনিক যে নান্দনিকতা, সেটি হচ্ছে স্যাক্রিফাইস, স্রষ্টার জন্য স্যাক্রিফাইস করার মন মানসিকতা, জীবনের সবচেয়ে পছন্দতম জিনিসটা, সবচেয়ে ভালোতম জিনিসটা স্রষ্টার জন্য স্যাক্রিফাইস করার মেন্টালি প্রস্তুতি, এবং সেটাই যেন সত্যিকার অর্থে আমরা আদায় করতে পারি কুরবানির মাধ্যমে, সেটাই হোক আমাদের সত্যিকারের ব্রত, এবং সবকিছুর বিনিময়ে ভালোবাসায় ভরে যাক এই বাংলাদেশ। সবাই পরস্পরকে অনেক বেশি করে ভালোবাসো, ভালোবাসার মধ্যে কোন রকমের এই কষ্ট হতাশা আর এ ধরনের না পাওয়ার বেদনা যেন আর নতুন করে বেজে না ওঠে। সবাই ভালো থাকবেন, সামনে সপ্তাহের বিরতির পরেই পরের সপ্তাহে আবার হাজির হয়ে যাব আপনাদের ভালোবাসার কথাগুলো বলতে। ভালো থাকুন, বিদায় আজকের মতো।
বন্ধু, এতক্ষণ শুনছিলেন সিনথিয়া আপুর জীবনের কাহিনী, তার জীবনের গল্প উনি এতক্ষণ বললেন, এবং শুনছিলেন গুরু হিতাশামের কথা। আর বন্ধু,
এই মুহূর্তে ঘড়িতে কিন্তু সময় ঠিক রাত 2:29, অনেকটা সময় অতিক্রান্ত করে চলে এসেছি। আর আপনারা শুনছিলেন এতক্ষণ প্রাণা ভালোবাসার বাংলাদেশ, আর এই অনুষ্ঠানটি আপনি শুনতে পাচ্ছেন ঢাকা এফএম 90.4 থেকে। আর এই মুহূর্তে মেঘলা কথা বলছি, বা চলে যাব, একটু পরেই চলে যেতে হবে। তবে যাওয়ার আগে বন্ধু সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা, সবাইকে ঈদুল আধা শুভেচ্ছা, সবাইকে শারদীয় শুভেচ্ছা, সবাই যে যার যেখানে আছেন সবাই যার যার মতন করে ভালো থাকেন এই প্রত্যাশা। এবং আরো একটা ব্যাপার যে আপনারা অনেকে আমাদের এই এপিসোড গুলো মিস করেন, রেকর্ডেড ভার্সন গুলো শুনেন, তো যারা রেকর্ডেড ভার্জন গুলো আমাদেরকে মানে ঠিক মতো খুঁজে পান না, তাদের উদ্দেশ্যে বলছি যে বন্ধু আমাদের একটা ওয়েবসাইট আছে নিজস্ব ঢাকা এফএম এর, এবং সেটি হচ্ছে www.dhakaefm904.com। তো এই ওয়েবসাইটে আমাদের সমস্ত প্রোগ্রাম গুলো আপলোড করা থাকে, তো আপনি ইচ্ছে করলে যখন তখন প্রোগ্রাম গুলো ডাউনলোড করে শুনতে পারবেন। আর অবশ্যই যারা দেশের বাইরে থাকেন বা নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমাদের প্রোগ্রাম রেডিওতে বা মোবাইলে শুনতে পান না, তারা ইজিলি আমাদের প্রোগ্রাম অনলাইনে শুনতে পারবেন। সেক্ষেত্রে অ্যাড্রেস কি হচ্ছে dhakaefm904.com/live। আমি আরো একবার বলছি, আপনি অনলাইনে আমাদের প্রোগ্রাম শুনতে পারবেন, আর অনলাইনের অ্যাড্রেসটি হচ্ছে dhakaefm904.com/live। এখান থেকে আমাদের প্রোগ্রাম আপনি অনলাইনে ইজিলি শুনতে পারবেন, কোনো নেটওয়ার্কের প্রবলেম হবে না ইনশাল্লাহ। আর আপনি আপনার জীবনের কথাগুলো আমাদের এখান থেকে এসে অবলীলায় বলে যেতে পারেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে। আর এই জন্য আপনাকে দুটো প্রসেস অবলম্বন করতে হবে, এবং সেটি হচ্ছে আপনি আমাদেরকে টেক্সট করতে পারেন, এবং টেক্সটের নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সব কিছু লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। ওকে, আর অবশ্যই আপনি আমাদের অফিসে এসে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন। সেক্ষেত্রে আমাদের অফিসের অ্যাড্রেসটি হচ্ছে 45 নাভানা টাওয়ার, 15th ফ্লোর, গুলশান 1, এবং নাভানা টাওয়ারের 15 তলায় হচ্ছে ঢাকা এফএমের অফিস। আর ওকে, আর আমাদের প্রোগ্রাম প্রডিউসার ইন্তজার ভাইয়ের পক্ষ থেকে অনেকের শুভেচ্ছা জানিয়েছেন উনি, এবং তাদের মধ্যে আছেন আমাদের প্রাণা ভালোবাসার বাংলাদেশের টিম মেম্বার সাইদ, বারই, বাবুল, হাবিব, আনিস, আমিনুল, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ওকে, আর বন্ধু চলে যাচ্ছি, চলে যাব। আর গুরু যেটা বললেন সামনের সপ্তাহের বিরতির পর আমরা আবারও ফিরে আসবো, তো আপনার ঈদটা আপনার পূজা অনেক অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় চলে যাচ্ছি। This track was downloaded from FusionBD.com.